This track was downloaded from FusionBD.com.
সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব 98তম পর্বে। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি, বুঝতেই পাচ্ছেন, এবং আমার টিম মেম্বার রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজি রাজু। আমরা অনুষ্ঠানের শুরুতেই আজকে একটু পরিষ্কার করে নিতে চাই যে কে রয়েছে আমাদের সঙ্গে আজকে জিভিএসবির মঞ্চে। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিপ্রিয়া। আমাদের আজকের অতিথি খোরশেদ। ছোটবেলা থেকেই যে কোনো কাজের প্রতি খুবই আন্তরিক খোরশেদ। বন্ধু বান্ধব অনেক রয়েছেন, তাদের সাথেই প্রায় দিনের সবটুকু সময় চলে যায়। খেলাধুলা, খাওয়া দাওয়া এবং ঘুরতে খুব বেশি পছন্দ করেন খোরশেদ। খোরশেদ মানুষের সাহায্য করতে খুব বেশি ভালোবাসেন। এখনো কেউ সহযোগিতা চাইলে তাকে কিছু না কিছু দিয়ে খোরশেদ উপকার করেন। কিন্তু তারপরেও খোরশেদ কি কারণে আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, চলুন তা শুনতে চলে যাই আরজি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে খোরশেদ আজকে আমাদের সঙ্গে রয়েছে, এবং খোরশেদ বুঝতে পারছেন যে সাধারণত যেটা হয় যে সবাই যেভাবে অপ্রিয় সত্যগুলো প্রকাশ করে ও তাই করবে, এবং মোরাল অব দ্য স্টোরি ওর জীবনের মতো ওর ভুলের মতো ভুল আমরা কেউ করব না, সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন অ্যাজ ইউজুয়াল। এবং অনুষ্ঠানের শুরুতে এনশিওর করছি যে আজকেও আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম শুনতে পাচ্ছেন? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর তাজুল ইসলাম রয়েছে আমাদের সঙ্গে, এবং ডক্টর তাজুল ইসলাম যেটা করে থাকেন যে পুরো অনুষ্ঠান শোনার পরে তিনি তার বিশ্লেষণাত্মক যে জ্ঞান এবং তার বিশ্লেষণাত্মক যে মন্তব্য সেটা আমাদেরকে জানান যে কেন হয় এরকম, হওয়ার জন্য কি কারণগুলো দায়ী এবং এর প্রতিকার কিভাবে হতে পারে। যাই হোক প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি জিভিএসবির মূল পর্ব। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি এই অনুষ্ঠানে আসতে চান কনফেস করার জন্য, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। থাকছে SMS পোল। আমরা অনুষ্ঠানের কোন একটি জায়গায় খুব বেশি কনফিউজ হলে সেটা ভোটাভুটির মধ্যে নিয়ে আসি এবং আমাদের লিসনারদেরকে বলি ভোট করার জন্য। ওকে খোরশেদ, আপনার কাছে জানতে চাই যে আপনার বিবেক, মানে বিবেক তো নিশ্চয়ই জেগেছে যে কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে আপনার অপরাধগুলো বলতে এসেছেন, এই বিবেক জাগানোর কাজটা আসলে কে করেছে?
এই বিবেক জাগানোর কাজটা করছে আপনাদের হ্যালোইট নাইন টু জিরো, তারপরে যাহা বলবো সত্য বলবো শুনি। আমি অনেক আগে শুনতেছি, মানে হঠাৎ একদিন রেডিও টিপেতেছি তো আপনার বয়স শুনলাম। তো উনি ছিল একজন ব্যাংকের ম্যানেজার, ব্যাংকে চাকরি করতো, প্রচুর পরিমাণ ইয়াবা খাইতো, মেয়েদের সাথে খারাপ সম্পর্ক করতো। তখন থেকে আমি শুনি রেগুলার, একটা একটা করে আপনাদের সবকটা অনুষ্ঠানে শোনা শুরু করি।
আচ্ছা, এবং তারপর থেকে আপনার ভেতরে একটা বিবেক কাজ করে, সেই বিবেকের তাড়না বোধ থেকে আপনি আজকে আপনার ভুলগুলো লাখো মানুষের সামনে স্বীকার করতে এসেছেন। আপনি কি অপরাধ এবং ভুলগুলোর সাথে এখনো জড়িত আছেন?
জি না ভাই, আমি এখনো জড়িত নাই, আবার আছি,
এক ধরনের আছেন।
জি।
ওকে প্রিয় শ্রোতা, আজকে আমরা খোরশেদকে এখানে পেয়েছি এবং তার বিবেক জাগানোর কাজটি করেছে স্বয়ং হ্যালোইট 920, যেটা প্রচারিত হয় প্রতি বুধবার, এবং আমাদের এই অনুষ্ঠানটি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, যেটা প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত 11:20। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডে থাকতে চাই, মানে আপনার শৈশব, আপনার ব্রট আপ এগুলো একটু জানবো। কোথায় জন্মেছেন আপনি?
আমি জন্মেছি নোয়াখালী চৌমুনিতে, আমার নানির বাড়িতে।
নোয়াখালী চৌমুনিতে?
জি। ওখানে ৬ মাস থাকার পরে আমার আম্মু আমাকে ঢাকা নিয়ে আসে আমার আব্বুর কাছে, আমার আব্বুর ব্যবসা ছিল ঢাকা যে কোনো একটা কারাগারের মধ্যে।
কারাগার?
জি।
কারাগারের মধ্যে আপনার বাবার ব্যবসা ছিল?
জি।
আর আপনি এখন থাকেন কোথায়?
এখন মুলিবাজার থাকি।
মুলিবাজার কত বছর যাবত আছেন এখানে?
এখানে আমার ওই জন্মে ছয় মাস পর থেকে এখানে আছি।
তার মানে আপনি পুরান ঢাকার বাসিন্দা?
জি।
আপনাদের পুরান ঢাকার একটা বিশেষ অ্যাকসেন্ট আছে, একটা বিশেষ স্টাইলে কথা বলে,
তাই না?
কিরকম কি করবার লাগছে, খাইবার লাগছে, এরকম?
কিন্তু পুরান ঢাকা এখন আর নাই, এগুলো চলে আপনি ঝিনঝিরার দিকে।
ঝিনঝিরার দিকে খুব বেশি চলে। যাই হোক, আপনি বলুন, শুরু করুন। আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করবেন, তার মানে আপনার শৈশব থেকে শুরু করতে হবে। ওকে।
তো যখন আমার বুঝজ্ঞান হলো, তখন দেখতাম যে আমার আব্বু বাসায় বাজার সদাই দিত না, তো এই জন্য আমার আম্মু ঝগড়াঝাটি করতো আমার আব্বুর সাথে। তারপর একদিন হঠাৎ আমার মনে আছে যে আমার আম্মু আমাকে বাজারে নিয়ে যায়, আমার আব্বুর দোকানের সামনে নিয়ে, আমার আব্বুর জ্বর আসছিল সম্ভবত, তো উনি ঘুমা রয়েছে চাদর গায়ে দিয়া দোকানে। তো আমি খুব ছোট ছিলাম, তো আমার আম্মু আমাকে কোলে করে নিয়ে উঁচা করে ফিক্কা মারছে আমার আব্বুর উপরে।
কেন?
মানে রাগ করে যে বাজার বুঝার দেয় না সেটা আমার সঠিক মনে নাই, কিন্তু এতটুকু মনে আছে যে আমাকে উঁচা করে নিয়ে একটা ফিক্কা মারছে আমার আব্বুর উপরে।
আচ্ছা আচ্ছা।
তখন আমি সেখানে পড়াই, আবার উঠা কানতে কানতে আমার আম্মুর পিছিয়ে পিছিয়ে চলে গেলাম। তারপরে এভাবে চলতেছে জীবন। তারপর আবার আমার আব্বু আম্মুর সমস্যার সমাধান হলো, তারপর আবার আমরা সেটা থাকতেছি।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
তখন ছিলাম আমি আর আমার ছোট একটা ভাই জাহাঙ্গীর, আর একটা ছিল আমার সৎবোন হাসি।
সৎবোন মানে আপনার মা কি দ্বিতীয় বিবাহ ছিল আপনার বাবার?
জি জি।
ওকে। তিনি এর আগে আর একটা বিয়ে করেছিলেন?
জি।
ঠিক আছে। এই যে ঘটনাটা আপনি বলছেন, এটা কোন কোন সময়ের ঘটনা? নোয়াখালীতে থাকার ঘটনা নাকি পুরান ঢাকা?
ঢাকায় থাকার।
ঢাকার সময়। ওকে।
তারপরে 2000 সালের আগেই আমি ওই যে বাসায় থাকতাম, পাশের রুমে আর কি টিভি ছিল, ওনাদের রুমে যে আর কি টিভি দেখতাম, একটা আঙ্কেল ছিল, তো ওনার রুমে টিভি দেখতাম, তো উনি আমাকে দেয় সিগারেট সিগারেট আনাইতো।
কত বছর বয়সে এটা মনে আছে? ওই সময় আপনি স্কুলে পড়তেন?
জি। তখন আমার বয়স কত হবে, 8.5-9 বছর।
8.5-9 বছর। ওই সময়টা তো আপনার বোঝার কথা যে আপনার বাবা কি বিজনেস করেন বা বাবার পেশাটা কি, আপনি বুঝতে পারতেন ওই সময়টাতে?
জি।
কি কি পেশা ছিল আপনার বাবার
সেটা আমি বলতে চাচ্ছি না।
আপনি বলতে চাচ্ছেন না?
না।
মানে কেন বলতে চাচ্ছেন?
সেটা বলতে চাচ্ছি না যে আমার বাবাকে সবাই চিনো, কেটে চাই না।
আপনার বাবার ইন ডিটেল পরিচয় আমরা এখানে উপস্থাপন করবো না, কিন্তু আমাদের অনুষ্ঠানের স্বার্থে আমাদের একটু জানা দরকার যে আপনার বাবার আসলে পেশাটা কি।
আমার বাবার মূলত ব্যবসা হলো ডাব বিক্রি করে না, মুলিবাজার ডাবের দোকান। তারপরে ওনার ব্যবসা হলো জেলখানায় তখন আপনি প্রতিদিন লেবু, কাঁচা মরিচ, ডাব, কলা এগুলা দিত কারাগারের ভিতর।
আচ্ছা। আপনার বাবা তার মানে ওই এলাকায় মোটামুটি পরিচিত?
জি জি।
উনি ওই ব্যবসা কত বছর যাবত করছেন?
উনি ছোট থেকেই ব্যবসা করতেন,
এই শুধু ডাব আর এইগুলা।
জি জি।
ওকে, ঠিক আছে। আমরা পুরো পরিচয়টা উপস্থাপন করলাম না প্রিয় শ্রোতা, এটা ওর ব্যক্তিগত জায়গা থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা ওর জন্য খুব বেশি সুখকর নয়, সে কারণেই আমরা পুরো ব্যাপারটা এখানে উপস্থাপন করছি না। বলুন তারপর।
তারপরে উনি আমাকে যে সিগারেট আনাইতো আঙ্কেলটা, তো আমি ওনার সিগারেট একদিন দুদিন আনতাম, তো হঠাৎ একদিন শুক্রবার দিন উনি বলতেছে যে আমার জন্য একটা স্টার সিগারেট ধরা নিয়ে আসো। তো দিল টাকা, তো আমি স্টার সিগারেট দোকানদারে বললাম যে একটা সিগারেট ধরা দেন। তো উনি ধরা দেওয়ার পরে সিগারেটটা নিয়ে আমি আসতেছি, তখন দেখলাম যে গল্লিটা পুরো খালি, তখন আমি দাঁড়াইয়া সিগারেটটা একটা টান দিলাম। আমার এত কাশি আইসে ভাই, বিশ্বাস করবেন না, অনেক কাশি আইসে, মুখটা পুরো তিতা হয়ে গেছে গা, যে এত বিশ্রী জিনিস মানুষ কিভাবে খায়, ঠিক আছে। তারপর এক টান দিয়ে আবার মুখটা মনে করেন ঝেড়া মেরা আবার গেলাম, যে সিগারেটটা ওনার কাছে দিয়ে মুখটা কুলি করলাম। কুলি মুলি করে ফ্রেশ হয়ে বসে টিভি টিভি দেখলাম, দেখার পর ওই যে ওনার যে সিগারেটটা টান দিছি, তখন থেকে আমার একটা নেশা এসে পড়ছে, মানুষের সিগারেট খায়, আমার আব্বু খায়। তো এইভাবে আস্তে আস্তে সবাই সিগারেট খেতো। আমার বড়, আমার আব্বু মোট 4টা বিয়ে করছে, আমার বড় আরো তখন 3টা বিয়ে ছিল, আমার আম্মু ছিল তৃতীয় স্ত্রী, তো ওনার 2 বোন মরার পর আমার আম্মুকে বিয়ে করছে। তো আমার যে বড় আরো 2 ভাই ছিল, তারা সিগারেট খেত, গাঁজা খেত। তো আমি যখন বুঝলে শুইতলাম, দোকানে আসি, যাই নাস্তার টাকা আনি, সকালে স্কুলে যাই, স্কুলে নাস্তার টাকা নিয়ে আসি, টিফিনের টাকা নিয়ে আসি, এরকম আসে আমি রাস্তাঘাট চিনতে থাকলাম। তারপর 2000 সালে একদিন আম্মুরা সবাই দাঁড়াইতে গেছে, তো আমি বাসায় রয়ে গেলাম। একটা সিগারেট ছিল সাদা, আমি আটানা দিয়ে 2টা সিগারেট কিনছি, 2টা সিগারেট কিনা ঘরে বৈশা গেট লাগাইয়া 2টা সিগারেট আমি খাইছি। খাওয়ার পরে তো আমি পাঙ্খা ফুঙ্খা ছেড়ে দিছি, মুখটা ধরার সময় পেন আমার আম্মু চলে আসছে। আমি গেট খুলছি, আমার আম্মু আর আমার বোন ঘরে ঢুকে বলতেছে যে ঘরের ভিতরে সিগারেটের গন্ধ, ঘরে সিগারেট কে খেয়েছে। আমি বলছি যে আমি জানি না। তো আমার আম্মু দেখলো যে আমার মুখটা শুঙ্গা থাকে কি, যে হ্যাঁ আমার মুখে সিগারেটের গন্ধ। তখন আমার আম্মু আমার হাত পা বাইন্দা, এত বড় একটা বড় পাটা, যেগুলো আমাদের আপনার হলদি মরিচ বাটে, একটা পাটা আমার বুকের উপরে দিয়ে দিয়েছে।
পাটা?
জি জি, হাত পা বাইন্দা বুকের উপরে একটা বড় পাটা দিয়া মেস মেরে আমার মুখটা পুড়া দিয়েছে।
আপনার
বয়স কত?
9-10 বছর?
জি না, 10 বছর হবে না, 9 বছর হবে।
ও মাই গড, মানে এই ধরনের শাস্তি কেন দিবে পাঠা? আপনি কখনো দেখেছেন আপনার পরিবারে কাউকে ধরনের শাস্তি দিতে?
জি না, আমি কোথাও দেখিনি। তারপরে মুখের মধ্যে ম্যাচ দিয়া মুখটা পুরা দিল, এখানে এত একটা ঠোসা হয়ে পড়ল, মুখে ঠোসা পড়ে যায়। তারপরে এক পর্যায়ে সন্ধ্যা পর্যন্ত আমাকে বেঁধে রাখে, তো সন্ধ্যার পরে উনি আমাকে ছাড়ে। তারপরে চলতেছে জীবন, যাক ভালোই। তারপরে আস্তে ভিডিও গেমস চিনা ফেলাইলাম, তখন থেকে ভিডিও গেমস খেলা শুরু। সকালে আব্বু 20 টাকা 30 টাকা 50 টাকা নাস্তার টাকা দিত, নাস্তা খেতে লাগতো 7 টাকা 8 টাকা। তো সারাদিন ভিডিও গেমস খেলতাম, স্কুলের সময় স্কুল ছুটি হলে তারপর বাসে যেতাম।
মানে স্কুল ফাঁকি দিতাম?
জি, স্কুল ফাঁকি দিতাম। আমি মাসের মধ্যে ক্লাস করতাম 4 দিন বা 5 দিন। আমি আস্তে আস্তে এই ভিডিও গেমস খেলি, বন্ধু বান্ধব দুই একটা ছেলে পদের সাথে আড্ডা দেওয়া শুরু করি, পরিচিত হয়, তার সাথে চলি ফিরি। তখন আমাকে যদি কেউ মারত, যেমন রাস্তা দিয়ে হেঁটে গেলে না, পুরান ঢাকার মানুষ তো, দেখলে পোলাপেন দেখলে প্যান্টান দিয়ে খুলে ফেলাইতো, মাথা চান্দে ছিলা থাকলে ঠুয়া দিত, তো আমি বকা দিলে আমাকে আবার মারত। তখন বাসায় এসে যদি আম্মুর কাছে বিচার দিতাম, তো উনি যা ঝগড়াঝাট্টি করতো, গালাগাল করতো, আর আমাকে মারতো, যে মায়ের খেয়ে আসুস কেন, মারতে পারুস না। তারপরে এরকম মায়ের খেতে খেতে একসময় জিত জায়গা গেল যে মার আর খাবো, মার খাইলেও ঘরে আর বিচার দিব না। যখন মার খাবো পারলে নিচে টেনে যে 70 গুলো কারো কাছে বিচার দিব না। তখন থেকে আমরা একটা এক ধরনের প্রতিজ্ঞা নিয়ে নিছি যে আমি আর কখনো কারো কাছে বিচার দিব না। তারপর থেকে মনে করেন আমার সাথে যার সাথে ঝগড়া লাগে, যদি আমাকে কেউ মারে, আমি 24 ঘন্টার ভিতরে থাকি, সেই মাইটটা ডবল ফেরত, ডবল এর ডবল, 10,000 5,000 500 যত টাকা জরিমানা লাগুক আমি জরিমানা দিতে বাধ্য, কিন্তু আমি মনটা ভৈরা মারি মানুষে।
আপনার মা এই ধরনের কথা বলার পরে?
জি, কারণ উনি আমাকে মারত যে মারামারি কর, মারামারি করস, মাইর খেয়ে আসো, সেন করস, সেন করস, এই জন্য। তারপরে যখন আমার আব্বা 2001 সালে আমার ছোট ভাইটা হওয়ার পরে কিন্তু আরেকটা বিয়ে করে, ঠিক আছে, দেশে। তো আরেকটা বিয়ে করার পর আমার আম্মু আবার পাগলামি স্টার্ট করে। এই সে যে পাগলামি স্টার্ট করে, সেই পাগলামি ওনার আজও আছে।
পাগলামি মানে কি ধরনের পাগলামি?
পাগলামি যে ঝগড়াঝাট্টি করে, মানে ঘরে ভিতরে হাতে হাতে আব্বুর সাথে মারামারি করার চেষ্টা করে, জামা কাপড় ছিঁড়া ফেলায়, আর আব্বু ঠিক মতো বাজার বুজার দেয় না।
আপনার কি পড়াশোনা ততদিনে বন্ধ হয়ে গেছে?
জি, পড়াশোনা তো আমি তো করি না।
কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন?
টুর
পরেই আপনার পড়াশোনা বন্ধ হয়ে গেছে?
জি।
এটা নিয়ে আপনার ফ্যামিলি থেকে কোনো কিছু বলতো না আপনাকে?
জি না,
কিছুই বলতো না।
না, এই পর্যন্ত আমার পড়াশোনা। তারপর পড়াশোনা বাদ দিয়ে আমাকে কি করলো, যে কাজ কাম করি না, কোন পড়াশোনা করি না, তাহলে কি করা যায়, তুই আমার সাথে থাক। তারপরে আব্বুর সাথে থাকতাম, দোকানে যেতাম, টুকটাক ব্যবসা বাণিজ্য আর কি একটু হেল্প করতাম। যেমন জেলখানা থেকে সকালবেলা যায়া, জেলখানার ভিতরে ঢুকা, ওইখান থেকে কত পিস মাল লাগবো স্লিপটা আনা, তারপর আবার টুকটাক মালগুলো দিয়ে আসা জেলখানার ভিতরে, এরকম আস্তে আস্তে যেতে আস্তে আস্তে একসময় আমার সাথে জেলখানার লোকদের সাথে ভালো পরিচয় হয়ে গেল, আমাকে চিনে সবাই। এখন আর কৈফত দিতে হয় না যে কি জন্য আসছো বা কাকে চাও। তো এরকম করতে করতে যখন 2004-05 এর দিকে, তখন রোজার সময় আমাদের কিন্তু একদম জেলখানার ভিতর যেখানে কয়েদিরা থাকে সেখানে যা কলা বুঝা দিয়েই তো হয়, আমার বুগুনা দিতে আমি বুঝে থাকতাম। তো ওইখানে দেখলাম যাদের খাওয়ার অভাব তার জন্য একেবারেই অভাব, আর যার কোনো অভাব নাই তার কোনো অভাব নাই, সবকিছু আছে, একদম এভরিথিং, ফল ফুরুট, যেমন লেবু, কলা, আপেল, আঙ্কুর সব ওনাদের জন্য আছে, চিড়া, গুড়, মুড়ি, রুটি, বেগুন ভর্তা, ভাত, পেঁয়াজু। তো আমি সকালে ওখানে নাস্তা করতাম ওনাদের সাথে, আর ঘুমা ঘুমা টিভি দেখতাম, শেষে আবার সময় তো বসে থাকতাম,
টেলিভিশন দেখতাম আপনি?
জি জি।
আচ্ছা,
তো ওইখানে এরকম কয়েকদিন যাওয়ার পরে একজন লোক অফার দিল যে তাকে গাঁজা নিয়ে দেওয়ার জন্য। আমাদের বাজারে কিন্তু আমি ছোট থেকে দেখতেছি যে ওপেনে গাঁজা বিক্রি হতো, যে আমার আব্বুর যে দোকানটা এখানে না গাঁজা কাইটা ভাগ করতো আর কি। তো আমার বড় মেজো ভাই গাঁজা খাইতো, তো আমার দোকান সামনে ওপেন গাঁজা বিক্রি হয়, সেখানে দেখি। তো এভাবে আমরা গাঁজা কিনি, আমি কিনা একসময় নিয়া এক কয়েদির কাছে 20 টাকার গাঁজা 500 টাকা বিক্রি করি। তো এটা কিভাবে যেন আমার আব্বু জানে, জানা
20 টাকার গাঁজা আপনি 500 টাকায় বিক্রি করলেন ওই বয়সে?
জি জি জি।
আপনি কেমনে এত টাকা বিক্রি করলেন, মানে আমার মাথায় আসলো কিভাবে, আর উনি নিলেই বা কিভাবে?
উনি আমাকে মাই টাকার লোভ দেখাইছে যে তুমি গাঁজা কিনে নিয়ে আসবা, আমি তোমাকে 500 টাকা দেবো।
তার মানে এটা ওনার চাল হলেও হতে পারে যে আপনাকে প্রথমে লোভে ফেলছে বা এরকম কিছু হলেও হতে পারে। ওকে, হ্যাঁ বলুন।
তারপরে ওনাদের নাম ছিল, একজন নাম ছিল আপনার সেন্টু, হীরা, আরো বেশ কয়েকজন, অনেকজন কয়েদি ছিল, তাদের নামটা মনে নেই।
কিসের অপরাধী ছিল ওরা, জানা আছে আপনার?
জি না, ওরা সম্ভবত আপনার অস্ত্রের অপরাধী ছিল। একজন ছিল রাজু, রাজু উনি ছিল অস্ত্র মামলা, আরো বিভিন্ন মামলা ছিল।
আচ্ছা, তো 500 টাকা আপনাকে দিল, আপনার বাবা এটা জেনে গেছে, তারপর?
তারপরে একসময় উনি জানার পরে উনি বলে যাচ্ছে ঠিক আছে যাও, আমি তোমার দিব, তুমিও নিয়ে দিবা। এরকম প্রতিদিনই মনে করেন আমার আব্বু, কারণ আমার আব্বু ছোট থেকে ব্যবসা করে জেলখানায়, তো কেউ চেক করে না। তো আমি মানি ব্যাগ নিয়ে গেতাম আর গাছা পকড়ি করে নিয়ে গেতাম, ছোট মানুষ সময় সন্দেহ করতো না। নিয়ে যাওয়ার পরে ওখানে গাঁজা দিতাম আমি।
ওরা তো জেলের ভিতর থাকতো, আপনি ঢুকবেন কিভাবে, ওদের সাথে কমিউনিকেট করবেন কিভাবে?
ওদের একদম যেখানে থাকে, যেখানে ঘুমায় বসত বাড়ি, যেখানে ওদের ওইখানে আমরা যেতাম।
ওইখানে যাওয়ার এক্সেস আছে আপনাদের?
জি জি জি, মানে প্রথমে জেলখানার বাইরে একটা গেট, তারপর আরেকটা গেট। মানে প্রথম গেটটা পার হওয়ার পরে মানুষকে ভ্যান গাড়িওয়ালা যারা ওদেরকে চেক করা হয়, মানে যত লোক ভিতর যাবে সবাইকে চেক করে সিল মারতে হয় জেলখানা। তো আমার আব্বু আর আম্বাজি কটা ভাই আছি, আমাদেরকে কখনো সিল মারতো না, কারণ আমাদের ফেস পরিচিত,
খুব পরিচিত ছিলেন এই জন্য।
জি আচ্ছা, কেউ চেক করতো না আর আপনার সিলও মারতো না। এইভাবে আমি গাঁজা নিয়ে যেতাম, নিয়ে ওনাদের কাছে দিতাম। তারপরে যে ঘুমের ট্যাবলেট গুলো আছে, ঘুমের ট্যাবলেট নিয়ে যেতাম, নিয়ে ওনাদের কাছে বিক্রি করতাম। মানি ব্যাগ সবসময় পকেটে থাকতো আর নিয়ে যেতাম খালি মানি ব্যাগ, ভিতর থেকে ভরপুর টাকা নিয়ে আসতাম। একদিন দেখলাম যে একটা জুতার ভিতরে আপনার নাকি গাঁজা পাইছে, মানে জুতার যে সোলটা থাকে না, সোলের ভিতরে গাঁজা নিয়া ম্যানিফেস্টিং দিয়ে আটকে দিছে। তো ওনারা গাঁজাটা নিয়ে জুতাটা ফালা দিছে, ফালানোর পর এখানে একটু একটু লেগে রয়েছে গাঁজা। তো এগুলো পুলিশে পাওয়ার পরে মানে জেলখানার ভিতরে উৎপাত শুরু হয়ে গেছে, যে জেলখানার ভিতরে গাঁজা খাওয়া হয়, গাঁজা কিভাবে ঢুকে এই যে জুতা পাওয়া গেছে, জুতা দিয়ে গাঁজা নিয়ে আসে। তখন আইন কানুন আরো করা হয়ে গেল।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা এক বিরতির শব্দ শুনতে পেয়েছি, আমাদেরকে ছোট্ট একটা বিরতি নিতে হবে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফ এম 89.2 এ। আজকে এখানে খোরশেদ তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে কনফেস করতে এসছে। খোরশেদের জীবনের অপ্রিয় সত্যের শুরু হয়েছে মাত্র আমরা ব্যাকগ্রাউন্ডে রয়েছি, ওর জীবনের যে ভুল বা অপরাধ সেটা শেষ পর্যন্ত আমরা জানার চেষ্টা করব। তিন মিনিট পরে আমরা আবারও ফিরছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। তিন মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবিসি রেডিও এফ এম 89.2 তে আপনারা কান পেতে আছেন, এবং খোরশেদ আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে কনফেস করছে। খোরশেদ, তারপর?
তারপর এরকম আইন কান করা হয়ে গেল। তো আমার কাছে সেদিন 4 রোল গাঁজা ছিল, আর 3 পাতার ট্যাবলেট ছিল, আর পকেটে মানি ব্যাগ ছিল। যখন দেখলাম যে 2 জন সেনাবাহিনী ওনারা আমাকে লক্ষ্য করতেছে, যে আমার পকেট মকেট ফুলা, তো আমি তৎক্ষণাৎ কি করলাম যে মানি ব্যাগটা ক্যাশে জমা দিয়ে দিলাম। এখানে ভিতরে ক্যাশ আছে, মানে মানি ব্যাগ টাকা পয়সা জমা দিয়ে ভিতরে ঢুকতে হয়, 3 গেট পার হইতে হয়। তো আমি মানি ব্যাগটা জমা দিলাম আর বাকি সবকিছুই সাথে রাখলাম। তখন সেনাবাহিনী ভাবলো যে না, ওর সাথে কিছুই নেই। তো আমরা ঢুকে গেলাম ভিতরে, ঢুকে এরকম গাঁজা প্রতিদিন দিতেছি, বেচতেছি, টাকা নিতেছি। তো তখন আপনার যে ক্যামেরা সিস্টেম মোবাইল বের হয়, তখন সবাই দেখতেছে যে ছবি তুলে, মোবাইলের মাধ্যমে ছবি তুলে, যে ভিডিও গান দেখে, গান শুনে, এত অবাকের বিষয়। তো আমার অনেক শখ জাগবে যে আমি একটা মোবাইল কিনবো। তো আমার আব্বুরে প্রতিদিনই বলি, আব্বু প্রতিদিন কিনা দিব, আজকে কিনা দেয়, কালকে কিনা দেয়, 1 মাস পর কিনা দেয়, এরকম করতে করতে প্রায় উনি আমাকে 1-1.5 বছর ঘুরা ফেলাইল। উনি মোবাইল কিনা দিতেছেই না, দিতেছে না, দিতেছে না। তারপরও চলতেছি, মানে রোজার যে কাহিনীটা, রোজার মধ্যে এরকম চাঁদ রাতের আগের দিন, শেষবার চাঁদ রাতের আগের দিন যখন গাঁজা আমি নিয়ে যাই, যাওয়ার পরে গাঁজাটা আমি বিক্রি করে দিই, যার গাঁজা তাকে দিয়ে টাকা পয়সা নিয়ে নিই, নিয়ে মানি ব্যাগে নিয়ে নিই। নেওয়ার পরে আমার অনেক ঘুম পাইতেছে, কারণ সারা জাগিং থাকি আব্বুর সাথে, প্রচুর ঘুম পাইতেছিল। তো সিটের মধ্যে ডাল আর আপনি বেগুন ভর্তা দিয়ে ভাত খাইয়া ঘুমা থাকি। তো এদিক দিয়ে আমার আব্বু খবর পেলো যে আমি গাঁজা নিয়েছি, এটা জেনে গেছে পুলিশ, মানে ভিতরে ডিবি কয়েদিশ আসছে আর কি, মানে ডিবি পুলিশ কয়েদিশ আছে ওখানে থাকতেছে, যে কই থেকে গাঁজা আসে, কিভাবে আসে জেলখানার ভিতরে। তো ওনারা কিভাবে যেন বুঝতে পেরা আমাকে খোঁজা শুরু করলো, কিন্তু আমি তো কয়েদিশ সিটে ঘুমা রয়েছি আর আমার আব্বু বাইরে কলা গুনা গুনা দিতেছে বিভিন্ন ওয়ার্ডে। তো এক পর্যায়ে আমার আব্বু খুঁজতেছে পায় না। পরে একজন কয়েদি হঠাৎ করে 10:30 দিকে সকাল উনি এসে বলতেছে, ভাতিজা তুমি এখানে দাঁড়া রইছ, তোমার আব্বু তো তোমার পুরো জেলখানা খুঁজা ফেলেছে।
ওকে,
কেন আঙ্কেল, কি হয়েছে? কয়ে তুমি যাও তোমার আব্বুর লগে দেখা করে দাও কি কয়। গেলাম আব্বু কিসে বলতেছে, হ্যাঁ তুই এখানে জলদি যত জলদি পারছ গেট থেকে বেড়া যা, ঠিক আছে গেট থেকে বেড়া যা। তো আমার আব্বু যখন আমাকে হাত ধরে নিয়ে আসতেছে যেখানে গেটের সামনে, তো ভিতর থেকে যেটা প্রথম গেট পরে, প্রথম গেটটা ক্রস করে দ্বিতীয় গেটটা আমরা আসলাম, ওই গেটটা আমাদের আপনার নক করতে হয়, তারপর দারোয়ান আসে, এসে গেটটা খুলে তারপর ভিতরে ঢুকি। তো দারোয়ান আসতেছে, গেট নক করছে, দারোয়ান আসতেছে, পিছন থেকে মনে করেন আপনি দুজন কয়েদি আইসা আমার দুই হাতের নিচে দিয়ে দুইটা হাত ঢুকা দিল, ঢুকাই দিয়া ওনারা আমার কোলে করে নিয়ে চললো,
আপনার বাবার হাতের কাছ থেকে ছুটাই নিয়ে,
হ্যাঁ নিয়ে চললো। তো নিয়ে গেল আপনি পুলিশ সুপারের কাছে, জেলখানার ভিতরে যে সুপার আছে ওনার কাছে। উনি কি করলো, প্রথমে আমার পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে নিল, মানি ব্যাগটার মধ্যে প্রায় 1700-1800 মতো টাকা ছিল, একটা নতুন দুই টাকা নোট ছিল, একটা এক টাকা নোট ছিল। তো লাল রঙের মানি ব্যাগ উনি নিয়েই ওনার পকেট ঢুকা ফেলল, প্রথমে ওনার পকেটে ঢুকা উনি বলতেছে যে তুমি এই কাজ করো হ্যান তেন। আমি বলতেছি যে আঙ্কেল এটা তো কি আমি জানি না, গাঁজা কাকে বলে আমি তো জীবনে দেখিও নাই, চিনি না, এটা বাইরে থেকে একজন লোক আমাকে 50 টাকা দিয়ে বললো যে তুমি এটা ভিতরে অমুককে দিয়ে দিবা। তো আমি নিয়ে আসলাম, এই পর্যন্ত আমি জানি কেটে আসেটা। তো আমি বললাম যে সিন্টু চাচা। তো সিন্টুর কাছে গেল, যাওয়ার পরে ওনারে ধরা ধাপার ধাপ দুটা চটকোনা দিল, সুপারে মারধর করতেছে, হিরারও মারলো যে তুমি বাচ্চা তোমরা গাছ আনো, এই সবাই করো। বলছে যে স্যার আমরা জানি না, ওনারা ওনাদের মতো কথা বলতেছে। আমি বললো যে না, আমাকে বাইরে থেকে দিচ্ছে, এগুলো আমি বিক্রি করি না, এগুলা সম্বন্ধে আমি জানিও না। তখন আমি অনেক ছোট আর আমাকে এত কিছু বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, তোমাদেরকে জেলা সাহেবের কাছে নেওয়া হবে, তারপর জেলা সাহেবের কাছে যা বলে তা। তো ভিতরে রইলাম, আমার আব্বু জেলা সাহেবের কলামলা দেওয়া শেষ হওয়ার পরে জেলা সাহেব ডাক দিল, ওনার কাছে গেলাম। যাওয়ার পর জেলা সাহেব বললো যে তুমি এটা কোথায় পেয়েছো? আমি কই স্যার বাইরে আমি যখন ঢুকতেছি তখন একজন আমাকে ডাক দিল, ডাক দিয়ে বললো যে ভিতরে একজন লোক আছে এমুক নামের, তুমি ওনাকে জিনিসটা দিয়ে দিবা। তো আমি একজন উপকার করতে চেয়েছিলাম, যে এটা ওষুধ বলছে আমাকে, এটা যে গাঁজা নেশা করে সেটা তো আমি জানি না। তো আমি নিয়ে আসছি, এই পর্যন্ত আমি জানি। আচ্ছা ঠিক আছে যাও, তোমার ছাড়া হইব না, মানে ভয় দেখাইলো। তো ঘন্টা খানিক পরে ভিতর থেকে বের হওয়ার সময় আমার আব্বুর আমার ভেড়িতে দিয়েছে না, আমার আব্বু আরো কলা বাকি রয়ে গেছে বলে গুনতেছে। তো আমি এক চান্সে কি করলাম, যাতে যেখানে যে দারোয়ান থাকে মানে সিকিউরিটি গার্ড যে গেট খোলে, ওনারা কিন্তু কয়েক ঘন্টা পর চেঞ্জ হয়। তো যখন সকাল 11:12 দিকে একজন যে দারোয়ানকে বলছে যে এরা যেন বের হইতে না পারে, কারণ রেগুলা দিছে, তো এই দারোয়ান ওনার মতো কাজ করতেছে, যখন উনি চলে গেছে আর একটা নতুন দারোয়ান আসছে, আসার পর আমি গেট নক করতেছি, নক করার পরে আর বাতি যা হাতে যা খুলেন, খোলনের পরে বাইরিলাম, বাইরা একদম ফাস্ট গেট চলে গেলাম, যাই ওখানে দাঁড়িয়ে বলছি কখন আমি এই গেটটা পার হবো, কখন আমি এই গেটটা পার হবো। তখন উনি ভিতরে ওই গেটটা পালাম এরা, তারপরে এই গেটটা আসলো, আসার পরে মনে করেন আগে বাইরের লোক ভিতরে ঢুকে আর কি, বাইরের লোকটা না ঢুকে যে আমি নিজে আগে বের হয়ে গেছি, বের হয়ে যায়া। তারপরে ও আমার বড় ভাইয়ের মোবাইল ছিল, একদম সবার বড় যে নিশান ভাইয়া, তো ওনার মোবাইলটা আমি নিলাম, বাইরে ডয়ের সিস্টেম আছে ওখান থেকে মোবাইলটা নিয়ে আসলে যাইছিলাম দোকানে। দোকানে এসে তো চিল্লাচিল্লি লাগা দিছি যে কাহিনী হয়ে গেছে গা, যে গাছ নিয়ে ধরা হয়েছে। তো আব্বুর টিভি ট্রাক রাখছে, তারপরে এরকম দাদা কিভাবে যেন গেল যে কার সাথে কথা বললো, তারপর আমার আব্বুকে ছেড়ে দিল, মানে কোন রকম হয়রানি করতে হয়নি।
আচ্ছা আচ্ছা,
তারপরে এই যে আমি গাঁজা চিনা ফেলাইছি যে গাঁজা, তারপরে এরকম আমি যখন চাঁদ রাত্রে আমাদের রাস্তায় কিন্তু সন্ধ্যার পরে আপনার নারিকেলের দোকান লাগানো হয়, তো টুকরিতে করে নারিকেল বিক্রি করতাম। তো একদিন নারিকেল রাত্রে বিক্রি করতো চাঁদ রাত্রের দিন, তো দেখতেছি যে আমার টুকরির সামনে দুইটা গাঁজা রোল পড়ে রয়েছে।
আচ্ছা
কি ব্যাপার, এগুলো কই থেকে আসলো? টুকরির সামনে থেকে দুইটা গাঁজা রোল নিলাম, নিয়ে হাতে নিলাম, টুকরিটা চাপা একটু সাইডে রাখলাম, দেখি যে টুকরির নিচে একটা গাঁজা রোল, আরে মাথা পুরো নষ্ট হয়ে গেল, এত গাঁজা কই থেকে এলো। তারপরে যখন আমি নারকেল গুলো সরাইলাম রাত্রে, সরানোর পর দেখি যে ওইখানে হাফ রোল গাঁজা আছে, মোট 3.5 রোল গাঁজা পাইলাম। তো তার কিছুক্ষণ পর আমার ওই মেজো ভাই আসলো, আসার পরে আনোয়ার ভাই উনি আসার পর মানে গুন্ডু নিয়ে আসলো, কি রে তোর বেচা কিনে কিরকম? আমি কই ভাই আমি তো এরকম পাইছি। কয় কি করছোস? আমি কই ভাই আমি তো ড্রেনে ফালাই দিছি। কয় বেটা করছোস কি? আর বন্ধুরে বলতেছে আরে মিয়া চাও না, মিয়া তিনটা বিশ পাইছে আর একটা দশ পাইছে ফালাই দিছে। কই মিয়া খোরশেদ কি করছো? আমি কই না ভাই ফালাই দিছি। তোমার আমি তিন রোল গাছা দিলাম, আর আধা রোল গাছা যেটা সেটা আমার কাছে রাখলাম।
কাকে দিলেন?
আমার মেজ ভাইকে, মানে ওনাকে দিতাম।
মানে উনি খায় এটা?
জি জি জি। উনি খেত তো উনি আবার আমাকে টাকা দিত, ওনার কাছে বিক্রি করতাম আর কি হাফ দামে। তো আধা রোল গাছ আমি রেখে দিলাম। তো একদিন হঠাৎ করে আমি তার কিছুদিন পরে দোকানের উপরে উঠলাম, যে মাচাং থাকে, মাচাং এর উপরে একটা ক্যাশ আছে, ক্যাশ বাক্সে দেখি যে একটা গাছের রোল, ওই যেগুলো আমি দিচ্ছিলাম ভাইয়ারে ওইখান থেকে একটা গাছের রোল এখনো আছে। তো তারপরে এরকম গাছের সবাই খায়, গন্ধ পাই এই দেখতাম। আর বাজার তো বাজারই, ওখানে মানুষ বিস্তৃত ভাবে গালাগালি করে, একজন আরেকজনকে অনেক বিস্তৃত গালাগালি করে। তো আমি যখন বাজারে যেতাম, তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম সে বাসায় বিভিন্ন মেয়েরা থাকতো না, তো বাজারে গেলে বলতো কি যে অমুকের জামাই এসে, জামাই অমুকের জামাই। তো আমি ছিল আপনার আমার এগুলা কোন, কেউ পিছন থেকে আলু মারতো, পেঁয়াজ মারতো, মরিচ মারতো, আমি গালাগালি করতাম। ওই যে শিখতেছি ওনাদের কাছ থেকে গালাগালিটা, শিখে তো আমিও গালাগালি করতেছি বিস্তৃত ভাষায়। তো এই যে গালাগালি যে আমি শুরু করছি, গালাগালি বস স্টার্ট। এখন কথায় কথা যদি আমি একশোটা কথা বলি কারোর সাথে, একশোটার মধ্যে মনে করেন সত্তরটা কথার মধ্যে গালি থাকবে,
মানে ওই সময়টাতে।
জি, এখনো বর্তমানে
এখনো আপনি এই ধরনের গালাগালি করেন লোকজনকে?
জি, মানে যে ঢাকা একটা ভাষা আছে না, আর ঠিক আছে, এই গালিটা মনে করেন এখন প্রত্যেকটা কথার ভিতরে আছে। তো যখন গালাগালি করি, তার এক পর্যায়ে আমি এই কামালবাগে আমাদের বাসা ভাড়া নিয়ে আসে পুরান ঢাকা। তো ওইখানে আমরা বাসা ভাড়া আসি, আসার পরে কিছুদিন থাকার পরে ওইখানে মনে করেন বেশ কিছু আজিবাজে ছেলেদের সাথে আমার পরিচয় হয়ে যায়। বেশ কিছু বলতে কি, হুসনি দালানের একজন বন্ধুর সাথে পরিচয় হয়ে যায়।
কি নাম ছিল?
তার নাম ছিল রমজান, হুসনি দালান।
হুসনি দালানের রমজান?
জি। তো তার সাথে পরিচয় হয়ে যায়। সে কাজ করতো আপনি টিভি সিডি গুলো ঠিক করতো টেপ। পরে তার সাথে ঘুরি, সিগারেট খাই, আমি সিগারেট খাওয়া শুরু করি, একটা দুইটা প্রতিদিন সিগারেট খেয়ে থাকি তার সাথে তার দোকানে বসা। তো একদিন আমার খালাতো ভাই আমার কাছে বেড়াইতে আসে আমাদের বাসায়। আসার পরে তো আমাদের ওইখানে সবাই বলতো যে নোয়াখালা, নোয়াখালা। আর নোয়াখালা শব্দ শুনলে না আমার মেজাজ খারাপ হয়ে যায়, যে আমি নোয়াখালী মাস, ঠিক আছে তুই আমার নোয়াখালা কেন বলবি, ঠিক আছে আমার নোয়াখালীতে জাহান্নামে থাকে তোর কি। তো এখানকার ছেলে ফেলে বলতো যে নোয়াখালা সবাই, আমি কোনো মাইন্ড করতাম না, যাকে গালি দেওয়া উচিত ছিল তাকে গালি দিতাম, বকা দিতাম এরকম। তো একদিন আমার খালাতো ভাইয়ের সাথে একটা ছেলের সাথে ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে ওকে মারতে চায়। তো মারতে যাওয়ার পরে আমি বললাম কে মাথা যেতে তোরে, উমুকে গায়ে আমার গেলাম ভিডিও গেমস এ। যাওয়ার পরে ওর কিছু বন্ধু বান্ধব ভিডিও গেমস খেলতেছে। তো আরে বললাম যে কি রে তুই আমার খালাতো ভাইরে কি কইছস? কইছি যা কনে কইছি, তুই কিছু কবি, আমি কাছে তুই গেম খেলা ভাইর। তখন আমার কোমরে একটা চাপাটি ছিল।
চাপাটি আপনি পেলেন কিভাবে?
চাপাটি এটা আমার ছোট থেকে অস্ত্রের প্রতি নিশা ছিল।
ওকে,
ছোট থেকেই আমার অস্ত্রের প্রতি নিশা। যখন বাংলা ছবি হিন্দি ছবি দেখতাম না, চাপাটি ছুরি পিস্তল এগুলোর প্রতি আমার নেশা ছিল।
না না না, আপনি তারপর এটা মানে নেশা ছিল, কিন্তু আপনার কাছে আসলো কিভাবে চাপাতিটা?
আসলো কিভাবে, আমি যে মেলায় গেতাম না, গেলে আপনি 50 টাকা, 60 টাকা, 20 টাকা, 30 টাকা দিয়া এরকম কি জানি আসতাম আমাদের কোরবানি দিয়ে মেলার মাধ্যমে গুলো বিক্রি করে।
আচ্ছা আচ্ছা,
20 টাকা, 30 টাকা, 50 টাকা দিয়ে এরকম কিনে নিয়ে আসতাম।
তারপরে মেলা থেকে কিনেছেন এটা?
জি জি জি।
ওকে,
তো বাসার থেকে চাপাইটা কোমর করে নিয়ে যাই, ওই বাসে তুই ভাইর। তো পিছন দিয়ে আরেকটা ছেলে আসে মাদ্রাসার, ওদের বন্ধু বান্ধব, ওর নাম হচ্ছে শাওন। তো ওই বলছে যে ইয়া ভাইর, বলতেছে আপনি দেখ না নোয়াখাইল্লা এসে আমার মারতে। কেটা নোয়াখাইল্লা এ কি তোর মারতে এসে? ভাইর আমি কই তুই নোয়াখাইল্লা লিগেল লেগে আমি তোর বচাও এটা বাইর করে মনে করেন মাথা ধিম ধাম দু তিনটা খুব দিল।
চিন্তা করেন এটাতে মারলে কি হবে বা এরকম কোনো কিছু
না, ঠিক আছে। তকনগর তিনটা কোপ দিয়ে দিলাম তার মাথার মধ্যে, দেওয়ার পর মাথা মনে জায়গাতে ফাইটাস, রক্ত পাঞ্জাবি ভাইসা রক্ত পড়তেছে ওপেন রাস্তার উপরে। তারপর আমি চাপাটা কোমর ঢুকে ফেলাইলাম। তো দুই চারজন লোক আমাকে ধরলো, আমাকে নিয়ে গেতেছে। তো ওর বাসার সামনে নিয়ে গেল, ওর আম্মু আব্বুকে ডাক দিল, জ্যান ত্যান করলো। তো আমার আব্বু শুনে ফেলাইছে, এর মধ্যে আমার আম্মু আসলো। আসার পর বলতেছে যে কি হয়েছে আমি দেখতেছি, আপনাদের ডাক্তার হ্যাঁ নিতে হইবো, ডাক্তারের খরচটা আমরা ম্যানেজ করে দিতেছি, আপনি ছাড়েন। পরে আমার আম্মু সুন্দরকে হাসপাতালে নিয়ে গেল, আমাকে বাসায় পাঠা দিল। তারপর কত টাকা জানি ওরা ওষুধ মুষুধ কিনা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে বাসা থেকে বের হতে দেয় না, এরকম 4-5 দিন ওকে মারছি। মনে করেন আপনার বুধবার দিন, তারপরের মঙ্গলবার দিন আমি বাসা থেকে বের হয়েছি। বের হয়ে ওই যে রমজান, ওর দোকানে গেলাম যে একটা সিগারেট নিয়ে সিগারেট খেতেছে। তখন ওর কিছু বন্ধু বান্ধব দেখলো যে আমি রাস্তায়।
আপনি যখন সিগারেট খাওয়া শুরু করেছেন, চাপাতি দিয়ে কোপ দিচ্ছেন, তখন আপনার বয়সটা কত?
তখন আমার বয়স কত, 11-12 বছর।
11-12 বছর। আপনি যে কাজটা করলেন, ওর ফ্যামিলির লোকজন আপনার ফ্যামিলিতে আসেনি?
হ্যাঁ আসছে, আইসা জরিমানা করে জরিমানা নিয়ে গেছে।
ওকে, তারপর?
তারপরে
সিগারেট খাচ্ছেন?
জি সিগারেট খাচ্ছি। সিগারেট খাওয়ার এক পর্যায়ে যত বন্ধু বান্ধব আমাকে দেখলো, দেখার পর ওরা একজন দুইজন পাঁচজন করে এরকম জায়গায় জায়গায় দাঁড়া বসে যে আমি ওর দোকান থেকে বের হইলে আমাকে মারবো। আমি রমজান দেখলাম দোষ দেখ ওরা তো মনে হয় আমার মারানোর প্ল্যান করে ফেলাইছে, দেখ পোলাপেন কিভাবে এটা সিগারেট আছে। আচ্ছা ঠিক আছে দোষ, তুই কোনো চিন্তা করিস না, চল আমার লাগে আমার এলাকায় চল। আচ্ছা ঠিক আছে চল। তো ওর সাথে গেতাছি ওর এলাকায়, নাজিমুদ্দিন রোডটা ক্রস করার পরেই ওরা আমার উপরে অ্যাটাক করলো। প্রায় 25-26 জন পোলাপেন, কেউ পিছন থেকে লাঠি মারতেছে, কেউ থাপ্পড় দিতেছে। তখন রমজানি কি করলো, একটা বাঁশ নিয়ে উড়া দুরা বাইরে স্টার্ট করলো, আর আমি হাতের সামনে পাইছি ওই যে আপনি বড় মোটরের যে বেল গুলা থাকে না, ওই বেলটা মনে করেন একটা বাড়ি ভাঙতেছিল ওইখানে পুরো রয়েছে। বেলটা নিয়ে মনে করেন ইচ্ছা রহম বাইরে এলাম, আমার একটা ফ্রেন্ড, তখন ফ্রেন্ড ছিল না এখন হয়তো ফ্রেন্ড হয়ে গেছে, তো কাউসার ওর পিঠে চামড়া উঠে গেছে বাড়ির। তারপরে আমি আবার কি করলাম, একটু আগে বেড়ায় তো এখানে আবার রাস্তা ভেঙ্গা নতুন করে রাস্তা করতেছে, ইট পাথর ভেঙ্গা ভেঙ্গা মানে রাস্তার মধ্যে বিচার রাখছে। সেখান থেকে মনে করেন যখন ওই যে মোল্লা এলো, আমি তোরে এর আগে মারছি, তোর বিচার বুচার হইছে, টাকা পয়সা নিছস, তুই আবার আমার মারতে আইসস ঠিক আছে। ওরে আবার ধরে আমাকে একটা 10 ইঞ্চিটা নিয়ে যে জায়গাটা যে একটা সিঁড়ি ছিল আবার 10 ইঞ্চিটা দিয়ে একটা দিলাম, দেওয়ার পর আবার মাথা ড্যান্টা ফেটে গেল, ফাটা রুটি আবার ফাটা তার 6 দিন পরে। এই ফাটা আবার ওরে মেডিকেল দৌড়াদৌড়ি। তারপরে এলাকার মধ্যে ওখানে একজন মোট্টা ছিল, ওর নাম ছিল সজীব, আর একটা হিরুঞ্চি ছিল, ওর নাম সনি না কি জানি ওর নামটা। তো ওরা আসলো বাসায়, আমি বাসায় আসার 7:30 বাসায় আইসা মনে করেন আমার মায়ের দৃষ্টি, হ্যাঁ এক সপ্তাহ হয় না তুই আবার মায়ের মাথা ফাটা দিছস, হ্যান করছস ত্যান করছস। তখন আমাকে হালকা পাতলা থাপ্পড় থুপ্পড় দেয়, তখন আমার বড় ভাইয়ের ফোন দিই মিজু ভাইয়ের, মিজু ভাই তার বন্ধু বান্ধব নিয়ে যায়, হ্যাঁ আমরা মারছি আমার ছোট ভাই, তাতে কি হয়েছে, আপনাদের জরিমানা লাগবে, কি আপনার ওটা মারলেন কেন, এরকম ওদের কি খুঁজে পায় না। তো না পাওয়ার পরে আমার মনে খারাপ থাকে যে তখন আমি এসকা না পাই, এক বছর পরে এলো পাবো, পরেরটা পরে বুঝে নিব। তো এরকম মারামারি যখন করলাম তো বিচার হইলো, আবার টাকা পয়সা ওদেরকে দেওয়া হইলো, টাকা পয়সা নিয়ে চলে গেল। তারপর এক পর্যায়ে ওদের সাথে আমার একটা ভালো রিলেশন হয়ে গেল, যে মোল্লাটা মাইনাস হইয়া ওরা যে বন্ধু বান্ধব ছিল ওদের সাথে কিভাবে কিভাবে যেন একটা ভালো আন্ডারস্ট্যান্ড হয়ে গেল। তো আমি যখন ওদের সাথে ঘুরি ফিরি, সিগারেট খাই, রবনা পার্কে আসি ঘুরতে, তারপরে মানে আরো ভয়ঙ্কর হইতেছি, দিনে দিনে আমি আরো খারাপ হইতেছি। তো ওরা বলতেছে যে ধোস মহরমের মিছিল আছে, আমরা প্রত্যেক বছর মহরমের মিছিলে যাই, যে মনে করেন মানুষ মানুষ কবে আপরি কি কস, আমি কিন্তু পুলিশ মুলিশ ধরে না কাবে না, বেটা রোডের উপর ওপেন ছুরি চাবাটি বড় বড় রামপুরি আম্মা জানে গুলো অস্ত্র নিয়ে মনে কর তোর ঘষে, পুলিশ মুলিশ কিচ্ছু কয় না, পুলিশের সামনে ফালাকো বানি স্টার্ট করে মানুষে, পুলিশে কিছু বলার ক্ষমতা নাই, কি কস কয় হ, আমি তো এবার আমার যাইতে হইব, আমার নিয়ে যাইস, আচ্ছা ঠিক আছে তোরে নিয়ে।
মানুষকে কেন কবাই,
মানুষকে কেন কবাই, যেন আপনার সাথে আমার সাথে একটা দ্বন্দ্ব আছে, আপনি যদি মহরমের মিছিলে আসেন, যদি আপনি আমাকে পাওয়া যান তাহলে হয়তো আপনি আমাকে মেরা দিবেন, আর যদি আমি পারি তাহলে আমি আপনাকে মেরা দেবো সেখানে।
মানে এটা মিছিলের সময় করা হয়?
জি জি জি, 8 তারিখের মিছিলে, 9 তারিখের মিছিলে, 10 তারিখের মিছিলে,
একটা তো থাকেই মিছিলের মধ্যে যে নিজেকে নিজেকে আঘাত করা, ক্ষত করা, এটা তো মিছিলের একটা
মাতাম
করা, ওই সুযোগে এই জিনিসগুলো করে অনেকে।
জি জি, এটা মিছিলের একেবারে সামনে করে,
সামনের দিকে করে,
হ্যাঁ মিছিলের মিছিল থাকে পিছনে, এটা সামনে করা হয়, একসাথে অনেক পোলাপয়েন, প্রায় 1,500 পোলাপয়েন, সবার হাতে অস্ত্র, 2-3 অস্ত্র থাকে ঠিক আছে। আবার এমন লোক আছে যে 2-3 মেশিন নিয়ে আসে কমরে
করে, আপনাকে এটা বলছিল যে এরকম কোবায় ওরা।
তারপর ঠিক আছে বন্ধু তোমরা আমার নিয়ে যাও, আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো। তো তাদের সাথে ঘুরি ফিরি রবনা পার্কে আসি, তারপরে ওই ঈদের দিন যখন রোজার ঈদের দিন তোরা অস্ত্র ম্যানেজ করবে, তো দোস্ত তোরা এটা কি করস, কিভাবে আনবি, টাকা ম্যানেজ কর, টাকা কিন্তু চাপাটি সুই চাপাটি, হ্যাঁ কিন্তু গেলাম বান্দর রাব্বি, তারপরে
কি নাম,
বান্দর রাব্বি,
নামই হচ্ছে বান্দর রাব্বি,
জি ওর নাম ছিল মানে রাব্বি। তো ও রবনা পার্কে আইসা মনে করেন গাছের উপরে বসে ছিল, আমরা পাশে ছিলাম দাঁড়ানো। তো রবনা পার্কে তো আপনার বিভিন্ন প্রেমিক প্রেমিকা যায় ওখানে কথা বলে, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করে। তো গাছের উপরে থেকে ওই দেখা মানে মানুষের যে একটা করে না, শরীরের উপরে পরে আর কি, সেই থেকে ওর নাম হয়ে গেছে বান্দর।
ওকে, এটা আপনারা জানলেন কিভাবে?
এটা আমরা পাশে ছিলাম,
পাশে ছিলেন এবং আপনারা এটা বুঝতে পেরেছেন, তারপর থেকে ওর নাম হয়ে যায় বান্দর রাব্বি।
জি বান্দর রাব্বি। তারপর ওদের যে আরো বন্ধু বান্ধব আছে, ওদের যে একটা গ্রুপের যে মেইন লিডার থাকে তার নাম হচ্ছে আপনার ডিপজল, ওর নামই ডিপজল। তো মানে কি সবাই ওর কথা মতো চলে ডিপজল। তো ওদের সাথে আমার পরিচিত হয় ওয়েস্ট ইন্ডিজ, তারপরে সুজন,
ওয়েস্ট ইন্ডিজ নাম কেন হলো
এটা আমি ঠিক জানি না,
ওকে
এটা খোঁজার চেষ্টা করি,
বান্দর রাব্বি, ওয়েস্ট ইন্ডিজ, ডিপজল,
জি ডিপজল, সুজন, আরো একটা রাব্বি, মোটা রাব্বি, জি আরো বহু বন্ধু বান্ধব নাম ছিল, এখন নামগুলো মানে আউয়াল, তো তাদের সাথে পরিচয় হয়, তারপর তাদের সঙ্গে অনেক বেশি মিশে যায়। তো ঈদের ভিতরে আমরা গেলাম মেলায়, ওরা কি করে ছুরি চাপাটি বিক্রি করতেছে, তো ওরা তিন চারজন একসাথে যায় দোকানে। যাওয়ার পরে মনে করেন প্রথমে একটা জিনিস নেয়, নিয়ে এটা দেখতে 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 বিছিয়ে দিয়ে দেয়, দিয়ে একটা দিয়ে দেয়।
ওকে, আমরা আরেকটা বিরতি শব্দ পেয়েছি প্রিয় শ্রোতা। আমরা এই জায়গাটায় ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই। আমরা আজকে খোরশেদকে পেয়েছি তার জীবনের অপ্রিয় সত্যে ও মৌলভী বাজারের মানে পুরান ঢাকাইয়া, এবং ওর জীবনের যে ভুলগুলো অপরাধগুলো সেগুলো আজকে লাখো মানুষের সামনে স্বীকার করছে। আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 12:06। আপনারা যদি খোরশেদকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে আপনারা লাইক দেবার সঙ্গে সঙ্গে এবিসি রেডিও এবং জেবিএসবির মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা করবেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself
সময় রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং খোরশেদ আজকে কনফেস করছে লাখো মানুষের সামনে তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো আছে, অপরাধগুলো আছে সেগুলো। আমরা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমরা দেখছি ও ধীরে ধীরে কিভাবে অপরাধের দিকে জড়িয়ে পড়ছে। ইনফ্যাক্ট ছোট ছোট অপরাধ করতে করতে কিভাবে একজন বড় অপরাধী মানুষ হয় সেই দিকে যাচ্ছি আমরা খোরশেদের জীবনের অপ্রিয় সত্যে। সেখান থেকে শুরু করতে চাই যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, আপনি যদি এই অনুষ্ঠানে আসতে চান খোরশেদের মতো লাখো মানুষের সামনে নিজের বিবেক বোধের জায়গা থেকে আপনি যদি বলতে চান কি ভুল করেছেন, কেন করেছেন, এবং শেষ পর্যন্ত আপনার কি হয়েছিল সেই ভুলের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ, আপনি আসতে পারেন। সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে এবং আপনি যে অপরাধ করেছেন সেটার ছোটখাটো একটা বর্ণনা আমাদেরকে শোনাতে হবে। ফোনে বিষয়গুলো রেকর্ড করা হয়। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে খোরশেদ, আপনার কাছে ফিরছি আবারও। আপনি বলছিলেন যে চাপাতি বা যে ধরনের অস্ত্রের কথা বলছিলেন এগুলো আপনারা চুরি করতেন, এক ধরনের চুরি করা। হ্যাঁ, আপনাকে নিয়ে যাওয়া হলো সেখানে।
সেখানে নিয়ে যাওয়ার পরে তো যখন দেখলাম যে ওরা তিন চারজন দাঁড়ায়, একজন সামনে দেখতেছে যে ভাইটা দেখি দেখি বলে পিছনে আরেকজন থাকে ওর কাছে দিয়ে দেয়, ও আবার দেখতে দেখতে আরেকজন কাছে দিয়ে দেয়। এরকম তো জিনিসটা দেখার পর আমার ভয় লেগে গেল যে আমি ভাইয়া সবকিছু করতে পারি, যদি আপনি বলেন যে এই মুহূর্তে তিনটা মার্ডার করতে আমি তা পারবো, আমার বুকে সাহস আছে। কিন্তু যদি বলেন চুরি করতে এক টাকা তাও আমি পারবো না, কারণ চুরি জিনিসটা আমি করতে পারিনি, এটা আমার প্রচন্ড ভয় লাগে। মানুষের মনে একটা ব্যাপার স্যাপার।
এটার পেছনে কি কোনো কারণ আছে?
জি না।
কিন্তু আপনার ভয় লাগে?
ভয় লাগে, চুরি করতে গেলে অনেক ভয় লাগে। যেমন চুরি করি, আমার বাবার টাকা চুরি করতাম ছোটকালে, আম্মুর টাকা চুরি করতাম এরকম, কিন্তু বাইরের কারো কখনো কোনো কিছু চুরি করতাম না। আর বাইরের যেগুলো চুরি করছি সেগুলো আপনি যেরকম নানির বাড়িতে গেলে কারো গাছের আম এরকম ডাব বা আলু ও মিষ্টি কুমড় এগুলো চুরি করতাম, এমনি নগদ টাকার কারো কোনো কিছু চুরি করতাম।
মানে বাকি থাকলো কি তাহলে?
তারপরে
ভয় লাগছিল আপনার? হ্যাঁ
জি, তখন আমি এগুলোর ভিতরে নাই, আমি থাকি দূরে দূরে, তোরা চুরি করে করে নিয়ে আসে, আমি কোথায় আমি এখানে থাকতে পারবো না, তো এগুলো আইনা আমার দিস। তো তখন এরকম করতে করতে প্রায় 150 মতো চাপাটি চুরি করলো, বড় বড় চাপাটি, ছোট ছোট চাঙালি চাপাটি গুলা এগুলো চুরি করলো। তাই না, প্রতিদিন 4-5, 10-15 করে চুরি করতো, 20 মিক্স নেই, এক এক দোকান থেকে 10-15 নেই। তো এরকম করার পরে এগুলো রাখবো কোথায়? এখন কারো কাছে রাখার জায়গা নেই, তো তাই বললাম যে দে আমার কাছে দে, আমি রাখি দেব। তো আমি বাসায় আবার কবুতর পালতাম ঘরের ভিতরে, সেই কবুতরে খাঁচার নিচে রাখতাম, তারপরে যে বিছনাটার মধ্যে ঘুমাইতাম খাটে, তোষকের নিচে পুরো সাজানো ছিল চাপাটি দিয়া, তারপরে খাটের নিচে জায়গাটা থাকে সেখানে বস্তা ঘুরে রাখছি, তারপরে যে চুলার পারে রেলিং আছে ওইখানেও রাখছি, এত চাপাটি ছিল। তো এগুলা বের করবো কবে, যে যখন গেঞ্জাম গুঞ্জাম লাগবো তখন বের করে মানুষে মারবো, এই টার্গেট। তারপরে এরকম ওরা করে নিয়ে আসলো। তারপরে এই যে দ্বিতীয় দিন রাত্রে, তখন আমার কিছু বন্ধু বান্ধব লোক পরিচয় হলো ঈদের দিনই কামালবাগের, তো ওইখানে কামালবাগের বন্ধু বান্ধবরা দাওয়াত দিল যে ভাই আপনারা কালকে আইসেন, আপনাদের সাথে কথা আছে। তো ওদের সাথে দেখা করতে গেলাম, যাওয়ার পর যা দেখতেছি ওরা গাঁজা গুজা সবকিছুই খায়। তো ওদের কাছে অনেক ধরনের বড় বড় অস্ত্র আছে দেখাইলো। পরে আমিও বাসা থেকে মনে করেন তিনটা চাপাটি কমন করে নিয়ে গেলাম, আরো বন্ধু বান্ধবের কাছে দিলাম পাঁচ চার।
আপনাদের টার্গেট তো হচ্ছে মহরমের মিছিলে কাউকে কিছু করা? হ্যাঁ বলুন। তারপর
তখন এগুলো আর কি বের হওয়া মানে মানে দেখানো বন্ধু বান্ধব দেখে আমার কাছে কি কি আছে, এগুলো আছে
মানে নিজেদের পাওয়ার শো করা।
জি
ওকে।
তো ওদেরকে দেখাতে নিয়ে গেলাম, ওরা আবার নিয়ে গেল কোথায়, কামরাঙ্গি চর কয়লাঘাট। কয়লাঘাটে কিছু বন্ধু বান্ধব ছিল, সেখানে ওদের নাম ছিল আপনার লিডার রফিক। রফিকদের এলাকায় গেলাম, যাওয়ার পর ওখানে সিগারেট খেতেছি অন্ধকারে বসে বসে। তো পিছন থেকে দুজন লোক আসলো, লোক এসে ডাইরেক্ট আমাকে ডাক দিল, কারণ আমাকে মনে দুইটা বড় বড় চাপাটি ছিল। তো উনি আমাকে ডাক দিয়া নিয়ে গেল, অনেক চিবি চাপি করলি দিয়ে ভিতরে ঢুকে অনেক চিপা করলি, সেখানে সে তোমাকে মাইরা ফেলাইতো বাট আমার লাস্টের খবর পাইতো না। তো নেওয়ার পরে উনি আমাকে চেক করতেছে, আমার হাতে আমার আব্বুর একটা দামি ঘড়ি ছিল, বিদেশ থেকে পাঠাইছিল। তো দামি ঘড়িটা আর পকেটে কিছু টাকা ছিল। তখন ওই লোকগুলো আমাকে সার্চ করতেছে, যেটা চাবাড়ি পাইলো ঘড়িটা নিয়ে নিছে প্রথমে, একটা চাবাড়ি ওনাদের থেকে একটা আমার হাতে। তো আমি বলতেছি যে ভাই ঘড়িটা দিয়ে দেন, যা যা লাগে সব নিয়ে যান, ঘড়িটা দিয়ে দেন, ঘড়িটা আমার না, বলছেন এগুলো দিব না। আমি কো হয় আমি মরুন নাহলে আপনি কো বিদেশে কোনো একজন মারা যাবে এখানে, ঠিক আছে, কারণ ক্ষমতা এখন আপনার হাতেও আছে আমার হাতেও আছে, হয় আপনারা মরবেন নাহলে আমি মরুন, কিন্তু ঘড়ি বা দিতেই হইব। পরে একজন বলছে আচ্ছা ঠিক আছে জিনিসগুলো রেখা দে, ঘড়িটা দিয়ে দে। পরে ঘড়িটা দিয়ে দিল, আমার চাবড়ি দুটা রেখা দিল।
ঘড়িটা আসলে এত বেশি মানে আপনি চাচ্ছিলেন কেন, কারণ কি?
ঘড়িটা চাচ্ছিলাম, ঘড়িটা আমার আব্বু দামি ঘড়ি ছিল, তো এটা সহজে কাউকে দিত না, আমি জোর করে নিয়ে আসলাম আব্বুর কাছে।
ওকে।
তারপরে আনার পরে বললাম যে ভাই আপনাকে এলাকায় এলাম এই কাহিনী, কয়েকবার যাক ভাই ভাব দেন, বড় ভাই ভাই কিছু কইতে পারুন না, লজার বিষয়, কিন্তু আমার যা মনে হয় যে এটা ওদের একটা গেম ছিল। তো যাও কোনো ব্যাপার না, তো চাবাড়ি গেছে আরো বহুত আছে। তারপরে এরকম কামালবাগে আসলাম, ভাই আপনার কি খান, ভাই গাঁজা গুজা খাই, ঠিক আছে ভাই আমাকে খাওয়াবেন, হবে আপনি কালকে এসে খাওয়াবো। পরের দিন এটা তৃতীয় দিন গেলাম, যাওয়ার পর যে সোয়ারি ঘাটটা আছে, সোয়ারি ঘাটের পাশেই আপনার গাছ রাখানোর কিছু জায়গা আছে, এটাকে ঘাসপট্টি বলা হয়। তো ঘাসপট্টিতে গেলাম, আবার ওই কামালবাগের এক বন্ধুর বাবাই কিন্তু গাঁজা বিক্রি করে, তো ওর কাছ থেকে গাঁজা নিল, এক পোলটা নিয়ে আড়াইটা সিগারেট বানাইলো, বানানোর পরে আড়াই সিগারেট গাঁজা সেখানে বয়ে আমি খাইলাম, জীবনে ফার্স্ট গাঁজা মুখে নিলাম। তারপর খাওয়ার পরে দেখলাম যে আমার কিছুই হয় না, পরে আমি ছিলাম ধর্মি আপনার আমার কি খাওয়াইছেন, এগুলো তো কোনো নিশেই হইল না। তখন আমি কিন্তু আমি পিছনে যেতে যেতে চাই, আগে এভরিথিং আমি গ্রিলের কাছে লেগে গেছি অলরেডি।
আচ্ছা,
গ্রিলের কাছে আমার আব্বু যদি সে গ্রিলের কাছে গেছে,
গ্রিল মানে
গ্রিল দরজা জানানা কিছু গেট,
ওকে,
এগুলোর কাজে দিয়ে দিচ্ছে। তো আমি ওগুলো কাশিকি, তো ওই দোকানে গেলাম, যাওয়ার পরে যে কোনো একটা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে দোকানটা ছিল গ্রিলের, তো এখানে গেলাম রাত্রে 12টার দিকে, যা মনে করেন ঘুমাইলাম, বাসায় আর যাইনি। তো ঘুমানোর পরে 7টা বাজে আমার ঘুম ভেঙে গেছে সকাল, তো ঘুম ভেঙে গেছে আমি উঠা বাজারে আসলাম আমার আব্বুর দোকানের সামনে, দোকানের সামনে আর কি বাসায় যেতে হয়। তো বাসায় গেতে আসি, আমার আব্বু জিজ্ঞেস করতেছে এই তুই সারেদ কই ছিলি, উনি কিন্তু আমার ভালো কথাই বলছে যে সারেদ কোথায় ছিলি। তা আমি বললাম যে কই ছিলাম সেটা কি আপনার কই তো হইবনি, এই যে আমি তো চেঞ্জ, আমি কই গেছি আপনার কি কই তৈবনি, সব যত সব আছে বাজে কথাবার্তি কন, আমি কই গেছি আপনার কুমুকিল্লি এদিকে আসছিলাম, এ কথা ধমুক ধমুক দিয়া আমি আইসা বললাম। তখন আমি নিজেই মানে কথাগুলো বলার পরে আমার নিজের বিদ্যুতে কাজ করলো, কি ব্যাপার আমি কি বললাম, আমাকে জিজ্ঞাসা করলো কি, আমি বললাম কি
তার আগের রাতে আপনি গাঁজা খেয়েছিলেন?
জি জি, সে রাতে আমি গাঁজা খেয়েছি, তো এটাই বুঝলাম যে না হ্যাঁ নিশা হয়েছে। তারপরে সকালবেলা বাসায় গেলাম, বাসায় যে আরো এক ঘন্টা ঘুমাইলাম, ঘুমানোর পরে উঠে নাস্তা নাস্তে করে দোকানে আসলাম, দোকানে বসে রয়েছি কাজ কাম নাই। 10টার দিকে আমার প্রচন্ড ঘুম পাইতেছে, তার মানে বুঝতে পারলাম যে গাঁজার নেশাটা কাজ করতেছে, এখন রাত্রে গাঁজার নেশাটা কাজ না করে এখন করতেছে। তো দিয়ে আমি বসে বসে ঘুমাইতেছি, পরে আমের সিজন ছিল, আচার খাইতেছি আমের আচার, তো আচার খাইতেছি অনেক মজা লাগে, আচার খাইতে গাঁজা খাইলে আচার খাইতে এত মজা লাগে, আমি আনন্দের সাথে আচার নিতাছি খাইতেছি নিতাছি খাইতেছি। তারপরে এক পর্যায়ে আস্তে আস্তে ওদের সাথে প্রতিদিন আমি গাঁজা খাওয়া শুরু করলাম। তারপরে এক পর্যায়ে যখন গাঁজার টাকা পকেটে থাকতো না, তখন ওদের সাথে এখন বেশি আড্ডা দিই, কামাল লাগে সময় পেলে ওদের কাছে চলে যাই, যাই ওদের সাথে আড্ডা দিই গাঁজা গুজা খাই, যখন গাঁজার টাকা না থাকে তখন কামাল লাগে ওপেন চিন্তাই করতে হবে। প্রথম চিন্তা এটা এইভাবে শুরু হয়েছে যে কামালবাগের কিন্তু গিরিবান্ধের উপরে একটা পাহাড়ের মতো আছে বটতলা, নিচে কিন্তু আবার ঢাল, আগে টার্মিনাল ছিল এখন টার্মিনালটা নেই, তো জায়গাটা অন্ধকার থাকে সন্ধ্যার পরে, তো উপরে যে ঢালের উপরে মানুষজন দাঁড়া আড্ডা উড্ডা মারে কথাবার্তি বলে সিগারেট বিড়ি খায়, তখন যে কোনো একজন লোকের ধরতাম, ধরে বলতাম যে ভাই আপনি একটু আবুল ভাই ডাকে, বলছে কোন আবুল ভাই, আসেন আপনি বড় ভাই আবুল ভাই ডাকতেছে, মানে ওরাই আবুল বানাই গেছে, আপনি আবুল ভাই ভাই কেন ওরা আপনি ডাকতেছে চলেন, না ভাই যেমন না গেলে জোর করে কলা মোলা ধরে ধাক্কা ঢুকাইলেন ঢালে নামার ফলাইতাম, ঢালে নামে মনে করেন তিন চারজন মিলে সুইচ গিয়ার মুস গিয়ার ঠেকাইয়া পকেটে চা পাইতাম টাকা বসে নিয়ে নিতাম।
কখনো মানুষ আহত করেছেন এই অবস্থায়?
জি না।
ওকে।
তারপরে এই চিন্তাই করলাম ওনার কাছ থেকে একশো কত টাকা জানি চিন্তা 180 টাকার কথা চিন্তাই করলাম। চিন্তা করে গেলাম আপনার সোয়ারি ঘাটের ওই পাশে আরেকটা টার্মিনাল আছে, ওইখানে যাইয়া গাঁজা আনাইলাম, গাঁজা আনায়া গাঁজা খাইলাম, তারপরে বাসায় চলে আসলাম। তারপরের দিনও ঠিক একইভাবে দিনের 12:30 একটার দিকে তখন গাঁজার প্রচন্ড হিসাবে দেখা যায় যে গাঁজা খেতে হবে, মাত্র 15 টাকা গাঁজা। তো একটা ছেলে আসতে আসে মাথায় মাল নিয়া, ওটা করলাম একটি খাড়া, ওর মাথার মধ্যে কিন্তু অনেক ভারী মাল, ওরা খাড়া করার এই খাড়া পকেট টাকা নিয়ে নিছে, কিচ্ছু বলেনি। তখন যে আমার চাহনি আমার দৃষ্টিটাই ছিল অন্যরকম, যে একজন মানুষ আমাকে আমার দেখলে ভয় পাইতো, মানে চেহারার চাহনি দৃষ্টিটা ছিল অন্যরকম, যে আমি কি জানি কইরা ফেলাম তারে কিছু বললে, তো সে কিছুই বলেনি। তারপরে এরকম গাঁজা কিনতাম, গাঁজা খাইতাম, তারপর নৌকা দিয়া ঘুরতাম আর গাঁজা খাইতাম। তারপরে যে কামাল লাগে যেসব বিস্কিটের কারখানা আছে, প্রত্যেকটা বিস্কিটের কারখানা থেকে আমরা বিস্কিট নিয়ে আসতাম, যেতাম যে যেরকম তো খাইতে পারতাম খাইতাম, বাকি পকেটে বানিয়ে আসতাম গাঁজা গুজা খাইয়া, কিছুই বলতো না। কিছু বললেই বলতাম যে ঘুম মারা দুমু, এন করুম তেন করুম, চুপ, আমাদের আমরা কি তো সব খাইতেছি, একটু আপটু খাইতেছি, এরকম করতাম। এমন করতে করতে আমি পুরা গাঁজা খোর হয়ে গেলাম। এখন গাঁজা না খেলে আমার ভালোই লাগে না, কিন্তু যখন থেকে আমি গাঁজা খাওয়া শুরু করছি তখন থেকে কিন্তু আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি। একটা না আপনার মনে করেন 2012 সাল পর্যন্ত গাঁজা খেয়েছি, 2005 সাল থেকে এত পরিমাণ গাঁজা খাইতাম, 2010-এর 2011-12 মানে গাঁজা খাইলে আমার নেশা হয় না, এখন যত গাঁজাই খাই আমার নেশা হয় না। মনে করেন আমরা একসাথে 40-50 স্টিক 15-20 বাসি খাইতাম। এমনও রেকর্ড আছে বিক্রমপুর গেছি এই কারণ বাজার থেকে 25 গ্রাম গাঞ্জা নিয়ে গেছি, গাঞ্জা নিয়ে গেছি গুলিস্তান, গুলিস্তান থেকে 5 টা বিক্রমপুর এক বন্ধুর বাড়িতে গেছি, সেখানে 25 গ্রাম গাঞ্জা এক রেতে খাইছি, সারা জাগনা ছিলাম, গাঁজা খাইছি, আম পাই আম খাইছি, কিন্তু আমার ভাই কোনো নিষেধ হয় না। তারপরে চাপাটি চুপাটি যখন আমার বাসায় নিয়ে আসলাম, আনার পরে বাসায় চাপাটি ভরা আমার আম্মু দেখলো, দেখে আমার চাচারে ডাক দিল, আমার বড় ভাইরে ডাক দিল, ডাকার পর দেখ ওই ঘরে ভিতরগুলো কিনে রাখছে, তো বড় ভাই এলো আমার মোবাইলটা ঘাটতেছে, তার ভিতরে একটা মোবাইল কিনছি, ঘরের মাঠে মোবাইল চালু হয়ে গেছি, এখন এসে দেখেছি বড় ভাই মোবাইল টিপতেছে, তো কি রে তুমি এগুলো কই পাইছো, বলতেছি যে ভাই এগুলো তো আমার না, এগুলো এক বড় ভাই আমার দিছে, এগুলো আমি কই পামু কোন,
এই চাপাতি যেগুলো আপনারা চুরি করে নিয়ে এসেছেন,
জি জি জি, তো এগুলো কই পাইছো, আমি তো ভাই এগুলো পাইনি, এগুলো আমার একজন দিছে এক বড় ভাই রাখার জন্য, যে একদিন পরে আবার নিয়ে যাবো, এটা অক্ষণ দিয়ে আমি এখন আমি কিভাবে কোথায় দিই, কেন এখন দিয়েই তুইব, আচ্ছা ঠিক আছে। তো বাসা থেকে বেরোলাম, বের হয়ে একটা বন্ধু বান্ধব পাইলাম, ভাই বললাম যে দিগায় এগুলো তো ভাইয়ের বাসায় পড়ছে, এগুলো তো রাখা যাবো না, এখন তো কি করতে হইব, সব কটা একটা বস্তার ভিতরে ভরলাম, প্রায় চাপাটি 20-30 কেজির মতো হবে এতগুলো চাপাটি, তারপর আনলাম, আনার পরে রাস্তার মধ্যে রাখলাম ঘন্টাখানিক, যখন ভাইয়া চলে গেল তখন আইনা আবার খাটে নিচে ঢুকা রাখলাম সবগুলা। তারপরে এরকম অনেকদিন রাখতে রাখা রাখির পর আমার আম্মা আবার টের পেয়ে গেল যে খাটের নিচে চাপাটি গুলো আবার আসছে, আবার আমাকে জিজ্ঞাসা করলো, আমি মা দেখো না একজনের জিনিস, এখন জিনিস আমি বাইরে রাখতে পারতেছি না, এগুলো চলে গেলে আমার অনেক লস হয়ে যাবো, আমার ড্যামেজ দিতে হইব, তো ঠিক আছে কবে দিবো, আমি দিন দেওয়ার জন্য। আচ্ছা, তো যখন মহরমের 8 তারিখ হইল, তো 8 তারিখে আমরা চাপাটি গুলা বের করলাম, বের করার পরে সব বন্ধু বান্ধব মিলা একটা ভ্যান গাড়ির উপর, এখানে ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়ির উপরে ঠেলা দিলাম, ঢালার পরে সে যেভাবে পারছে একটা দুইটা জাজের কোমরে নিয়ে নিছে, নেওয়ার পরে মিছিল ধরলাম আমরা নাজিমুদ্দিন রোড থেকে, নাজিমুদ্দিন রোড থেকে মিছিল ধরা পুরা রাস্তা মনে করেন দৌড়াইলাম। এর ভিতরে ওই এলাকার একটা ছেলে ছিল স্থানীয়, ওর নাম হচ্ছে টাইগার, তো অনেক প্রভাবশালী, ওর অনেক প্রভাবশালী, ওর মা গাঁজা গুজা বিক্রি করে, ফ্যান্সিল মেসিল এগুলো বিক্রি করে, ব্যবসা করে ওর মা। তো ওই ছেলেটা একদিন আমাদের এক ছোট ভাইয়ের টাকা মেরা দিছিল, মানে ওকে দেখলে ধরে টাকা ঢুকা রেখে দিত ঠিক করে, তারপরে একদিন আমার কাছে বিচার দিল যে ভাই এম কাহিনী অমুক এলাকার টাইগারে তো আমার ধরে আটকে রেখে দিয়েছে, টাকা ঢুকা রেখে দেয়, ওই যাওয়ার 5 মিনিট পর দেখছে এটাইতেছে, তারা আটকে দাম ভাই ইসলাম আলাইকুম, দারাম আলাইকুম সালাম, কি হচ্ছে, আমি গেদি গাহেন, আর ঢুকলাম ফ্যান্সি গল্লিতে, ফ্যান্সি গল্লিতে ঢুকানোর পরে আমি আপনি মনে মনে করছেন, হা করছি তুই কি করবি, বসার ইচ্ছা আমি চটকাইলাম, চটকে মনে করেন ঠোঁট মোট ফাটা ফলাইছি, মেয়েরা নাকি ফেটে গেছে, পরে কয় তোর আমি অহনি গুলি করুন, তুই থাকিস এদিকে, তোর 2006 দিয়ে গুলি করুন, যা তুই পিস্তল আগে লিয়ায়, তারপরে আমাকে আমার গুলি করিস, আগে তুই লিয়ায়, তারপরে মনে করেন নিজে গেছে গেছে আর আহেনি। তারপর মহরমে যখন আমরা বের হইলাম মিছিলে, মিছিলে বের হওয়ার পরে ও আমার দেখলো, আমি ভয় পেয়েছি যে তোমার কিছু করবো কিনা, কিন্তু কিছু করবো কি, আমরা যে কটা পোলাই মিছিল যখন যাই তখনই হয়তো হুন্ডার চেন, তারপরে চাপাটি চুপাটি সবকিছু প্রত্যেকটা মিছিলে নেমে গেছি। তারপরে এরকম 6 তারিখে মিছিল একটা ছোট ভাই, তখন কিন্তু আমি একটু চ্যাংরা ছিলাম অন্যরকম, মানে পোলাপাইন দেখে ধরে মারতাম, সালাম দাস না কেন আমার,
সালাম দেশ না কেন আমার,
সালাম না দিলে পোলাপাইন ধরে ধরে মারতাম অন্য অন্য এলাকা, তো দেখলে সালাম দিত, পরে একটা পোলা কুদাছে নিমতলির যে টেগার ভাই খোরসে দেখালি আমার মারে, আর সালাম না দিলে ঠিক আছে আমি জানি না চাপ পরে আমি নগদ বেলটা খুলে কি করলাম, আমি কই তুই ওর কাছে বিচার দিলি কেলে গেল বেল দিয়ে আমার আধা ঘন্টা পিঠা, আমি তোর মারছি না তো আমার পিঠা, কয় না ভাই এর আপনি কি কোনো ভয় পাই গেছে, যা তোর হিসাব পরে হইব। তারপরে মিছিলে তিন চার দিন গেলাম, যাওয়ার পর আমার সাহস হয়ে গেছে অনেক, প্রচুর সাহস। 8 তারিখে রাতে বের হলাম, বের হওয়ার পরে ওই টাইগার সাউনে 7 তারিখের দিন রাত্রের বেলা আমার মুর্শিদান পাইছে, পাওয়ার পরেই আমার আটকাইলো। আটকানোর পরে যে বড় ভাইরা আছে ওদের কাছে নিয়ে গেছে, ওদের নাম হলো আপনার মেন্টাল রাজীব, ওর নামই মেন্টাল রাজীব। তো ওর কাছে নিয়ে যাওয়ার পরে বলছে যে ভাই আমার এমন এমন খুশি যে তোমার ছিল, পরে আচ্ছা ঠিক আছে তুইও মার। পরে আমার 4টা থাবর দিল, সবাই মিলে আমার আটকা রাখছে ছুরি মুড়ি দিয়া ঠেকায়া, ওই মাছ 4টা চটনা দিল, আমি প্রচুর ব্যথা পাই চোখে। তো আমি কইছি এটা তোর আমি দিয়ে দেবো, এটা তুই ফেরত পাবি কোনো ব্যাপার না, এটা এটা বলে এসে পড়লাম যে আরো মারবি, কয় না আর মারো না, আমরা একটু মার তোর তো আমি ফেরত দিবই, একটু মারা মারি কয় না আর মারো না, আচ্ছা ঠিক আছে আমি শিখে। পরে আমি গেতা শিখে আবার ডেকে আনছে, ডেকে এনে বলতেছে যে আর বড় ভাই যে ভাই তোর মনে কোনো খারাপ আছে যা হয়েছে সব ভুলে যাও গা, আজ থেকে তোমরা বন্ধু বান্ধব মিলা যাও, আমি আচ্ছা ঠিক আছে মিলে গেলাম, বলা মোলা মিলা দিল এসে পড়লাম, কিন্তু আমার মনটা তো মনেই আছে যে আমার খামা খামাচ্ছে। তারপরের দিন রাত্রের বেলায় ওই 8 তারিখে মনে করেন আমার যারা বন্ধু বান্ধব আছে ওদের কাছ থেকে আবার আটকে আটকায়া ছুরি গুলা নিয়ে নিত, চাবাটি গুলা নিয়ে নিত, প্রায় 3-4 জন আটকে মনে করেন 7-8টা চাবাটি নিয়ে নিছে। উনি এসে বলে যে ভাই খোরশেদ এই টাইগারে আমার চাবাটি রেখা দিছে, আমার রেখা দিছে, ভাই বেটা তোর রাহে কেমনি তুই বাড়তে পারছিস না, কবে আমার ভয় লাগে আনতেন, আচ্ছা ঠিক আছে। ওরে খুঁজতে আছে ওরা 8 তারিখে পাইলামি না, ওর এলাকার যে বড় ভাইগুলো আছে ওদের কাছে বিচার দিলাম যে ভাই এই আপনি ছোট বেটা তো আমাকে চাবাটি রেখা দিছে, আপনাকে এলাকা দিয়ে আহি যাই দেখা যায় আপনি এরকম করেন তো ঠিক না, আচ্ছা ঠিক আছে ভাই ওরা যা রাখছে ওগুলো তো সব আমরা রাখছি আমাদের কাছে, কিন্তু আমাদের জিনিসগুলো কিরকম, আমি বলতে যে মনে মন চাপাটি, কয় না ভাই বিশ্বাস করো এরকম কোন জিনিস রাখে নাই, আর ওই যা রাখছে সব আমাদের কাছে, ঠিক আছে কোন জিনিস আমাদের কাছে নাই, আচ্ছা ঠিক আছে যাক সমস্যা নেই। তারপরের দিন যখন 9 তারিখ রাত্রে ও বের হয়েছে, এখন আমরা নাজিমুদ্দিন লোটে যাব সেই 12টা বাজে দাঁড়া রয়েছি, 1টা-1টার দিকে মিছিল বের হইব, পুলিশ দাঁড়া রয়েছে আমরা সব 30টা বল দাঁড়া রয়েছি, 30-25টা সবাই কম 2-3টা চাবাড়ি। যখন মিছিলটা বের হইলো নাজিমুদ্দিন লোট থেকে শুরু করলাম, চাবাড়ি না দৌড়ে আসি, ঘষাঘুষি করতেছি আর অরেবি খুঁজতেছি, টাইগার দিয়ে খুঁজতেছি, জ্বরে পাইলেই মেরা ফেলাম কোনো কথা নেই, আরে পাইলে মেরা ফেলাম আচ্ছা ভালো কথা, তোর খুঁজতে খুঁজতে পাইলাম কই একদম চকের মোচড়ে যে টিম ফিস্টানটা আছে গুলিস্তান আর চকের যে টিম ফিস্টানটা ওইখানে পাইলাম, পাওয়ার পরে ডাক দিয়ে আটকাইলাম, আমি পাই খারাপ তুই আর জিনিস সাকসেস করলে গা, আর ওই তখনই ওদের সামনে দিয়ে রাস্তা দিয়া ওর বড় ভাইরা গেত আছে, তখনই ওর বড় ভাই ডাক দিছে আমি থাক ভাই তুই জায়গা তোর জিনিস রাখবো না, ওর লাগে তুই আমার তাদের লজ্জা লাগবো, না না লাগবো না জানিস তাই যথেষ্ট করে যা, ওরা ছেড়া দিলাম, ছেড়া দেওয়ার পরই গেত আছে, তার 10 মিনিট পরে আমার আমরা আবার ধরিলাম, ভাইরা মানে আবার আমি দৌড়াদি করতেছি, ওর আটকেলাম কই ডালপট্টি, ডালপট্টির মধ্যে আটকানোর পরে একটা গল্লিতে ঢুকাইলাম, মেন রোডের বড় রাস্তার মধ্যে ঢুকাইলাম, আটকে ঢুকানোর পরে আমি কই তুই জিনিসগুলো রাখছো জিনিসগুলো সব ফিরত দিবি অক্ষণে এই মুহূর্তে দিবি, ওইটাছে যে আমি নিনে হ্যান তেন ফ্যান তোরে কে কইছে, আমি কই তুই দিবি কিনা ইয়েস নো, কয় না আমি জিনিস দিব না, আমি তাহলে জান দে মাত্র আরেক বন্ধু ধরে আছে খারাপ খারাপ ধাম ধিম ঘুষা লাভ থিজে যে হাতে মারতেছে, আর জানে মারিস না হাতে মার হাতে মারতেছে, এর ভিতরে এক বড় ভাই আপড়ছে ডাক দিছে, বড় ভাই আসতে গেতেছে ডাক দিছে, বড় ভিনা লেছে বড় ভাই সে বললো এক হইতেছে এই তোমরা করে কি পার দিবা হ্যান করবা তেন করবা, তো ওই বড় ভাইয়ের কইলাম যে দেখেন ভাই আপনি ছোট ভাইরা পার দিলে কিন্তু রাস্তার ভিতরে দিতে পারতাম, আমরা কিন্তু ঢুকাইতাম নাহলে কিন্তু হিসাব পিতা বাস আমার জিনিসগুলো দিতে কন নাহলে কিন্তু খুব খারাপ হইব, তুমি কি করবা এসে এক কথা দিবা তো কত কি লাগা পর ওনার রানে একটা কোট দিয়ে দিছে, বড় ভাইটা রানে একদম ডাইরেক্ট কোনো কথা নাই কোট দেয়, লাল মিয়া বললো যে তুই জিনিস যখন দিবি না তে জান দে, তাহলে গদনে কোপ দিল যেমন হাতটা ধরছে না হাতটা ঝুলা পড়ে গেছে, হাতটা ঝুলা পড়ে গেছে আর বড় বেটা কোপ দিয়া তারপরে ইচ্ছারও মারছে তার রক্ত বেরোতেছে ব্লাড বেতন তারপরে মারছে, তারপর মেন রোডের নামে মারছে, মারার পর মনে করেন হঠাৎ করে সব বন্ধু বান্ধব তো ওরা মানে মুখে যা চাপা পিড়েছে যে আমরা হ্যান করি ত্যাং করি সব বন্ধু বান্ধব ভেঙে গেছে, আমি আমার সাথে হোস্টিন আরেকটা বন্ধু নাম হচ্ছে বুলেট মিল, তো ও আর আমি একসাথে হয়ে গেলাম, আমরা ছেপে গেলাম, তো ওরা চলে গেল খুঁজা খেজা বিস্তার বুঝতে চলে গেল, তখন আমরা বের হইলাম, বের হওয়ার পরে ওই বুলেটের বড় ভাইও মিছিলে দুই যে বড় ভাই রানে কূপ দিছি ওই বড় ভাই কিন্তু আবার এই বুলেটের বড় ভাইয়ের বন্ধু, বুলেটের বড় ভাইয়ের বন্ধু, ওরা সব এক ওদের লগে একটার কূপ দিয়েছে রানের মধ্যে, আচ্ছা ঠিক আছে ওর বড় ভাই গেছে অনেক লোক ভাইয়া এমন মুহূর্তে কাজ করছে, আচ্ছা ঠিক আছে ওর আমাকে ভিতরে রাখ, অগুরুকের মাঝখানে আমার ঢুকাইলো। ঢুকাই আমার বলতেছে কি যে ভাইয়া তোমার জিনিস কয়টা আছে? আমি কি ভাই চারটা চাবাটি আছে, এবার দাও একটা দাও। একটা একটা করে নিতে নিতে ওনারা আমার কাছ থেকে চারটা চাবাটি, মানে প্রথম দুটা নিয়ে গেছে, একটা দুটা নিয়ে গেছে। তারপর বলতেছে আমার যে তোমার সাথে যাওয়া যাওয়া খেঁচ আছে, তুমি খালি কলার ধরে আমরা গুরুর ভিতরে ঢুকা ফেলাইবা, তারপর যা লাগে কোবান কাবান সব আমরা করে তোমার কিচ্ছু করতে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো কথা বড় ভাইরা সাহস দিল, আরো সাহস পাইলাম। তারপরে গেতেছি যখন আপনার বুকশিবাজদা ঢুকলাম, তখন মনে করেন ওই যে ছোট বেটার পেলাম, যে ছোট বেটা ওই যে ট্যাগের কাছে বিচার দিয়েছিল আমার নামে, ওরে পাই মনে করেন চাপাড়িটা উল্টা করার মাথার মধ্যে একটা মারলাম, মাথার একদম পুরো একটা বেগলা ফেলাইছি। তারপরে ওই তো মনে পড়ে গেছে, পড়ে গেছে আমি দূরে আবার ঘুরে ঘুরে গেছি। ঢোকার পরে যখন আপনার নবগ্রাম যে মাঠটা আছে না, নবগ্রাম মাঠের যে মোচরটা বুকশিবাজার আনতে ঢুকে তো আপনার নবগ্রাম মাঠটার সামনে আসে, নবগ্রাম মাঠের সামনে যে মোচরটার মধ্যে মনে করেন যেই আমি পাড়া দিছি, তখন ওদের সাথে আমার আরেকটা বড় ভাই আছে, নাম হলো মোহাম্মদ আলী ভাই, ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ। উনি কি করলো, পিছন থেকে আইসে আমার কলারটা ধরে না এমন জোরে একটা চটকোনা দিল না, আমারে চটকোনার লগে মনে করি আমি তিন চার ধর যা পড়ছি, আমার চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেছে, চোখের উপর থাপ্পড়টা পড়ছে। তখন আমি পুরাই বেগুশ হলাম, সেটা আমার কি হইতে আসছে, কি হইলো কার বাড়ি পুরে গেলাম। তখন দেখলাম যে ছুরির আওয়াজ পেতেছি, টাং টুং আওয়াজ পেতেছি, তার মানে যে আমি যখন পুরে গেছি তখন আমার হাতে দুইটা রান পড়েছিল। যখন আমার পোলা পাইনে যখন কোপ দিতে নিতে আসে, ওই বন্ধু বান্ধব পেয়েছি বড় ভাই, ওরাই কিন্তু আমার কোপাইতে যেতেছে, মানে নিহত হইলো জ্বরে মাঠের ভিতরে ঢুকে আমি রাখালাম, আমার লগে বন্ধুটা মারছে আর মারে ঢুকে আমি রাখালাম,
মানে আপনাকে
জি জি। তো বড় ভাইটা আমার থাপ্পড়টা ফালানোর পরে আমি পেরে গেলাম। তো ওরা যখন কোবাই যাচ্ছে আমার, তখন উনি দুটা রামপুরি ভাই করে আমার শৈলের উপরে আমি দাঁড়াবো, একটা টাচ অশৈল কেউ করবি না, আমার কোলো ছোট ভাই লাগে।
কে বলেছে?
মোহাম্মদ আলী ভাই, ওই আমার আপন কোলো ছোট ভাই লাগে, অশৈল একটা কুফুল একটা কর দিবি না, সব খারাপ বিচার আমি করতেছি, যা করছে বিচার আমি করতেছি। আর তখন আমি তুষ চোখ দেখতেছি না, চোখ গন্ধ হয়ে গেছে, টাংটুন টাংটুন শব্দ পেলাম, চোখটা কোনো টাকা দিয়ে যায় আমার তো দুনিয়া চাবাড়ি রামপুরি, এটি পড়লো তো আমি পিস পিস হয়ে গেতাম।
এই মোহাম্মদ আলীকে আপনাকে আগে থেকে চিনতো?
জি জি জি, আগে থেকে চিনতো, এলাকায় মানে থাকতো, দেখতেছিলাম সন্দিতম ভাই ভালো আছেন এই সেই এরকম। তো উনি আমাদের নগদে ওখান থেকে জোড়া কুলে লাগলো, কুলে নিয়ে কেউ একটা ফুলের আচরণ দিবি না শৈলে, যা আমি করুন বিচার, ঠিক আছে? উনি আমার আরো তিন চার চটকোনা দিয়া বললো তার কাছে কিছু আছে, আমি কই না ভাই কিছু নাই, ওনার তো সব নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই এ রোড দিয়া সোজা বাসায় যাগা। তো আমার উদ্দুর রোড দিয়ে উনি বাসায় পাঠা দিল, আর ওনার মিছিল দিয়ে এখানে এসে পড়ল। তো মিছিলে আসার পরে,
মানে সেই ইয়ের মিছিল,
হ্যাঁ,
যে মিছিলের কথা জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছিলেন,
জি জি। তো সেই মিছিল থেকে আমাকে ভাই করে দিল যে তুই এখান দিয়া উদ্রদা চলে যা বাসায়, ঠিক আছে? আমি গেতেছি আর কেউ লেগে নাম করবি না, ঠিক আছে ভাই, আর মিছিল ভুলো ঢুকবি না, আচ্ছা ভাই ঠিক আছে। তো আমি এখান দিয়ে পড়লাম, এলাকায় আসনের পর দিয়ে একটা মন্দির অনুপ পাইলাম, ওরা বলতেছে যে অমুক তো পার দিছে, ওই যে বান্দর ডাকবি ছিল ওরও কিন্তু গদ্দনে মাথার ভিতরে পাত দিছিল রামপুরে দিয়া, তো কপাল ভালো যে লাগি নাই, এখান দিয়ে একটুখানি ঢুকে গেছে, কানের উপরে দিয়ে একটুখানি ঢুকে গেছে। তারপরে আমার বন্ধু বান্ধব লাগে কাউসার, ওইও মাইর খাইছে, আর ওদের আর কি মারছে, ওরে মনে করেন পিঠের ভিতরে চার পাঁচ জন ধরে মারতেছে, আরেকজন মনে করেন পিঠের ভিতরে রামপুরে আমি ঢুকা দিতে গেছিল।
বিরতির শব্দ শুনতে পেলাম আমরা প্রিয় শ্রোতা, আমরা এইখান থেকে ফিরে আসতে চাই একটু পরে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও ফ্যামিলি 9.2 এ। আজকে এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে কনফেস করছে খোরশেদ। আমরা ঠিক চার মিনিট পরে আবারও ফিরে আসতে চাই। আপনারা যদি ওকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাওয়ার পরে আপনি পেজটিতে লাইক দিলে আপনারা এবিসি রেডিওর মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর নমস্কার, আরো একবার স্বাগত এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমাদের এখানে কনফেস করছে খোরশেদ। আমরা খোরশেদের কাছে আবারও ফিরছি। খোরশেদের মতো আপনি যদি আমাদের এই অনুষ্ঠানে আসতে চান নিজের জীবনের ভুলগুলো নিয়ে, অপ্রিয় সত্যগুলো নিয়ে, যেগুলোর কারণে আপনার জীবনটা তছনছ হয়ে গেছে কিংবা যেগুলোর কারণে আপনি প্রচন্ড রকম প্রায়শ্চিত্তের মধ্যে রয়েছেন, আপনি আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ওকে প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি খোরশেদের কাছে। খোরশেদ,
তো যখন ওরে মারতেছে তখন কিন্তু আমাদের কিছু এলাকার বড় ভাই দেখা ফেলেছে। দেখার পরে তো কি করলো, ওরে বাঁচাতে যায় এক বড় ভাই পিঠের ভিতরে, যখন ওরা ঢুকাইতেছে চাপাড়িটা মানে রামপুরিটা, তখন এক বড় ভাই এমনি হাত দিয়ে ধাক্কা দিয়ে যায়, ওনার হাতে টান লেগে গেছে, হাতে 7-8টা সিঁড়ি লাগছে, কিন্তু বেঁচে গেছে। তারপরে বাঁচা দিল, ঝগড়াটি করে এসে বললো সকালবেলা তো কেচাল, আমি বাসায় ঘুমারিছি না একদম আরামে নিশ্চিন্তা, রাত্রে এতগুলো কাজ যে করলাম আমার কোনো টেনশনই নেই, কারণ আমার তো বলে দিছে যেগুলো কোনো কিছু হইব না, যে যারে মেরা ফেলতে পারে
মিছিলের মধ্যে।
আমি নিশ্চিন্ত বাসায় ঘুমা রয়েছি। বিকাল 5টার দিকে ভাউ মাউ করা দুনিয়ার মহিলা তোমার ঘরে তোরা লেগেতেছে, যে হইছে সে হইছে, চলো এখন নিয়ে গেল কার বাসা, আমার এক বন্ধুর বাসায় বিশাল। তারপরে বিশালের বাসায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওইখানে বিচার হইলো আমার, যে তুমি মারছো আবার বাসায় ঘুমা রয়েছে, তোমার সাহস কত বড়, তুমি একটা স্থানীয় পোলারে মারা, তুমি নোয়াখালা বাঙ্গাল, তুমি একটা স্থানীয় পোলারে মেরা দিছো এই সেই, তারপরে বুঝাইতেছে আমার এগুলা। তখন বিচারের মাধ্যমে যারা বিচার করেছে উনি আমাকে থার্স পেপে চটকনা দিয়ে দিল, থাপ্পড় দেওয়ার শেষে আমিও রিটার্ন তাকে থাপ্পড়টা ব্যাক করলাম, আমি একটা থাপ্পড় দিয়ে দিলাম। তখন আর দুই তিনজন যখন কলার মূলা ষাট মার ছিঁড়া ফালিল আমাকে আর মারলো, চারবারে থাপ্পড় থুপড় দিল, যে তোরা হ্যান করুম ত্যান করুম, সে ঠিক আছে ভাই, যা করণে করেন ওখানে বিচার আহেন, পরে বলতে আটকা রাখুন। আমি কই, দেখেন আমার আটকা রাখানোর দরকার নাই, আপনি আমারে কি করবেন করেন, না আমার কি করে মেরা হলেন মেরা ফেলুন। তখন আমি বলে, দেখেন ওই যা করছে এটার বিচারে আসেন, ঠিক আছে, ওই ভুল করছে অন্যায় করছে এটা বিচারে আসেন। বলতেছে যে ঢেমারিস হবে, এত টাকা 20,000 টাকা 40,000 টাকা গেছে, এগুলো জরিমানা কি দিব। বলতে আছে ঠিক আছে, জরিমানা আমরা দিব, সমস্যা নেই আপনারা ছাড়েন। ছেলে যদি ভেঙে যায়, ছেলে পলাইবো না, আমার ছেলে কোথাও যাবো না, এখানে থাকবো, আপনার বিচার কবে বসেন, আগামীকাল যাচ্ছে। ঠিক আছে,
কে বললো এটা?
এটা আমার আম্মু বললো ওদের সাথে।
আপনার আম্মু এটা ওদের সাথে বলেছে? ওকে, কি ছিল কাহিনী, মানে বিচারের কথা কেন আসছে, আপনি যে মেরেছেন সেটার কারণে এই বিচারের কথা? ওকে, আর
বিচার বসেলো পরের দিন, ঠিক আছে, গেলাম বিচারে, যাওয়ার পরে বলতেছে তোমার 20,000 টাকা জরিমানা, বিশালে 20,000 টাকা জরিমানা, কেন বিশাল 40,000 টাকা জরিমানা, যে তুমি আর বিশালে মিলা প্ল্যান করছো ওকে মেরে ফেলবা, ওই যে ওর বান্দর ওদেরকে ধরার পর ভয়ে সব কথা বলে দিছে ভয়ের জোটে। তারপরে আচ্ছা ঠিক আছে ভাই, পরে আমার আব্বু আমার মোবাইল বিক্রি করে দিল, মোবাইল বিক্রি করে টাকা পয়সা মেনে সুর ওদেরকে দিল, ধর 3-4 দিন পরে আমার দেশে পাঠা দিল। মাসখানিক ঘুরে আবার ঢাকা আসলাম, আমাদের বাসাটা ছেড়ে নিয়ে গেল আরেক জায়গায় পাশের এলাকায়, ওইখানে মনে করেন বড় একটা গুন্ডা আছে, যারা আমার বড় ভাইয়ের বন্ধু আর কি, মেজো ভাইয়ের বন্ধু, এখন তাদের সাথে চলেন আর কি, মানে সময় কম দেয়। তো ওদের ভিতরে বড় একটা গুন্ডা মানে ভালো রংবাজি করে, অল টাইম কমরে পিস্তল মিস্তল রাখে। আমি দেশে যায় ওই আমাদের মাঠ আছে, মাঠে যা দাঁড়া দিস, উনি বলছে এই করছে দেখা নাই, গেলাম ভাই ইসলাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তুই বলে গুন্ডা আগে সুস গা, আমি কই না ভাই, কে বলছে, কয় মুখে বলে পার দিছস কোপ দিছস, আমি কই হ ভাই এটা তো আজকের কথা না, তো বহুত আগের কথা, এক দেড় মাস হয়ে গেছে, তুই গুন্ডা আগে সুস গা। তো আমি তো তখন আবার একটু মনে করেন বেদক টাইপের ছিলাম, মানে একটু ভুং ভাং স্টিল করে দাঁড়া ছিলাম। তারপরে উনি ধাস আমাকে চটকনা মারলাম, কেউ আপনি চটকনা দিলেন কেন লেগা ভাই, কয় যে চটকনা দিছি যা, তারা এগুলো কাহিনী আমার জীবনে না হুনি, আচ্ছা ঠিক আছে ভাই। তখন এসে আমার আব্বুরে বললাম, আব্বু আমার তো এই কাহিনী মুখে মারছে, তারপর আমার আব্বু আবার বাবার কাছে বিচার দিছে, তার এক সপ্তাহ পরে বড় ভাই মার্ডার হয়ে গেছে। তারপরে রিস্কা দিয়ে কিছু লোক আসলো 8-10 জন লোক আইসা, ওরা ধীরা মনে করেন কোপালে মেশিন ঠেকায়া রিস্কার মাধ্যমে উঠায়া তাহলে
আপনি এই লোকের দ্বারাই তো আপনি মার খেয়েছিলেন এই লোকের কাছ থেকে, আপনার লোকজনে জড়িত ছিল?
না না না, তাহলে আমার কোন লোকজন জড়িত ছিল না, মানে সেটা শুনছি আর কি, যে তাকে তার এক সপ্তাহ পরে তাকে মেরে ফেলা হয়েছে। তার নাম ছিল আপনার কানন,
কানন ছিল না।
আর ছেলেটা একদম চেহারা পিঙ্কস এর মতো, সেরকম একদম পুরো ফর্সা চেহারা, একটা স্পট নেই। তারপরে মারলো, যাক আমি আবার ভালো এক এলাম গাছে শকিনা গলি, বন্ধু বান্ধবের সাথে চলা সেরা দিলাম, এখন কামালবাগে আর আমার নিজের এলাকায় মিলিবাজার এখানে আড্ডা দিতেছে বন্ধু বান্ধবের সাথে। তো ধীরে ধীরে মনে করেন ওদের সাথে আড্ডা দিলাম, তারপরে ওদের কাছে ছেড়ে আবার আসলাম কোথায়, আমি একটু পিছনে যেতে যাচ্ছি ভাইয়া, মানে ওই বান্ধবের সাথে আড্ডা দেওয়ার আগে যে বড় ভাইরা ছিল এখানকার বড় ভাই গুলো ঘুরতাম ফিরতাম, মানে সঙ্গ দিতাম। একদিন এক বড় ভাই বাসা দেখে বলতেছে যে ঘষে দেখে নাই আইসি ব্যাগ কিসে, ওদের বড় ভাইয়ের সাথে আবার ক্যাচাল হয়েছে, যে বড় ভাই কানছে ওদের বড় ভাইয়ের সাথে ক্যাচাল হয়েছে, ওই লোক আবার শিফট করতেছে ঘষে করে ডেকে নিয়ে, মানে চার পাঁচজন বন্ধু বান্ধব পাঠাইছে, কেউ ভয় যায় না ওরা ডাকতে, ঘষে তুই পারবি তুই যা। আমি বলছি ঠিক আছে ডেকে তাছি, আমি যাই কই ভাই আপনি তো তোমার ভাই ডাকে, যা আইতাছি। আবার আমাকে ভাই কই আইতাছে, তুই আবার যা, আবার যা বললাম ভাই আপনার তো অনেক ভাই ডাকে, গেতে গেলাম না আইতাছি কইলাম না যা। তারপরে আমাকে ভাই উনি তো আমার গালি দিল, গালি দিছে আর মারতে পারবি, আমি কো হ্যাঁ ভাই কোনো ব্যাপার না, আপনি আসেন না, কো হ্যাঁ আমি আসি। বস যাই উনি শেভ করতেছে, মুখের মাঝে ক্রিম ক্রিম লাগানো, যাই পিছনতে দুই হাত দিয়ে একটা জোরে চটকনা দিলাম, ইচ্ছা যত শরীরে শক্তি আছিল একটা চটকনা দিয়ে আমি উঠে ভেড়া গেলাম নগরতে। উনি মনে করেন চাদর মাদুর ফিলাইলো, আশা করলাম ওই বড় বেড়া মারামারি করলো, মারামারি করছে আমি আর মাঝখানে নেই। তো তারপরে বলতেছে যে দেখ তোরা কেউই পারলি না এটাই কানতে, তোর কেউ সাহস করলো না, আর যে কাজটা করছে পুরো একটা বাপের কাজ করছে, আমি খোরশেদের ধারা এমন কোন কাজ নাই যে হইব না, একমাত্র চুরি বাদ দিয়া সবই হইব, কিন্তু চুরি হইব না, এই জন্য তো তার নাম রাখুন খোরশেদ বাবা। তারপর তখন থেকে ওনার আমার নাম দিয়ে দিল বাবা খোরশেদ। ওই তখন মনে করেন ইসলামবাগ, কামালবাগ, মুলবী বাজার, বেগম বাজার, হুসনি দালান, নাজিমুদ্দিন রোড, নিমতলি, আশেপাশে 15-20 এলাকার মধ্যে বংশাল, এসব এলাকায় শুধু একটা নামই ছিল, মানে চ্যাংরা বয়সের মানে ছেলে পেলে একটা নামই জানতো যে বাবা খোরশেদ, বাবা খোরশেদ। আমার সামনে কোন একটা ছেলে ওপেনে সিগারেট খাইলে পরে রোদের মাঠে দাঁড়া করে বেল দেয়া ইচ্ছারম পিটাইতাম।
আপনার গ্রুপে কয়জন ছিল?
আমার গ্রুপে প্রায় 30-35 জন বন্ধু বান্ধব ছিল,
এর মধ্যে কি আপনি লিডার ছিলেন?
জি, এক সময় যে দীপজল তো লিডার ছিল, এক সময় যে আমার সাহস দেখে আমার আগ্রহ দেখা এগুলো দোস্ত, আমি তো কাছে গ্রামে ব্যস্ত থাকি, তুই তো ভালোই মাসস, তুই এগুলো করে বুঝালো ওই খোরশেদের জামনে কেউ তোরা সব এমনি চলবি, ঠিক আছে আমি লিডার হয়ে গেলাম। তো একটা ছেলে 7000 ও আমার সামনে সিগারেট খেতেছে, পরে ধরলাম ধীরা সাতটা জানিয়ে গেলাম চার রাস্তার যে মোড়টা, চার রাস্তার মোড়ের মাঝে দাঁড়া করে একদম রোদের ভিতরে খাড়া করে শার্ট খুললাম, খুললে আমার কমরে চামড়ার বেল ছিল, বেল দিয়ে ইচ্ছারম ওরে পিটাইলাম, সব মানুষ তাকাতে পেছে কেউ ধরে না, আর ইচ্ছারম পিটাইলাম। পিটানোর পরে আবার তারপরে আবার কাজে আমি লেগে গেলাম, আবার কাজকাম করতেছি আগের মতো, কাজকাম করতেছি গাঁজা গুজা খাইতেছি প্রতিদিনই। তারপরে একসময় আমার পরিচয় হইলো আমার চাচাতো ভাইয়ের লগে, চাচাতো ভাই একটা মেয়ের সাথে প্রেম করে, তো বলতেছে ভাই আমি এমন এমন মোবাইলে মেয়ের সাথে প্রেম করি, আমি কদি ভাই নাম্বারটা দে, তো ওর গার্লফ্রেন্ড এর নাম্বারটা নিয়ে আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাম, ধরো বলতাম যে ভাবি আমার জন্য একটা প্রেমিকা দেখে নেন তেন বলতাম, তো বলতে আচ্ছা ঠিক আছে ভাই দেখুন, আচ্ছা ঠিক আছে দেখেন আপনি, তোমার সাথে প্রতিদিন আমার 10-15 মিনিট কথা হইতো, মানে এই আর কি মোবাইলে কথা বলা শুরু মেয়েদের সাথে।
কত সালে এটা?
এটা 2007 সালে,
2007 সালের দিকে। ওকে,
তারপরে যখন না বাবিটা বললো যে হ্যাঁ তোমার নাম্বারটা আমি একটা আমার বান্ধবীকে দিলাম, ওর নাম সাথী, আমার কাছে ঠিক আছে।
কি নাম?
সাথী।
সাথী,
তার বাড়ি হয়েছে আপনার নোয়াখালী লক্ষ্মীপুর জেলা চরচুমিতা, ওনার গ্রামের নাম। তো ওই মেয়েটাকে নাম্বারটা দিল, দেওয়ার পরে ঠিক আছে, তো মেয়েটা আমাকে ফোন দিল যখন, তখন আমি কাজ করতে আমি ঠিক আছে আপনাকে আমাকে একটু পরে ফোন দেন, আমি হাতে কিছু কাজ আছে, আচ্ছা ঠিক আছে পরে ফোন দিই। তখন মেয়েটা ফোনটা কেটে দিল, তো আমি হাতে কাজ কাম সাইরা ছাদে উঠলাম, ছাদে ওইটা আমার যে মহাজন ছিল, মহাজনের ওয়াইফ, মহাজনের নাম ছিল বাদল ভাই, ওনার ওয়াইফ, আর ওনার ছোট্ট একটা মেয়ে ছিল খুবই মিষ্টি। তো ওই ভাবি আর আমি মিলা ছাদে ক্যারাম বোর্ড খেলতেছি, আর ওই বাচ্চাটা মনে করেন ক্যারাম বোর্ডের মাঝখানে হাঁটতেছে, বড় ক্যারাম বোর্ড তুই হাঁটতেছে খেলতেছে আমরা খেলতেছি। তো এই মুহূর্তে মনে করেন মেয়েটা আবার ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি বললাম দেখেন আমার সামনে তো আমার ভাবি আছে, আপনি আমাকে পরে ফোন দেন, আচ্ছা ঠিক আছে পরে ফোন দিব। ক্যারাম বোর্ড খেললাম, খেলার পর সন্ধ্যার পরে মেয়েটাকে আমি ফোন ব্যাক করলাম, ব্যাক করে কথাবার্তি বললাম যে আপনার নাম কি, কোথায় থাকেন, এগুলা ব্যাপারে কথাবার্তি বললাম, তারপরে তার সাথে আমার রিলেশন হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এরকম 5-6 মাস যায়, যাওয়ার পরে হঠাৎ করে আমাদের বাসা বাড়ি ছেড়ে দেওয়া হয়, ঘর বাড়ি।
হঠাৎ করে বাড়ি ছেড়ে দেওয়া মানে কেন, হঠাৎ করে কেন, নিশ্চয়ই কোনো কারণ আছে?
না সেটা জানি না, কিন্তু আমার আব্বুর সাথে আমার আম্মু সম্পর্ক তখন একটু ভালো যেটা ছিল না।
এটা কি পুরান ঢাকাতেই?
জি জি।
ওকে,
তো মানে বাড়িঘর ঢাকা থেকে বাসা বুঝা ছেড়ে দেওয়া, সবাই দেশে চলে যাবো আর কি, আমার আম্মু
সবাই
না, শুধু আমার আম্মুরা।
আম্মুরা বলতে কারা কারা?
মানে আমার আম্মু, আমার ছোট দুই ভাই
আর আপনি।
জি।
ওকে,
তো দেশে চলে যাবো, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, বাসা ছেড়ে দিল, যা উঠলো আমার বোনের বাচ্চা, বোনের বাসা উঠবো কয়েকদিন থেকে, এখান থেকে চলে যাবে।
আপনিও কি একসাথে গেলেন?
না না না, আপনি কাজ করতেছি।
আপনি ঢাকা থেকে গেলেন, তখন কিসের কাজ করছেন জানো?
গ্রিলের কাজ।
গ্রিলের কাজ করছেন?
তো ওনারা কিন্তু যায় না, ওনারা আমার বোনের বাসা উঠলো কামরাঙ্গি চরে,
ওকে,
ওখান থেকে চলে যাবে। তো এর ভিতরে আমার ছোট ভাইটা মনে করেন, যেটা ছোট ভাই জাহাঙ্গীর, ও আর কি আমার আম্মু বলতে যে আমার সাথে কয়না, আমি যাবো না, তুমি যাও, আমি আইতাছি। তো আমার আম্মু চলে গেল নৌকা দিয়া, ওই কি করলো, মিডফুট গার্ড দিয়ে টলারে উঠলো। তো টলারে করে গেত আছে, তো জিন্সের প্যান্ট পরেছে, তো টলারে যে রড গজে থাকে না ঘুরে যে মটরের, ওই রডের সাথে একটা নাট থাকে, ওই নাটটা কিভাবে জানো আর প্যান্টের মাঝে জানি আটকে গেছে, আটকে আর পেঁচে ওরা ইঞ্জিনের ভিতরে ঢুকা ফলাইছে। ঢুকে মনে করেন পিসে এখান দিয়ে এত বড় এক ভুল হয়ে গেছে। তো আমি ছাদের উপরে কাজ করতেছি বাদল ভাইয়ের, হঠাৎ করে একটা নাম্বার থেকে ফোন আসলো যে আপনি কি খোরশেদ বলতেছেন? আমি হ্যাঁ জি খোরশেদ বলতেছি। তো বলতেছে আপনার ভাইতে মনে মনে অ্যাক্সিডেন্ট করছে। কিন্তু আমি যেখানে ছিলাম সেখান থেকে মিটফোটে গেতে কমসে কম আধা ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা 25 মিনিট সময় লাগে। সেই জায়গার মধ্যে আমি 6 মিনিটে দৌড়ে গেছি, গা এত স্পিডে দৌড়েছি, এক দৌড়ে যে আমাকে মিটফোটকে চাপা দিলাম, একটা ফোন দিলাম ভাই কোথায় আছে একটা ইমার্জেন্সি কে। তারপর গেলাম, যা দেখি যে আমার ভাইয়ের অবস্থা, দেখা এত বড় যে গাড়ির যে পর্দা গুলো আছে না, বাস গাড়ির জানালার যে পর্দা গুলো থাকে, ওরকম একটা বড় পর্দা পুরাটা প্যারির ভিতরে ঢুকা দিছে, রক্ত বন্ধ হওয়ার জন্য পুরাটা ঢুকা দিছে। আমি দেখা তো অজ্ঞান পেতেছি গা। তো সবাই আমার ধরলো, ধরে বলতো আচ্ছা ঠিক আছে ডাক দেন। পরে আমার বুড়ে ফোন, আব্বু আসলো, সবাই আসলো, আসার পর চিকিৎসা করলো। তারপরে আমার আম্মুরে বললাম যে আম্মু, যে আমি টেলিকমের একটা মেয়ের সাথে কথা বললি, তুমি একটু কথা বলে দেখো কেমন। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দে। আরে ফোন লাগা, ফোন লাগাইলাম। আর ভিতরে আমার আম্মুর আমি একটা দামি একটা টাচ সেট কিনে দিয়েছিলাম বড়। তো ঠিক আছে, নাম্বার দিলাম। দেওয়ার পরে মেয়েটাকে আমার আম্মু পরে ফোন দিছে, আমার সামনে কথা বললো যে তুমি কেমন আছো, তুমি আমার ছেলেকে কিভাবে চিনো, বিস্তারিত বলে জানলো। জানা বলছে ঠিক আছে তুমি যাও। ওরা আমি আসার পরে মেয়েটাকে আবার ফোন দিছে, ফোন দিয়ে এমন কি কথা বলছে সেটা একমাত্র আমার আম্মু জানে, আল্লাহ জানে, আর মেয়েটা জানে। আমি আজও পর্যন্ত জানি না যে তারা কি বলছে সে কথাগুলা। ওই মেয়েটা ওই দিন তার পর থেকে আমার সাথে আর কথা বলে না।
ওকে,
আমি এখনো তার সাথে ফোন দিয়া অপরিচিত হিসেবে কথা বলি, কিন্তু ওই মেয়েটা পর্যন্ত যে কটা সিম চেঞ্জ করছে সব কটা সিমের নাম্বারই আমার কাছে আছে।
ওকে, এবং শুধুমাত্র আপনার জন্য চেঞ্জ করেছে।
ঠিক আছে, যে কটা সিম চেঞ্জ করছে কিন্তু নাম্বারটা কে দিছে আমাকে আমি তাও জানি না, কিন্তু ওই যে কটা সিম চেঞ্জ করে নাম্বার থেকে,
মানে আপনার মার সাথে কথা বলার পরে সে আপনার সঙ্গে কথা বলা টোটালি স্টপ করে দিয়েছে।
হ্যাঁ,
আমরা বুঝতে পারছি আপনার মা এমন কিছু বলেছিল যাতে করে মেয়েটা আর আপনার সঙ্গে যোগাযোগ করেনি। হ্যাঁ, তারপর
আমি অনেক চেষ্টা করছি জানার চেষ্টা, যে আমার আম্মু তোমায় কি বলছে, সে বলেই না, বলেই না যে আপনি কাটেন আমার সাথে, আমার কন্ঠ পেলে ফোন কেটে দেয়। তারপরে ওই এই পর্যন্ত যে কটা সিম চেঞ্জ করছে সব সিম থেকে আমার একটা করে মিস কল আসে আমার মোবাইলে, আর আসলে আমি ফোনটা ব্যাক করে দিয়েছি, ওর কন্ঠ পেলে নাম্বারটা সেভ করে রাখি, যখন আমি বলি যে আমি অমুক তখন ফোনটা কেটে দেয়। তারপরে যাক গেল, আমি তো এখন পুরা আরো বেশি নিশাখর হয়ে গেলাম গা। এখন গাঁজা যত খাই গাঁজা আমার ভাল লাগে না, আমার কাজকাম থেকে মন উঠে গেল গা, আমার কাজকাম করতে আর ভালো লাগে না। কি খাওয়া যায়, ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট। তখন আমার যে ওস্তাদ ছিল বাদল ভাই, উনি কিন্তু ইয়াবা খাইতো, সারা রাত কাজ করতো আর ইয়াবা খাইতো, আমার দা কাজ করতো আর উনি সিঁড়ির মধ্যে বয়ে বয়ে ইয়াবা খাইতো, আমি বুঝতাম না তখন, শুধু নামই শুনতাম। তো ইয়াবা খাইতো তখন ইয়াবার ঘৃণা করতাম, তো এটা কি জিনিস হিরণের মতো খায় ইয়াবা, আচ্ছা ঠিক আছে কলিজা মুলিজা নাকি পুড়ে যায়, ভালো কথা, গুলা খামু না জীবন। তো কি করলাম, ঘুমের ট্যাবলেট খেলাম, কাজ কামে তো মন উঠে গেল, কাজ কাম ঠিক মতো করি না, একদিন গেলে তিন দিন যাই না। আর উইও তো মনে করেন একা মানুষ, মহাজন উই থাকে একা, আর আমিও অল্লকে হেল জোগান দিই। তো আমাদের বলতেছে যে তুমি যদি এইভাবে যদি কাজে কামে নাগা দাও তাহলে কেমনি কি হইব। ঠিক আছে, আমি কই ভাই দেখেন সমস্যা, আমি আর কাজ করুম না। ঠিক আছে, কে করবি না, আমি কহ আমি কাজ করবো, তার সাথে একটা তকতুকি হয়ে গেল গা, সে আমার 2300 টাকা আটকে রাখছে বেতনে, যে টাকার জন্য আমি তার সাথে কাজ করুম, আমি তো আমার টাকা লাগবো না, আমি কাজ করুম না, আমার টাকা দরকার নেই, আমি কাজ করবো না। তখন তার কাজ ছেড়ে দিলাম, ছেড়ে আমি ঘুমের ট্যাবলেট খাওয়া শুরু করলাম। ঘুমের ট্যাবলেট খাইতে খাইতে এক পর্যায়ে দেশে গেলাম, দেশে যাও আমি ঘুমের ট্যাবলেট খাইতেছি, আমার আব্বুর দেশে যাই সেখানে আমি ঘুমের ট্যাবলেট খাইতেছি। একদিন আমার চাচাতো ভাই গেল, যাওয়ার পরে বলতেছে ভাই তুই তো অনেক জিনিস খাস, আমার ঘুমের ট্যাবলেট খাওয়াই দিই, আমি কয় ভাই দিবে মিললেই খাই। তো একটা নিলাম, নিয়ে 5টা ঘুমের ট্যাবলেট নিলাম, নিয়ে এটা ফাঁকি কইরা মিক্স করে একটা ঝাঁকি দিলাম। ঝাঁকি দিয়া মনে করেন ও খাইছে, আমিও খাইছি আমাদের বাজারে। বাজারে খাওয়ার পরে মনে করেন আমার মনে আছে যে আমি বাজার থেকে হাইটা বাসা ঘর পর্যন্ত গেছি, আমার চাষিদের ঘর পর্যন্ত গেছি, ঘরে যা খালি শুয়েছি, তারপর আর কোনো কিছু মনে নেই। পরে ঘুমেতে যখন আমার ঘুম ভাঙলো তখন দেখি যে আমি ভাত খেতে বয়ে রয়েছি, আমার বড় ভাই আমার পাশে বসে রয়েছে, ই বলতেছে ভাত খাস নাকি, আমার থাপ্পড় দেওয়া বলে ভাত খাস নাকি। আর আমার আব্বু তখনই কথা বলতেছিল যে কালকে সকালে সব কটার ভোট অফিসে নিয়ে বাইন দাবি ডামু।
মানে এটা হচ্ছে আপনার সেন্স আসার পরে এই কথা আপনি শুনতে পেলেন?
জি।
ওকে, ভেরি ইন্টারেস্টিং।
তো আমার বলতো যে সব কটা কালকে ভোট অফিসে নিয়ে বাইন দাবি ডামু, নিশা করস আমার বাড়িতে থেকে হ্যান্ড করস, ঠিক আছে। তো আমি এক লোকমা ভাত মুখে দিয়া না আবার ঘুমা যে গায়, তখন আমার আবার আমার বড় ভাই ডাকতেছে হাত ধোয়াইতেছে বেটা ভাত খাস নাকি, তারপর আরো একটু দুই লোক ভাত খেয়ে বসে আমি আর ভাত খামুই না। বুঝা যে আমি বাসুয়াল সাথে ঘুমাইছা বসছি, ঘুমাই গেলাম। পরের দিন ওইটা কতদিন কি দেবে তুই ঘরাইলি কেমনে, আমি তো নিজেও জানি না। তো তুই তুই আসিস কেমন, আমিও জানি না আমি ঘরে কিভাবে আসি। পরে শুনলাম যে আমার বড় ভাইরা, ওর বড় ভাই ওরা কান্দে করে আনছে, আমার বড় ভাই আমার কান্দে করে আনিছে। তারপরে এইভাবে টেবিল খাই থাকি, টেবিল খাই থাকি, হঠাৎ একসময় দেখতে পারলাম যে আমার বুকটা না কেমন জানি হালকা হয়ে গেছে। মানে যে টেবলেট খাই আমি, বুকটা না হালকা হয়ে গেছে, পুরো মুখে ছেপছুপ একদম সাদা, মনে করেন থোপমোট আটকে যায়। বুকটা কেমন জানি হালকা, বুকের ভিতরে কিছু নাই, টেবলেট আর খামো না, আবার গাঁজা খাই। তারপরে 2010 সালে আমি এরকম পাগলাম পথে থাকি, টেবলেট টুবলেট খাই। তো আমার আম্মু টেবলেট খাওয়া দিলাম। পরে আমার আম্মু কি করলো, কাছে বাবা তুমি এক কাম করো, তুমি তোমার আন্টি বাড়িতে যাই বেড়া হোক। তখন আমার আন্টির সাথে আমার কিন্তু ভালো সম্পর্ক, আন্টি প্রায় ফোন দিলে বলতো যে বাবা তুমি আহো আমগো বাড়িতে আহো, তুমি কোনো সময় আহো নাই আমগো বাসায় আহো, আহো বেড়া যাও। আমি না আন্টি যাবো না, আগ্রহী ছিল না যাওয়া। তারপর উনি জোর জবরদস্তি করে আমাকে নিছে। যাওয়ার পরে ওনাদের বাড়িতে প্রথম যায়া 3 দিন বেড়াইলাম। তখন ওখানে যাওয়ার মূল কারণই হইল যে এক একটা মেয়ের সাথে প্রেম করুক আর তাদের সাথে ফিজিক্যাল রিলেশন করুক, বাধ্য দিল। তখন গেলাম, যাওয়ার পরে শুনতে পারলাম সেখানে আমার
আপনার মাথার মধ্যে এই চিন্তাটা কেন আসলো, একটা মেয়ের সাথে প্রেম করতে হবে, এই ধরনের কাজ করতে হবে, কারণ কি ছিল?
কারণ ছিল যে ওই যে মেয়েটা আমাকে কষ্ট দিল, ও আমার সাথে কথাই বলে না।
ম্যাক্সিমাম রিজনই কিন্তু আমরা এই ধরনের পাই যে কোন একটা প্রেমে প্রত্যাখ্যাত হওয়া বা কষ্ট পাওয়া, সেখান থেকে অন্য মেয়েদের প্রতি বা এই সম্পর্কের প্রতি একটা আক্রোশ তৈরি হয়। আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন আজকে, সবসময় যিনি থাকেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি নিশ্চয়ই বিষয়টা নিয়ে বারবার কথা বলেন, আজকেও বলবেন, আশা করছি আপনারা শুনবেন ওর স্টোরি, ওর যে কনফেস সেটা বলার শেষে। ওকে, হ্যাঁ বলুন।
তারপরে সেখানে গেলাম, তো যা দেখি আমার আন্টির মানে চাচা শ্বশুরের মেয়ে আছে এই বাড়িতেই। তারপরে পাশের বাড়িতে আবার দেখলাম যে আমার এক বোন আছে, আমি ওর নামটা আর
ঠিক আছে না বললে
কেমন বোন হয় তাও বলতে চাইতেছি না। তো ও আছে, ওর আবার খালাতো বোনও আছে, তো ওরা বেড়াতে আসছে। তো আমি শুনলাম, শুনে ওখানে গেলাম, যা দেখি এটাকে আমি নিয়ে আসলাম খালার বাড়িতে, এইসব ওদের সাথে কথাবার্তি বললাম, ওদের একজনের নাম্বার আমি নিয়ে নিলাম মোবাইল থেকে। নেওয়ার পরে ওর সাথে এক সময় আমার প্রেমের সম্পর্ক হয়ে যায়, 2-3 দিনের মাথায়।
2-3 দিনের মাথায় সম্পর্ক হয়ে যায়?
হ্যাঁ, 2-3 দিনের মাথায় তার সাথে সম্পর্ক হয়ে যায়। তার সাথে প্রেম করতেছি, এমনি আবার মনে করেন রং নাম্বার আরো অনেকগুলো মেয়ের সাথে প্রেম করতেছি, মহিলাদের সাথে প্রেম করছি।
এই সময় কি আপনি কাজকর্ম করতেন?
জি না,
একদমই কাজকর্ম ছাড়া,
একদম বেকার অবস্থা হিসেবে বেরিয়ে আসছি। তো মনে করেন আরো মহিলাদের সাথে প্রেম করতাম, স্বামী থাকে বিদেশ, সে থাকে বাংলাদেশ, এরকম মহিলাদের সাথে প্রেম করতাম।
খুঁজে বের করতেন কিভাবে?
খুঁজে নাম্বার ওই যে মোবাইল উল্টো পাল্টা টিপে নাম্বার উঠে ফোন দিয়ে দিতাম।
এগুলো করে করে খুঁজে বের করতাম।
হ্যাঁ, এরকম করে আর কি খুঁজে বের করতাম। তো এরকম করে ওর সাথে 3 দিনের মাথায় প্রেম হয়ে যায় বোনটার সাথে। তার 11 দিন পরেই যে আমার যে আন্টির বাড়িতে আসছি, ওনার চাচা শ্বশুরের মেয়ের সাথে প্রেম হয়ে যায়।
ওকে,
11 দিন পরে, তার 26 দিন পরে আবার আরো একটা বোনের সাথে রিলেশন হয়ে যায়। তাহলে 1 গ্রামের ভিতরে এক জায়গায় আমি 3টা মেয়ের সাথে প্রেম করতেছি, 3 জনের 3 রকম বলতেছি যে আমার নামে তোমাকে অনেকগুলো অনেক কিছু বলবো, তুমি কারো কথা কখনো বিয়ে পড়বা না, এরকম ধরনের কথা বলতাম। তো কেউ কারো কথা বিশ্বাস করতো না, যে সুন্দর তাদের ভুয়া কথা মিশা কথা। তো এর ভিতরে মনে করেন সবার সাথে প্রেম করতেছি। তো 11 দিন পর ওর সাথে সম্পর্ক হলো, হওয়ার পর
কি নাম ছিল?
তার নাম ছিল শিলা। শিলার সাথে মনে করেন তার আগে কোন রিলেশন হলো, হওয়ার পরে তো রিলেশনটা কিভাবে হলো, তাকে দেখতাম যে সে আমাকে খুব ফলো করে। তো ফলো করার এক পর্যায়ে আমি তাকে একটা সাদা কাগজ দিলাম, দিয়ে সে কাগজটা ছাপায় নিয়ে গেল। তারপরে আরেকদিন সাদা কাগজ দিলাম, সেটা ছাপায় নিয়ে গেল। তারপরে লাস্টে যখন আমার আন্টি বাড়িতে ছিল না, তখন তার একটা খাতা কলম নিয়ে তাকে আই লাভ ইউ লেখা একটা কাগজের মধ্যে তার হাতে দিয়ে দিই। দেওয়ার পরে তার ঘরে যাই, তাদের ঘরে যাই, তার হাতে কাগজটা দিই। দেওয়ার পরে সে কাগজটা নিয়ে ছাপা নিয়ে গেল, যা পড়লো। তা আমি ওদের ঘরে শুয়ে শুয়ে টিভি দেখতেছি, তো হঠাৎ করে না ও আমার পায়ের মধ্যে একটা থাপ্পড় দিল। যখন থাপ্পড়টা এলো, আমার কলিজাটা উড়ে গেছে। আমি তো মনে করছি না যেন কোনো ক্যাচার লেগে গেছে, বলতে যে এই কথা মুখ দিয়ে বলতে পারেন না, এতদিন লাগে একটা কথা কইতে, আবার চিঠি লেমন লাগে। তারপরে তার সাথে রিলেশন হইলো। তো সে বলতেছে যে আপনি আমার হাত কেটে আপনার নাম লিখতে পারবেন? আমি না, কোনো দরকার নাই, আমার হাতের অনেক দাম আছে, আমি হাত দিয়ে অনেক কিছু করতে পারি, আমি হাত দিয়ে হাতটা কাটতে পারুন না, তুমি পারো তুমি কাটো, দেখতে চান আপনি কেটে দেন। তারপরে আল্লাহর হাত কেটে আমার নাম লিখে দিই আমার নিজের হাত দিয়ে ওর হাতের মধ্যে। তারপরে ওর সাথে রিলেশন হওয়ার 3-4 দিন পরে আমি ঢাকায় এসে পড়লাম। ঢাকায় আসার পরে এলাকায় থাকতেছি, ওর সাথে কথা বলতেছি, ওর সাথে কথা বলার জন্য মোবাইল এখন আর টাকা নাই। যতদিন দেশে ছিলাম ততদিন আমার আব্বুর কাছ থেকে ফোন দেওয়া 20-50 টাকা টাকা নিতাম, এখন যখন টাকা আসছে এখন আর টাকা নেই। তো কি করলাম, আমার হাতে একটা মোবাইল ছিল, দামি মোবাইল, ওটা বিক্রি করে কম দামি একটা 1600 মডেলের মোবাইল নিলাম। ফার্স্ট আমার জীবনে আমি কম দামি মোবাইল ইউজ করতেছি। তো এটা 1-1.5 মাস ইউজ করার পর এটা বেঁচে আবার কামে লেগে গেলাম গা, কামে লেগে বসে এটা দেওয়ার সাথে কথা বলি, উই আবার ওর আব্বুর মোবাইল চুরি করে কথা বলে। তো অনেক মানুষ ওর মা বাবার কাছে কমপ্লেন করত যে আপনার মেয়ে তো কার সাথে জানি মোবাইলে কথা বলে, কিন্তু ওর ব্যাপারটাকে ওই বিশ্বাস করে না, কারণ ওকে আজ পর্যন্ত জোর করে কারোর সাথে মোবাইলে কথা বলতে পারেনি। আর সে মেয়ে মনে করেন মোবাইলে ঘন্টার পর ঘন্টা সারা রাত মোবাইলে কথা বলে, জানেও না। জানলেও কেউ বিশ্বাসই করে না ওদের ফ্যামিলিতে। তারপরে একদিন ওর বড় বোন সারা কথা বলছি, সকাল 7টা বেজে গেছে কথা বলতে বলতে, তোর বড় বোন ঘুম থেকে ওটা দেখা ফেলেছিল রাতে মোবাইল, তো বলে যে তুই কি করস, ফোনটা কেটে দিচ্ছে। তাই আমি বুঝি হয়তো নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, ফোন কাটিয়ে গেছে। পরে আমি আবার ফোন ব্যাক করলাম, আর কোমরে মোবাইল বাজতেছে, আর বড় বোন মোবাইলটা রিসিভ করে বলতেছে যে আপনি এত বড় সাহস, আপনি যেন না করছি এই নাম্বারে ফোন দিবেন না, আপনি কে, এই নাম্বারে ফোন দেন কেন? আমি কই দেখেন আমি তো আপনার নাম্বার ফোন দিই নাই, আমি এক জায়গায় ফোন দিছি ভুল আপনার নাম্বার চলে গেছে, তুমি আমাকে একটা বকা দিল যে আপনারা বকা দিল। তো দেওয়ার পরে আমাকে আপনার গালি দিলেন, যাক সমস্যা নাই। তারপর দিন চিন্তা করলাম যে সকালবেলা ঘুমের তো উঠে আমার গালি দিল আজকে। তো সেদিন রাত্রে মনে করেন সারাদিন গেল, শুক্রবার দিন ছিল, তো আমার চাস্তু বলতেছে কি ভাই চল একটা মেয়ের লগে দেখা করতে যাবো, কোথায়, আমাদের দেশে রামগঞ্জ, নোয়াখালী রামগঞ্জ। তো সেখানে গেলাম রাত্রে, ওদের বাড়িতে আবার মাজারে উরুদ ছিল, তো সাথে গাঁজা নিয়ে গেছি, গাঁজা বাসের ভিতরে নেইমার গাঁজা খাইলাম, যেখানে হোটেল রেস্টুরেন্ট থামায় ওখানে গাঁজা খাইলাম, তারপরে আবার বাস থেকে নেইমার ইস্কা মেয়েদের বাড়িতে গেতেছি, সেখানেও গাঁজা খাইতে গেলাম, আরো গাঁজা আছে পকেটে। তো ওইখানে যে আমার নমির সাথে দেখা করলাম, মেয়েদের ঘরে বললাম, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে মাজারে আসলাম, এসে আবার গাঁজা গুজা খাইলাম। খাওয়ার পরে তো সারা রাত ওখানে ছিলাম, সকালে 5টা বাজে ওখান থেকে বের হয়ে গেছি, মেয়েদের বাড়ি থেকে বের হয়ে আমি আসলাম কোথায়, আমার আন্টির বাড়িতে আসলাম। আসার পরে ওই আমার যে মেয়েটা আমার গালি দিছে বড় বোন, ওই মেয়েটা তখন আমি ওদের বাড়িতে ঢুকতেছি আর ওই ঘুম থেকে ওইটা দরজাটা খুলছে, সামনের রুমের দরজাটা খুলে দেখে যে আমি, ঠিক আছে আমার কিচ্ছু বলে নেই। তো আমি ঘরে গেলাম, ঘরে যেয়ে মনে করেন ঘুমাইলাম, আর আমার টাচ সেট ছিল দামি, ওই সেটের মধ্যে তখন আপনার রিয়া গানটা বের হয়েছিল, শিলা শিলা কি যাবানি। ওই গানটা ছেড়া দিয়া আমার খালতো ভাইরা ছোট ছোট ওরা গান শুনতেছে, আমি ঘুমাইতেছি। আমি 2-3 ঘন্টা ঘুমাইয়া পরে 1-1.5টা দিয়ে ঘুমের তুইটা খাওয়া দাওয়া করে আমি আবার ঢাকা এসে পড়ি। আসার পরে আল্লাহ পরে মেয়েটা ফোন দেয়া বলতেছে, সরি আমি ভুলে গেছি একটু বেশি যেতে চাই। আমি যখন ওদের বাড়িতে গেতেছি তখন ওই মেয়েটা বলতে হয় যে আমি তোমার সাথে চলে যাবো, ঠিক আছে তুমি কোথায় আছো এখন আমার নিয়ে যাও। আমি কিন্তু তোমাদের বাড়ির সামনে কি কও, আমি কই হো, তুমি কই, আমি তোমার খেতের ভিতরে, আমি কোথায় রাস্তার দিকে তাকাও, তাকা দেয় যখন আমি রিস্কের মধ্যে আসতেছি কাছে, ঠিক আছে তো তুমি তখন আই পছন্দ কেমনি কি হইব, আমি কাছে ঠিক আছে তো পরে আরেক সময় যাও আমার সাথে। তারপর আমি ঢাকা আসে পড়ি, এসবের সাথে আবার যোগাযোগ করতে হবে ফোনে। তারপরে মাঝে মাঝে মনে করেন 15-20 দিন 1 মাস পর পরে আমি দেশে গেতাম, ওদের দেশে যাই, আমি হোটেলে থাকতাম রাত্রে, সকালে ওয়াস্তোর সাথে দেখা টুকা কইরা ঘুরা গেরা সারাদিন ঘুরা আবার আমি ঢাকায় এসে পড়তাম। হঠাৎ একদিন আবার ওর বড় বোন অনেক যা যন্ত্রণা করতেছে, যে কিছু সে হয়েছে, আমাকে দেখেন আপনারা কিন্তু এখনো দুইটা বোন বিয়ে হয়নি, ও কিন্তু সবাই ছোট, আপনারা যদি এরকম করেন পরে কিন্তু আমি যদি ওই নিয়ে যাই পরে কিন্তু আপনারাই বিপদে পড়বেন, হ্যাঁ আপনি হ্যান করবেন ত্যান করেন পারলে কিছু করে দেখেন, আচ্ছা ঠিক আছে বলার পরেই কিন্তু আমি ওর নিয়ে ভেগে এসে পড়ি।
ভাইজা এসে পড়েন, মানে যাকে আপনি লাভ করতেন তাকে নিয়ে ভেগে চলে আসলেন ঢাকায়। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গায় একটা বিরতি শব্দ শুনতে পেলাম, আমরা ছোট্ট একটা বিরতি নেব, ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবারও ফিরবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। সময় রাত 1টা, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। এই অনুষ্ঠানে আপনি যদি কনফেস করতে চান তাহলে আমাদেরকে ফোন করুন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন, তারপর আপনার অপরাধ, যে অপরাধ আপনি করেছেন সেটা খুব ছোট করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। খোশেদ, তারপর
ভেগা আসার পরে বাস থেকে মনে করেন নামলাম, রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আসতেছি, আসার পথে বাউ বাজার ব্রিজের গোড়ায় পুলিশ আটকেল। তখন সে বলে যে এত রাত্রে মিনাপুর থেকে আসলাম, দেখেন এটা আমার ভুল লাগে, আমি দেশ থেকে আসতেছি, টিকিট আছে, বাজি মেয়ে হ্যান ত্যান ফ্যান। তখন আমি পুলিশটাকে ধমক দিলাম, এই মিয়া কথাবার্তা হুশ করে রাখুন, তো বলতেছে হ্যাঁ তুমি আমার ধমক দাও, একটু পিছি বাচ্চারা তুমি আমার ধমক দিলা, এই করলা সেই করলা, গাড়ি থেকে রিক্সা থেকে রিক্সা ভাড়া দাও, রিক্সা ভাড়া দিলাম, এটা খারাপ মেয়ে হ্যান মেয়ে তেন মেয়ে, তো গ্রামের মেয়ে, তো তখন ওর মাথা আর কি ইয়া ছিল, মানে উন্না দিয়া ঢেকা ছিল, চেহারা কিছু না দেখতে পারে এরকম টাইপের, তো বলতেছে যে খারাপ মেয়ে তুমি রিক্সা থেকে নামো, রিক্সা থেকে নামলাম, ওনাকে টিমে দিয়ে বিজি পড়তেছি না, পরে তারপর সতভাবে বললাম যে আমরা ভেগে আসছি, তারপর বলতেছে যে ভেগে আসছো, তখন জিজ্ঞাসা করলো যে মেয়ের বাবা কি করে, ওনার বাবা আগে ছিল পুলিশ এখন কিছু করে না, তো পুলিশের মেয়ে এই জন্য তো আমাদের মোবাইলে মেসেজ আসছে, তুমি পুলিশের মেয়ে ভাগায় নিয়েছো, ঠিক আছে মানে ফাপড়, তো বড় ভাইগুলো ডাকাইলাম, ডাকানোর পরে ওনাকে 1700 টাকা দিয়ে এখান থেকে ছুটে আসলাম, এক দেড় ঘন্টা আটকে রাখলো, তারপরে আসার পরে মনে করেন নিয়ে গেল আমার বড় ভাইয়ের বাসায়, বড় ভাই বাসায় যাওয়ার পরে বড় ভাই বাসায় ডাকলো, তারপরে আমাকে বিয়া পড়াইবো, বিয়া পড়াইবো, ঠিক আছে সবাই মানে যে খুশির মেয়ে ভাগে আনছে, ঠিক আছে বিয়া করবো, করা তুমি সমস্যা, ঠিক আছে আমার সাক্ষী আমি উকিল বাবু মুক্ত মুখ সবাই সবকিছু, যে শুনে যে মেয়ের বাবা পুলিশ তখন সবাই মনে করেন আমি নেই, আমি আগে অনেক পিছু নেই কিছু শুনি নেই, ডাইরেক্ট মনে করেন
মেয়ের বাবা কি সত্যি পুলিশ ছিল,
হ্যাঁ আগে পুলিশ ছিল,
ওকে,
যখনই শুনে যে পুলিশ তখন আর কেউই রাজি হয় না, তখন আমাদের বিয়ার হইবই না এক পর্যায়ে, তো কি করা যায়, তখন আমার মা জানতে পারলো যে ওকে আমি ভাগায় নিয়েছি, তারপরে আমার মা আমার বড় ভাইকে ফোন দিয়ে বললো কি আচ্ছা আমার কাছে নিয়ে আয়, আমি বিয়া পড়াদুম এখানে, তারপরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে নোয়াখালীতে যখন যাই চমৌনিতে, তখন ওইখানকার ছেলেরা আবার আটকায়, আটকায় রাত্রে প্রায় 4টার দিকে আটকায় আমাদের সবাইকে, আমার বড় দুই ভাই, বড় ভাই বড় ভাইয়ের বন্ধু আর আমার কাছে ছেলেরা আটকায়, আটকানোর পরে ওনারা এখানে আটকায় রেখা 2500 টাকা জরিমানা করে, 2500 টাকা নেয়, নেওয়ার পরে ছেড়ে দেয়, তারপরে আসি, আসার পর আমার মামারা জুতা দিয়ে আমার পিটায়, কেউ লাইট দিয়ে মারে, যে জেনে পারছো না আমাকে মারছে আর কি, মানে অনেক চেষ্টা করছে যে তুই বিয়া করিস না, আমি না বিয়া করুমি, না তুই বিয়া করিস না, আমাকে অনেক মায় দূর করছে, তারপর আমি বুঝি না বিয়া করুন, তারপরে বিয়া করি, তো করার পরে এক পর্যায়ে আমার শ্বশুরবাড়ি থেকে 30,000 টাকা দেওয়া হয়,
শ্বশুরবাড়ি মেনে নেয় আপনাদেরকে,
জি
ওকে,
মেনে নেওয়ার পর ওনারা 30,000 টাকা দেয় আমাকে, দেওয়ার পরে সেখানে আমার যে আঙ্কেল ছিল ওই আঙ্কেলে 15,000 টাকা মেরা দেয়, 15,000 টাকা মেরা বলতেছে যে আপনাকে তো 15,000 টাকা দিছে, তো আচ্ছা ঠিক আছে 15,000 টাকার মধ্যে উনি 500 টাকা গাড়ি ভাড়া রাখছে আর 14,500 টাকা আমার মায়ের হাতে দিছে, তার ভিত্তি কিন্তু উনি ওনাদের কাছ থেকে আরো 1900 টাকা গাড়ি ভাড়া আনছে আপডাউন, তো এই বিষয়গুলো আমি জানতাম না, ইদারিং আগে কয়েকদিন আগে আমি জানলাম যে এরকম ঘটনা ঘটছে, আচ্ছা ঠিক আছে, তো তারপরে এইভাবে সংসার চলতেছে, বিয়ে করলাম, ঢাকা আসলাম, যেদিন বিয়ে করছি তারপর দিন ঢাকা চলে আসি, 20 ফেব্রুয়ারিতে বিয়ে করলাম, 21 ফেব্রুয়ারিতে ঢাকা 2011 সালে, তো এর ভিত্তে আমার এক ছোট ভাই বলতেছে যে ভাই আমি তো অনেক ভাবা বোবা খাই, ধ্যান ভাই কি ঘেরান টাকার মধ্যে, বুঝছে ঠিক আছে দেখতো দেই যা আসলে অনেক সুন্দর ঘেরান, ইয়াবার এর আগে আমি কখনো ঘেরান শুনিনি, তো এবার এত সুন্দর ঘেরান ঠিক আছে খাওয়াবি ভাই, খাওয়া খাওয়া মাহেন, তো যখন ওই যে আপনাদের বেকারি থেকে যে রুটি কেক নেওয়া হয় একটা এক ধরনের গাড়ি আছে না বক্স গাড়ি টিনের, ওই গাড়িগুলোর ভিতরে ঢুকা ঘেট লাগা দিয়ে তো আমরা ভিতরে মোমবাতি জ্বালায় ইয়াবা খাইতাম, ওর সাথে প্রথম দিন যখন খাইলাম অনেক সুন্দর ঘেরান, পুরো শরীর ঘেরান হওয়া যায় সেন্টে টাকাটা পর্যন্ত ঘেরান, তারপর একদিন খাওয়ার পর যেদিন প্রথম খাইলাম সেদিন আমার সারাই আমি রাস্তায় হাঁটতেছি, কেন হাঁটতেছি আমি জানি না, আমি রাতে 4টা সাড়ে 4টা পর্যন্ত আমার হুশ হয়েছে যে না আমি তো রাস্তায় হাঁটতেছি, পা আমার ব্যথা করতেছে, সারাটা রাস্তায় ঘুরছি, তারপরে যা বাসে যা শুইলাম ঘুম আসে না, তারপরে এই যে আস্তে আস্তে আমার ইয়াবার দিকে ঝুঁকা পড়লাম,
ওকে
ইয়াবা, এই যে ইয়াবা খাওয়া শুরু করলাম প্রতিদিন 2টা 1টা 3টা ইয়াবা খাইতেছি,
আপনার বউ তখন কোথায় থাকতো,
তখন আমার সাথে থাকতো,
সাথে তো থাকতোই কিন্তু আপনি ডাকছেন কোথায়,
ডাকছি আমাদের বাসায়,
আপনাদের বাসায়,
জি তখন আমার আম্মু ছিল দেশে,
তখন আপনি কোনো কাজ করেন না,
না তখন কাজ করি না বলতে কি কাজ করি, নিজে কাজ নিয়ে নিজে কাজ করি, মানে কেউ রান্না চাকরি করি না,
ফ্রিল্যান্সার যেটাকে বলে, ওকে বলুন তারপর,
তারপরে নিজে কাজ নিজে কাজ করি, তারপরে ইয়াবা খাই মদ খাই, ইয়াবার জন্য মানুষ চুরি করে অনেক খারাপ খারাপ কাজও করে ইয়াবার জন্য, ঠিক আছে কিন্তু ভাইয়া আমি আজ পর্যন্ত কারো 1টা টাকা জিনিস ধরতে পাইনি, আমার ইয়াবার খাওয়ার টাকা নাই ম্যানেজ করতে পারিনি, আমি খাইনি, ঠিক আছে তুমি আমার খাওয়াইবা, অমুক বন্ধুরে পেন দিতাম, অমুক বন্ধুরে পেন দিতাম, পেন দিয়ে আগে মোবাইল বন্ধ দিয়া তারপর ইয়াবা খাইতাম, ঠিক আছে মানে আমার মোবাইল বন্ধক দিয়ে অবস্থা করলে ইয়াবা খাইতাম, এরকম বহুত মানুষের মোবাইল বন্ধক দিয়ে ইয়াবা খাইছি, তারপরে আমার আম্মু আসলো, আসার পরে সুন্দর চৌধুরী সংসার 5-6 মাসের মাথায় আমার আম্মু আবার কাজ শুরু করলো, যে না শ্বশুর কি বিয়ে করছো, শ্বশুর এতে তোমার 1টা টাকাও দিল না, 1টা আংটিও দিল না, এই করলো না সেই করলো না, তোমার বিয়ে করা 2 লাখ টাকা দমু ফার্নিচার লোমু ঘর ঘুরে সাজায়া অমুক সমুক তুমি আর সেটা দো, ঠিক আছে আমি বললাম আমার ছাড়তে পারবো না কোনোদিনও না, তো এরকম এক কথা আমার আম্মুর সাথে ঝগড়া লাগে, আমার আম্মু আমার কথা মেয়েটা সারাদিন গালাগালি করে, যখন আমি বাসে থাকলাম তো করেই, আর যখন না থাকি সারাদিন করে আমি বাড়িতে গেলে সামনে দাঁড়া শুনি যে আমার আম্মু কি বলতেছে, কারণ আমি কিন্তু আপনি একটা আমাকে একটা কথা বলবেন আমি বিশ্বাস করবো না, যে পর্যন্ত আমি নিজের গায়ে না শুনুন, আমি বাইরে খাওয়া শুনতাম যে আমার আম্মু গালাগালি করতেছে, তো আমি কিছু বলতাম না যে আমি শুনিনি, কারণ সে আমার মা আমি কি বলুন আমার গর্ব হয়নি আমি কিছু বলতে পারবো না, তারপরে এরকম গালাগালি করে পরে একসময় জিদ্দের মাথায় 1 বছরের মাথায় বের হয়ে যায় বাসা থেকে। আমি বোরের দেশে পাঠাই দিই, আমি বের হয়ে যাই। বের এখন কি করো, মুলিবাজারে আর থাকুক না, এখানে আর থাকুক না, থাকলে আমি বিরক্ত করবো। তখন আমি চাকরি নিলাম আপনার গুনগুন পরিবহন যাত্রাবাড়ি থেকে মাওয়া, গাড়ির স্টাফ।
গাড়িতে কি করতেন?
গাড়িতে হেল্পারি করতাম।
গাড়িতে হেল্পারি করতেন?
তো প্রথম অবস্থা আমাকে কেউ নিতে চায় না। প্রথম অবস্থা আমার রাজু, আমার একটা ফ্রেন্ড, আমার খুব উপকার করছে। তো ওর সাথে আমি 5-7 দিন থাইকা আগে জায়গাগুলোর নাম জানি, বিক্রমপুরে যে বিভিন্ন স্টেপিস গুলো আছে ওগুলোর নাম জানি। জানার পরে তারপর আমাকে চাকরি নিয়ে দেয়। তো তখন আমার দেখা গেছে আমার প্রতিদিন খায়া লয়া বেতন 160 টাকা, আর মনে করেন আলগা ইনকাম 250 টাকা হয় আলগা ধান্দা। তো দেখতে এরকম হইতে আসছে। পরে আস্তে 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 মনে করেন মাস দেড়েকের ভিতরে আমার মনে করেন যারা চেক দেয় গাড়ি তার সাথে ভালো রিলেশন হয়ে গেল। ভালো রিলেশন হওয়ার পর এখন আমি দৈনিক মনে করেন বেতন 160 টাকাই, দৈনিক আমি 3 বেলা মনে করেন মাংস, মাংস ছাড়া ভাতই খাই না, 3 বেলা মাংস প্রতিদিন খাওয়ালে 1500-1200 টাকা পকেটে। তারপরে আমি বোর কাছে আহি যাই, তারপর আমি বোরে বাসা ভাড়া নিলাম কই নোয়াখালীতে। বাসা ভাড়া নেওয়ার পর সেখানে থাকি, আমি ঢাকা থাকি, আবার মাসে মাসে যাই, 1-15 দিন পর পর যাই, যাই বেড়ে আসি, আবার মনে করেন ঢাকায় কাজ করি। এরকম করতে হঠাৎ দেখলে আমার কান্নাকাটি, আমার ফোনটা কান্নাই করতে হবে। তো আমি আবার ঠিক আছে আবার মায়ের কাছে চলে যাই, মায়ের কাছে আবার গেলাম। যাওয়ার পর মায়ের কি করলো না করলো এখন আমার বউ আমার কাছে ভালোই লাগে না। তারপরে বউর সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। আমার কাছে ক্যাশ টাকা ছিল আপনার প্রায় 30,000 টাকার মতো। তো আমার মা বলতেছে কি যে তার বোন যে আমার 20,000 টাকা দিয়া কারখানা দুজন মিলে কর, এই কারখানা করে মানুষ অনেক টাকা পয়সা মালিক হয়ে গেছে লেডিস পাশে। আচ্ছা ঠিক আছে। তো তুই বাবা অনেক টাকা পয়সা জানাস, আমি জানি তুই মায়ের কথা ধরে কাজটা কর, তোর অনেক ভালো লাগবো। বুঝছি ঠিক আছে, জীবনে বউতে বহুত কিছু করছি, মায়ের কথা ধরে 20,000 টাকা হলে কিছু হইব না। তো 20,000 টাকা আছে দিলাম তারে। দেওয়ার পরে সে কারখানা দিল, রুমটা আমি নিজে নিয়ে দিছি আমার এক পরিচিত লোকের। উনি বলতেছে যে খোরশেদ যদি তুমি রুম নাও তাহলে আমি রুম দিব, আর তুমি যদি না নাও তাহলে আমি তো ঘর দিব না। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি আমারই দেন। তারপর আমি জিম্মা হয়ে ওনার রুম নিয়ে দিলাম, অ্যাডভান্স দিলাম, রুমে যাবতীয় যা লাগে টুল মূল লোহার সবকিছু আমি নিজে বানিয়ে দিলাম। দেওয়ার পর কান্ড কারখানা সুন্দর করে বসা দিলাম। উনি কারখানা করে কোলে মনে করেন মাল বিক্রি করে, মাল বেচে, হিসাব কিতাব সব উল্টা পাল্টা। উনি আমার কোনো হিসাবই দেয় না, বলে যে অমুক জায়গায় টাকা বাকি আছে, অমুক জায়গায় টাকা বাকি আছে। এরকম করতে করতে আর ওই কারখানার মাধ্যমে মনে করেন এখন আমার একটা ইয়াবা খাওয়ার জায়গা হয়ে গেছে, জুয়া খেলার জায়গা হয়ে গেছে, মানে কারখানা ফ্রি। তো উনি একা কাজ করতো, আমি হালকা পাতলা একটু হেল্প করতাম। তো আমার বন্ধু বান্ধবদের মনে করেন ভূত আসতো, এই সময় মনে করেন সারাদিনই কারখানা দিতে ইয়াবা চলতো, সারাদিন সারা রাত ইয়াবা খাওয়া হইতো। এমন দিন গেছে এক রাতে মনে করেন 100 পিস ইয়াবা খাওয়া ফেলেছি, দুজন তিনজন সারা রাত ইয়াবা খাইতাম, কাঠ খেলতাম, খাইতে 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 আমার 2013 সালে তখন কিন্তু আমি গাঁজা খরচ খাই দিছি, ইয়াবা ধরে গাঁজা খরচ খাই দিছি। 2013 সালে যখন আমি ইয়াবা খাইতে এত পরিমাণ ইয়াবা খাইতাম যে আমার পোশাক পরতে অনেক সমস্যা হয়ে গেত, আমি একটু পানিও খাইতে পারতাম না, মুখের মধ্যে আমার পানি আটকে থাকতো, আমার পানি মুখে নামে না, গলার পাইপ খুব শুকা চিকন হয়ে গেছে। পরে আমি কোনো কিছু খাইতে পাই না, পরে টানা যতক্ষণ আমি ইয়াবা খাই ততক্ষণ আমার সবকিছু ভালো,
বাকি সময় একদম
অনেক খারাপ। মানে আমি কোনো পানিও খাইতে পারি না, পোশাক পরতে পারি না, এত চালাপোড়া করে। 24 ঘন্টা সারাদিন গোসল করতাম, ইয়াবা খাইয়া গোসল করতাম, তারপরে এই জিনিসটা কমতো না, ঝন্টেশ ওষুধ খেয়েছি, অনেক কিছু করছি, কিন্তু কোনো শেষ হয় না।
পাওয়ারফুল ড্রাগ গুলোর এই একটাই বৈশিষ্ট্য, যারা ড্রাগ নেন এবং যারা ড্রাগ নেওয়ার সম্ভাবনায় আছেন তাদের সবাইকে বলতে চাই, যেসব ড্রাগ খুব পাওয়ারফুল, যেগুলো আপনাকে খুব বেশি কন্ট্রোল করে, সেগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে শেষ পর্যন্ত আপনাকে এমন একটা স্টেজে নিয়ে আসবে ওই ড্রাগ ছাড়া আপনি কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারবেন না। ড্রাগ নিলেও স্বাভাবিক থাকবেন না, কিন্তু ড্রাগ ছাড়া যদি আপনি থাকেন তাহলে আপনাকে স্বাভাবিক থাকতে দেবে না। কিন্তু ড্রাগ থেকে বের হয়ে আপনাকে আসতেই হবে সামহাও, যে কারণে এই স্টেজ গুলো এতটাই বেশি ভয়ানক হয়ে যায়, যে যারা সাধারণত লাস্ট স্টেজে চলে আসেন তারা এখান থেকে আর বের হতে পারেন না, খুব ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত অনেকেই রিকভারি করেছেন, এরকম উদাহরণ আমরা কিন্তু আমাদের এই অনুষ্ঠানে বারবার আপনাদের সামনে রেখেছি। এবং সেক্ষেত্রে কেবলমাত্র দ্য অনলি এলিমেন্ট আমরা যদি বলি ভাবে যে কেবলমাত্র একটা জিনিসই আছে যেটা আপনার জন্য খুব খুব খুবই পাওয়ারফুল অস্ত্র হতে পারে, সেটা হলো আপনার মনোবল, আপনার সৎ ইচ্ছা। বলুন তারপর।
তারপরে মনে করেন এরকম দিয়েছি আমার কোনো প্রকারে কমতেছে না, তারপরে আমি কি করলাম যে না ইয়াবার খামো না, ঠিক আছে ইয়াবার খামো না। তারপরে সিগারেট খাওয়া শুরু করলাম, আর ইয়াবার খাওয়া ছেড়ে দিলাম। প্রায় 6 মাসের মতো খাইনে পরে দেখছি আস্তে আস্তে না আমি ঠিক হয়ে গেছি, আমার আর ওই সমস্যাটা হইতেছে না। তারপরে কি করব, এই দোকান নিলাম, মুলিবাজারে একটা দোকান নিলাম, দোকানে বসি, দোকানদারি করি, মানে আমার যন্ত্রপাতি রাখার জন্য। তো চিন্তা করলাম দোকানটা তো নিশ্চয়ই ছোট করে, বললাম যে ভাই তুই এখানে চা চুল লাগা, টাকা পয়সা যা লাগে আমি তোর দিই, তুই বেচা কিনা করে রাখা, পরে চাকরি করিস না। আচ্ছা ঠিক আছে ভাইয়া দাও। আর দোকানপাট নিয়ে দিলাম, ওই মনে করেন 5,000-3,000 চালান চুটুন পুঁজি সব খেয়া ফেলেছে। শেষ পর্যন্ত দোকান ভাই পকেটে, প্রত্যেক মাসে আমার পকেটে দোকান ভাই দিত, ঠিক আছে দি। তো ধীরে ধীরে মনে করেন আইজনের কাছ থেকে 5,000 টাকা ধান নিয়ে চললাম, চলে আবার ওনার টাকাটা পরিশোধ করলাম। দোকান ভাই আমার এক ফ্রেন্ড বিপদে পড়ে গেছে, বলতেছে কি ভাই যে আপনি আমার দোকান তো আমার মালিকে নিয়ে নিছে, 2,00,000 টাকা অ্যাডভান্স আছে, না দোকান দিব না, আপনার দোকানটা আমার দেন। বলছে ঠিক আছে ভাই, আপনি দোকান লাগবো, আপনি জানতে ভাই তল্প কয়টা আমার দোকানে রেখেন, সমস্যা নেই, দোকান ভাড়া আমি দিব, আমি চালাম হাটের দোকান। ঠিক আছে ভাই, তো দোকান দিয়ে দিলাম, বুঝায় তো আমার অ্যাডভান্স টাকাটা শুধু দিল, বস এই টাকা দিয়ে আবার ইয়াবা খাওয়া শুরু করলাম। ক্যাশ টাকা পয়সা হাতে অনেকগুলো ইয়াবা আবার খাওয়া শুরু। এই ইয়াবা খাইলা মদ খেতেছি, যখন পকেটে টাকা নাই তখন চিন্তা করলাম যে ইয়াবার টাকা কিভাবে চুরি ছাড়া কিভাবে জোগাড় করা যায়, চুরি ছিনতাই ছাড়া কিভাবে জোগাড় করা যায়। তখন আপনাদের এই হ্যালো অ্যাট নিন টু জিরো একটা অনুষ্ঠান আমি শুনতেছিলাম রাত্রিবেলা, শুনতেছি মোবাইল কানে সিগারেটের যে প্যাকেট গুলো থাকে না, প্যাকেটের ভিতরে একটা সিলভার কাগজ থাকে, ওই কাগজটা গোল করে হেডফোনের জায়গার মধ্যে ঢুকা দিয়া তো আমি শুনতেছি। তো একজন হাজি সাহেব, ওনার নামটা আমি বলি, ওনার নাম হচ্ছে মনির হাজি, উনি তিন চারবার হজ করছে, তারপরে ওনার বয়স হলো 70 বছরের উপরে হবে, কম হবে না। উনি আমার বাবার নাকি বন্ধু, আমার বাবার সাথে ভালো সম্পর্ক। তো উনি একটু চা দোকানের সামনে বসে রয়েছে, যে চা দোকান আমি সব সিগারেট সিগারেট বাকি খাই, তো বসে রয়েছে, আমি পাশে বসে রয়েছি, দেখলাম যে উনি ডানে বামে তাকিয়ে আছে, দেখে কেউ নেই, চাপ দোকানটা ভিতরে ঢুকে গেল গা। আর আমি আগের থেকে জানি যে লোকটা বেশি ভালো না, একটু খারাপ টাইপের। তো এই কি করলো, দোকানের ভিতরে ঢুকানোর পরে দোকান পর ধুয়ে মুইয়া চাপা চুপা দোকান বন্ধ করে দিল। আমি কিন্তু আপনাদের অনুষ্ঠান শুনতেছি আর খেয়াল করতেছি
তারপরে
ও যখন ঢুকলো সাড়া লাগা দিল, তখন মনে করেন আমি একটা টুল লাগাই উপরে উঠে দেখলাম যেটা কি করতেছে, ঠিক আছে। তখন দেখি যে মানে মুরব্বিটা আজি সাহ উনি ওই ছেলের সাথে খারাপ কিছু করতেছে চা দোকানদারের সাথে। তখন আমি সাড়ার নকলাম যে আমি সব দেখছি, সাড়ার খোল নাহলে কিন্তু খারাপ হইব। পরে খুলে না পরে সাদা খুলছে, অনেক ধমক ধমক দেওয়ার পর সাদা খুলছে। খুলনের পরে আর আমার দুজন বন্ধু এলো, আহনের পরে কিছু দোস্ত, এই মনে মন কাহিনী, ঠিক আছে। ধরলাম পরে আমি কই আমার বিষয়টা এই মুহূর্তে
কি কাহিনী ছিল ওটা,
সেটা ওনার ছেলেটার সাথে মুরব্বি খারাপ কিছু করতেছিল
ছেলেটার সাথে।
জি, ওনার মেইন ব্যবসা হলো ময়দার ব্যবসা, ভালো টাকা পয়সার মালিক,
এই দোকানের শাটার লাগিয়ে ছেলেটার সাথে।
জি জি,
আপনি শিওর ছিলেন?
হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি।
ওকে ওকে,
ঠিক আছে। আমার দুইটা ফ্রেন্ডও দেখছে।
ওকে, তারপর?
তারপরে বলতেছি যে আমি আমাকে এই মুহূর্তে 20,000 টাকা দিতে হইব। ওই মুরব্বি আমার কি কয়, তুই কার বড়াই দেখাস, তুই কার পাওয়ার দেখাস, তুই যে আমার এগুলো ঠিক দিতাছস, আমি তোরে এখন বিচার দিবো, তোর কালকে সকালে গাইড করে দিবো। আমি কই আপনি টাকা দিবেন কি নিয়ে তোর বাপের কাছে বিচার দিবো, ঠিক আছে। এক কথা দুই কথা অনুসার তখন গেলে গেছে গা, তো আমার হাতটা না ভাই বারবার এরকম করতেছে, কাঁপতেছে, ওনাকে থাপ্পড় দিয়েই দিবো, থাপ্পড় মারুন না, মানে থাপ্পড় মারতে মজা কিন্তু মারুন না আমি, হয়তো যেন বলে যে বাপের কাছে বিচার, তোর বাপের বন্ধু লাগে, তোর বাপের কাছে বিচার দিবো, ঠাস করে একটা সরকম তার দিয়ে দিলাম। ভান করে এই বাসার গুলো তুই আমার থাপ্পড় দিলি, আমি কে হাত দিছি, থাপ্পড় দিয়ে তোর মারুম আমি, টাকা 20,000 টাকা অক্ষম তোর দিতেই আমি আটকে রাখুন। আবার সাড়ার নাম আয়া ফুলারের ভিতরে ঢুকে তালামা দিলাম, টাকা দেওয়ার পরে বাবা আমার ভাই কর, আমার ভাই কর, ভাই কর, টাকা দিব ভাই কর, পরে ভাই করলাম, ভাই করার পরে হাতে পায়ে ধৈরা 3,000 টাকা দিল। 3,000 টাকার মধ্যে মনে করেন 1,500 টাকার বাবা কিনলাম আর 1,500 টাকার মদ খেলাম আমরা। খাওয়ার পরে তারপর একদিন রাতে আমি বাবা বাবা খেয়া মনে করেন যা ঘুমাইছি আমার দোকানের উপরে, দোকানের মধ্যে ঘুমানোর পরে জুতাটা নিচে রাখছি, আমার নিচে রাখার পরে উপরে ঘুমাইছি, তো 4টা বাজে আমি উঠলাম, ওইটা খুঁজতেছি জুতা নাই, পুরা বাজার সব দোকান খুঁজলাম কোন দোকান সামনে আমার জুতা নাই, আমি হয়তো ভাবছি কেউ পাই দেয় নিয়ে গেছে, তো জুতা নাই, পরে আমি জুতা চুরি হয়েছে, জুতা চোর পামুই, আমার মনে একটা ধারণা হয়ে গেছে যে আমি রাস্তায় হাইটলে মনে হয় জুতা চোর পামু, ঠিক আছে, ভালো কথা। তো হাঁটতেছি আর যত মানুষ দেখতেছি লেবার লুবার সবাই পাও চেক করতেছি লেকমেট আমি, তো এক পর্যায়ে দেখলাম একজন লোক আমাকে দেখা পুলের নিচে পা ঢুকা দিল, সে জুতারে মনে করেন ধুইয়া মুইয়া পরিষ্কার করে জুতা চেঞ্জ, আমি সন্দেহ করলাম যে লোকটার পায়ে জুতা, কারণ সবাই পা দেখলাম আর পা দেখতে পাই না, তার মানে ওর পায়ে জুতা আছে। নাইট গার্ডে ডাকতেছি আমি, আর এই মুহূর্তে কি করলো ওইটা চলে ডাকছে, আমি কই ভাই দাঁড়ান, নাইট গার্ডে লাঠি নিলাম, তুই পাইছি তারা কার, কই ভাই আমি পাইছি, কই পাইছেন তর্কের দোকান কাহে না বলো, আর এলিয়া গেলাম যা দিয়ে কি তুই আমার দোকানের সামনে, কই ভাই এই দোকান তুই পাইছি, আমি কিন্তু তর্কের দোকান কয় না, আমি তখন তর্কের দোকান খুললেন কেন লেগা, কই ভাই কইছি, তো আমি কই তুই আপনি জুতা নিলেন কেন লেগা, কার জুতা দিচ্ছেন, কি করলো কই নিয়েছি, তো কি দিছে জুতার, এমনি না ফিক্কা মেরা ফালা দিল পায়ের, ফিক্কা মেরা ফাল লগে না মাথা গেল পুরা খারাপ হয়ে, কি ব্যাপার আমার জুতো নিয়ে ফিক্কা মেরা ফালাইছ, ইচ্ছারও আমার মনে করেন পিটানি স্টার্ট করলাম, ওই নাইট গার্ডে যে রোল থাকে না এরকম পেছনে পেছনে, ওই রোল যে পছন্দ আমার দুইটা বাড়ি পড়ছে মাথায় দুটা বাড়ি মাথা ফেটে গেছে, ফাটার পর ওই পিটাতে 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 একটা সামনে একটা তরকারি গাড়ি এসে ভ্যান গাড়িতে এসে ওই ভ্যান গাড়ির পিছন দিয়ে ঢুকে গেছে, শুয়া মায়ার সূর্য না করতে পারে এরকম পাঠা মোটা বয়স্ক লোক প্রায় 25-30 বছর বয়স হবে, তারপরে উনি ভ্যাঙ্গারি পিছন দিয়ে ঢুকে গেছে, ঢুকে ওইখানে আমি প্লেট আছি মানে আমার মিক্স নাই মাথায় পুরো রক্ত উঠে গেছে, আমি এমনি ইয়াবা খাওয়া, যখন কেউ ইয়াবা খাওয়া যে একবার জিত কেউ পুড়ে যাইব, তখন সে মইরা গেছে না বাইচা আছে, সে যদি মইরাও যায় যে মনে তার নিশানা কাটবো, তারপর সে মারতেই থাকবো, ইয়াবাই মনে একটা জিনিস, তো তারা মারতে 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 সে ভ্যাঙ্গারি সে ঢুকে গেছে, ঢুকে ভ্যাঙ্গারি পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে যা ভিড় হয়েছে, ভের হইয়া ওই তরকালারে বলতে ভাই আমার বাঁচান, আমি কই চাচা আপনি সরবেন, নাহলে কিন্তু আমি আপনার শুদ্ধ শুরু করুন, কই বাবা আমি আগে অনেক পিছনে নাই, এবার একটা দৌড় দিল ভাত মুখ ঢুকে গেল উঠিয়া, আবার ওরা মনে করেন ইচ্ছা রম পেয়ে দিয়ে হঠাৎ করে দেখলাম যে ওর পুরো পেট মেট মোটা মানুষ তো পুরো পেট রক্ত দিয়ে মেখে গেছে, রক্ত আর রক্ত পরে আমার তো কাহাই দেখি করলাম না গেলাম চাচা আপনি দাঁড়িলাম নেট গাড়ি হাতে লাড়ি দিচ্ছে আর লাইটে ভেঙে গেছে যারা বিচার করবো তাদেরকে দেওয়া লাগবে 5,000 আর বিচারে যা জরিমানা করে মানে
এটা নিয়ে আপনার কততম বিচার হলো এই বিচার পর্যন্ত
এটা নিয়ে আমার প্রায় 4-5 বারের মতো
বসতে বিচার এবং সব জরিমানাই আপনার ফ্যামিলি থেকে দিচ্ছে
বলতে কি মানে প্রথম গুলাম ফ্যামিলি দিচ্ছে কিন্তু এগুলো আমার দিতে হইতেছে
বিচার বসলো
বিচার বসার পরে বিচারের মধ্যে জরিমানা করলো 5,000 টাকা ওনার মাথায় 10-12টা সিলাই পড়ছে পিঠের মধ্যে যে কটা বাড়ি পড়ছে প্রত্যেকটা বাড়ি চামড়া উঠে গেছে তো 5,000 টাকা জরিমানা করলো আর যারা বিচার করছে মুরব্বী তাদেরকে 5,000 টাকা দাম লাগছে মোট 10,000 টাকা গেল 5,000 টাকা জরিমানা হইলো তার কয়েকদিন পরে ওই আমি থাকি হইলো আপনার বাজারে তাজমহল একটা হোটেলের রূপে ছাদে ঘুমাই ঘুমের মধ্যে তো আমি আবার খায়া ঘুমাইতেছি ঘুমা ঘুমা ছবি দেখতেছি শুয়ে শুয়ে তারপর দেখলাম কি একটা সারার শব্দ পাইলাম যে কে জানি সাটার তুললো এই সাটার তুললো দেখতে হইব কল্লা ভাই কইরা সিগারেট জ্বালা দেখতেছি যে একটা মহিলা লোকটাকে দোকানে ভিতরে এত রাতে মহিলা লোকটা কার দোকান আমি দৌড়ায় খালি গানি সিনেমা গেলাম গানি সিনেমা ঘুরা দিই যে এত জিয়ার হোটেল মহিলা ঢুকছে লাইট মেট নিবেন না সারা একটু ফাঁক করেন সারা ধান করে উঠে ফেলাইলাম উঠে মনে করেন ভিতর দিকে লাইট জ্বালা দিলাম লাইট জানার পর দেখেছি দোকান পুরো খালি কেউই নেই অথচ যে আপনি যে হাড়িপাতি রাখো যে ইয়ারা থাকে শোকেসটা ওইটার ভিতর ছেলেগুলা মানে পলা রয়েছে মহিলা পানির ড্রামের ভিতরে ঢুকে রয়েছে ঠিক আছে মানে সব কটাই 5 জন ছিল 4 ছেলে আর একটা মহিলা তাই আমি কারো খুঁজে না মাথা মতো নষ্ট গ্রাহাম তো চোর গঞ্জে কেউ দেখাই করবো আমি চোর চুরি করতে এসি তারপর একটু আগে বাদে দেখলাম যে না মহিলার কিছু দেখা গেছে ঠিক আছে তারপর শার্টটা নামাইলাম নামে একটা স্টিলের চামিচ নিলাম নেওয়ার পরে প্রথমে মহিলার ধরলাম ধরার পর দেখি আরো 3 জন পাইলাম সবাই একটা একটু বিস্তার পাইলাম তাই ওদেরকে গঞ্জি কত আছে দে টাকা পয়সা দে তখন আমার টার্গেট ছিল যেভাবে হোক আমার আরো 2টা ইয়াবা খাইতে হইব তো ওরা ইচ্ছারম মারতেছি ওরা কেউ টাকা পয়সা দেয় না ইচ্ছারম মারলাম মেয়ের হাত মাত্রা লাম চামিচ দিয়ে স্টিলের 3টা করে ফেলেছি মারতে মারতে একটা চামিচ দিলাম ওরা আমার 7টা 50 টাকা কি বেটা তুমি 50 টাকা দেয় তো সাহস কত বড় 3-15 টাকা নেই আমি বলতে তোর ভিতরে থাক ওপরে ভিতরে সব করে হাত কে রেখা ওখানে তালা মেঝে সাদা বাড়ি দেয় পরে আমি এলাকার এক বড় ভাই দেখলো ধীরে তো চাই করছে তুমি এই কাজটা করছো কাজটা চাবি দাও আমার দাও আমি না ভাই আমার টাকা চান চাবি ছাড়ুন না অসম্ভব আপনি কি কন তুমি চাবি আমার দাও তোমার টাকা যা লাগে আমি সকালে মহাজনদের কোয়া লোয়া দেবো ঠিক আছে আর ভালো কথা তো ওনারা চাবি দিয়ে আমাকে খুলে মহিলার ছেড়ে দিল ওদেরকে ছাড়লো পোলা গুলা ভেরে একটা ভেরে অনেক দূর ছিসরা বিস্তার শিক্ষার মুখে দূর নাই পুরো আত্মা ফেরা হলে মেয়েরা গেল পরে এটা নিয়ে মনে করেন আমার নামে মামলা করা হইলো
প্রথম মামলা আপনার এগেনস্ট
জি মামলা করা হইলো তো এখানে আমার একজন চাচা ছিল প্রভাবশালী তো ওনার বললাম উনি ওনাকে যা ট্রিটমেন্ট করলো বাস মামলা তোলা হইলো তোলার পরে মনে করেন আমার নামে বিচার দিল বিচার দেওয়ার পরে সেখানে বিচার হইলো যে মুখ আমি যা করছি আর ভুল ওইগুলো করুন আচ্ছা ঠিক আছে স্যার আমার আব্বু আমাকে চটকনা দেন আসলো এখান থেকে আর আমার ওই চাচা একটা থাপ্পড় দিল আসার পরে তারপর আবার মামলা করছে ঠিক আছে আবার মামলা করছে রাজু চাচা আবার বললাম সে চাচা আবার যা বললো তারপর মামলা তুললো তারপর নেক্সট টাইম ব্যবসায়ী সভাপতি যারা থাকে ব্যবসায়ী সভাপতির কাছে গেল যে আমার নামে কমপ্লেন করলো করার পরে আমার নামে আবার মামলা করলো ব্যবসায়ী সভাপতি মামলা করলো সভাপতি মামলা করার পরে তো আমি একজনের কাছ থেকে টাকা নিছি টাকা অ্যাডভান্স কাজের কেছিকে ঠিক করুন অ্যাডভান্স নিলাম অ্যাডভান্স নিয়ে মাত্র আসলাম বন্ধের দিন তো উনি বলতেছে কি যে বাতি এখানে আসো সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম তুমি এখানে কি কি করছো চাচা এই কাহিনী ওরা তো মহিলা নিয়ে আসছিল তো আমার যা যা প্রশ্ন করছে আমি তার উত্তর দিচ্ছি তো ওনার বলতেছে তুমি একটা বেদক তোমার ঠিক আছে তুমি এলাকায় উত্তর দিবাম বললে এলাকা বস পুলিশ ডাকে আমার নাম অ্যারেস্ট করে দিল অ্যারেস্ট করে দেওয়ার পরে 1 ঘন্টার মাথায় আমার আবার ওনারাই ছাড়াই নিয়ে আনার পরে আবার মনে করেন চলতেছে জীবন বিচার বিচার শেষ মামলা 1 ঘন্টা জেল খাটলাম জেলতে 1 ঘন্টা ফাঁড়িতে ছিলাম তারপরে আবার আমার পরে ঢাকা নিয়ে আসলাম ঢাকানার পর আবার আমার আম্মুর সাথে একসাথে থাকতেছি তো এই গত পয়লা বৈশাখের দিন রাত্রে মানে সকালে পয়লা বৈশাখ আগের দিন রাত্রে আপনাদের অনুষ্ঠান শুনতেছি আমি তো স্যামসাং একটা মোবাইল সেটা হেডফোন ছাড়া শোনা যায় তো ওরে বললাম যে তুমি এটা সামনেই শোনা কারণ এটা কারোর হাতে ছোঁয়া লাগলে ডিস্টার্ব করে নেটওয়ার্ক শোনা যায় না তো অনেক চেষ্টা করতে স্যার তুমি প্রতিদিন এগুলো কি শোনো সারা জায়গা থাকো 2-3টা পর্যন্ত দিনের বেলা ঘুমাও করো সেই করো সেই লাগাইছে আমি চুপ আমার হুমবাদ দাও আমি কিন্তু আপনার অনেক বড় একজন ভক্ত ঠিক আছে আপনার কথা শুনলাম ভালোই লাগে না ভাই
প্রবলেম বলুন তারপর
তারপর আমি কি ভাই কথা বলতে তুমি চুপ ঠিক আছে মোবাইলটারে লাঠি দিয়ে দিছে লাঠি দেওয়ার পরে মনে করো ধৈরাই ছড়া মারলাম।
এটা আপনি ঠিক করেননি, একদমই ঠিক করেননি। এটা আমার জায়গা থেকে আমি আপনাকে অবশ্যই বলবো, এই ধরনের কাজ যদি করে কেউ বা প্লিজ ডোন্ট ডু দিস। ওকে বলুন, তারপর
ইচ্ছাটা আমার মারলাম। মারার পরে মনে করেন ইচ্ছিল্লা বাকের কথা আছে, আমি আপনার কথা শুনবো চুপ পরে ইয়া করো, তারপরে আপনার কথা শুনতে আমি আরো ম্যানেজ করবো, দেখো যা বলেছে আমার ক্ষমা করো, ঠিক আছে বেটা পাওয়া ধরে মাপছ। যখন এই কথা কইছে না ভাই, আবার মাই ডিস্টার্ব করলাম, তো পাওয়া ধরে মাপছ মানে এটা কেমন কথা? আবার ইচ্ছাটা মারলাম, মাইরা মুজা আবার অনেক যা ঘুম পাড়াইলাম, আল্লাহ ঘুমাইলা দুদিন আল্লাহ কথা কই নাই, কাহিনী কইছি না আর কথা নাই দুদিন।
আপনি যেটা করতে পারতেন আপনার বউকেও ইন্সপায়ার করতে পারতেন যে এটা শোনার জন্য,
ওনাকে ওকে শোনার জন্য সব ভুয়া কথা মিথ্যা কথা যে এতগুলো মেয়ে আইসা তার জীবনে এত ইতিহাস।
ধীরে ধীরে না, এটা আসলে যার জীবনে ঘটে না তার জায়গা থেকে এটা বিশ্বাস করাটা খুব কঠিন। এবং আপনি যে জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে বলছেন, আমার জীবনে এটা ঘটেনি বা অন্যকে জীবনে এটা ঘটেনি, তার জায়গা থেকে এটা বিশ্বাস করাটা কঠিন। কিন্তু এর চেয়েও বড় বড় ঘটনা মানুষের জীবনে ঘটে,
ঘটে যায়।
তো তাকে ধীরে ধীরে বোঝাতে হবে যে মানুষ সবসময় এবং সবাই যারা জেগে শুনবে ব্যাপারটা এরকম না। আমার মনে হয় কি, একজনের স্বাধীনতার জায়গা আরেকজনের খর্ব না করাটাই ভালো। যেহেতু আপনি তার হাজবেন্ড, সুতরাং সে কিন্তু চাইতেই পারে আপনি রাত দুটো পর্যন্ত না জেগে থেকে তাকে সময় দেন। আর যেহেতু সে আপনার স্ত্রী, সুতরাং আপনার স্ত্রীর প্রতি আপনার এক ধরনের অধিকার আছে, আপনার ভালো লাগার জায়গাটা তাকে বুঝিয়ে শুনিয়ে সেই জায়গাটায় নিয়ে আসা। দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার। কিন্তু এই সব মারামারি ধরাধরি এসব করে হাতে পায়ে ধরাধরি করে, দিস ইজ ভেরি ব্যাড। আপনারা যদি সত্যি সত্যি আমাদের এই অনুষ্ঠান শুনে থাকেন এবং হ্যালোইন 920 যেটা বুধবারে প্রচারিত হয়, জেবিএসবি, এসব অনুষ্ঠানের মূল মেসেজটাই হচ্ছে মানুষের মধ্যে সুন্দর সম্পর্ক, সুন্দর স্বাভাবিক জীবন তৈরি করা। আমার মনে হয় সেই জায়গাটা প্লিজ আপনারা মেনটেন করার চেষ্টা করবেন। শুধু আপনাকে না, আমাদের লিসনার যারা আছে তারা সবাই এটা করেন আমরা বিশ্বাস করি। বলুন তারপর।
তারপরে কয়েকদিন পরে কাছে ঠিক আছে আমি দেখেছিলাম, ঠিক আছে যাও, পরে ওরা দেশে বাড়াইলাম। ও আমার আম্মু চিলেছিলি ঘরে ঘরের মধ্যে, কারণ কাজকাম নেই। আমার কাজকাম হলো এরকম যে যখন আমার হাতে কাজ আসে তখন কিন্তু কাজ আসে, কোনো মাসে 20,000-30,000-30,000 টাকা ইনকাম করি। আর যখন কাজ নাই তখন দেখা যাচ্ছে 1,00,000 দুই মাস তিন মাস কাম থাকে না, তখন বসে বসে খাইতে হয়। তো যখন কাজ না থাকে তখন আমার আম্মু খালি টাকা দাও টাকা দাও টাকা দাও, আর টাকা আমার কাজকাম করতে থাকবো, চুরি করে দাও টাকা। তাই কত দেবে আবার ঘর থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে আমি বলে যাও তুমি দেখে যাও, আমি একা থাকলে আর কোন ঝামেলা করবো, তুমি থাকলে আমার ঝামেলা করে। আমাকে আরেকটা বিয়ে করা দিয়ে দিচ্ছে। তো ওই যে বোনের যে টাকা দিয়েছিলাম 20,000 টাকা ধার দুলাভ দুলাভাই, তো কিন্তু কারখানা মারখানা গোটা রেখে গেছে গা। তারপরে বোনের বললাম যে বোন আমার টাকা দে, ঠিক আছে বোন বলছে ঠিক আছে টাকা দিমু 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 কে আমার 6 মাসের মতো ঘুরা ফেলাইল। তো এই কয়েকদিন আগে বোনের দেশে গেলাম, যা বললাম বোন আমার টাকাটা কি দিবি না, ওই আমার এত খারাপ একটা কথা কইছে যা ভাই মুখে আনতে পারতেছি না যে আমার বোন আমার এই কথাটা বলতে পারলো। তো আমার ঠিক আছে তুই আমার বাসায় আসিস। পরে আমি ঢাকা আসলাম, আসার পর বাসায় আসলোই, আসার পর নেটে কাজ করছি, সকালে মনে করেন বাসায় এসে ঘুমাইলাম, ঘুমানোর পরে দেখলাম যে বিকেলে আমার বোন আসলো। আসার পর আমি বললাম তুই ঘর থেকে বাইর হ, বাইর হোক, আমি একটা লাঠি দিছি ওরে, ঠিক আছে মানে শরীরে লাগিয়ে নে লাঠিটা
বোনরে,
জি তুই ঘর থেকে বাইর হ, তুই টাকা নিয়ে আসবি তুই বের হ। তারপরে এই কথাটা বলার সাথে সাথে মনে করেন আমার আম্মু আমার বোন যে যেভাবে পারছে, ওই যে পাতার যে পুতা আছে না, পুতা বঠি ফিরি মনে করেন দিয়ে যে মাথায় আমার প্রথম কোপটা দিছে আমার মাথায়।
কে দিয়েছে আপনার কোপ?
এটা আমার আম্মু দিছে।
আপনার মা আপনাকে বঠি দিয়ে কোপ দিয়েছে?
জি জি জি, এই যে মাথায় স্পট আছে, তারপরে হাতে একটা কোপ দিছে, তারপরে মাথায় কোপ দেওয়ার পর আমি কিছু বলতে পারবো না, আমি শুধু এক দৃষ্টিতে আমার মায়ের দিকে 1-1.5 সেকেন্ড তাকাছিলাম, তারপর আমি পড়ে গেছি, তারপর কিছু আমি জানি না। তারপর আমাকে অনেক মারছে, এই হাত পা গুলো মায়েরা সব ফুলা ফলে সেগুলো তো প্রায় 15-20 দিন মতো লীল ছিল,
সারা জীবন যা সহ্য করেছে একবারে সব দিয়ে দিয়েছে। ওকে,
তারপরে পুরা হাত পা সব ফুলা ফলাইছে, হাতে একটা কোপ দিছে, ওনার বাপ সাথে মরে গেছে, ওনার বাস পাশের ঘরে চলে গেছে আমার গেট আটকা দিয়া। পরে বাড়িওয়ালার বউ কে মিলে দেখলো, দেখে রক্ত পড়তেছে, পরে আমার মাথায় পানি পুন দিয়ে বসে আনলো, ভাই কিছে আমি কই, আমি কানতেছি তখন যে আমার মা আমার কি করলো, আমার কি করলো মানে আমি কানতেছি। আর ছোটবেলা আমার মাথা ফাড়ছিল একবার, তখন আমার আম্মু কোলে করে নিয়ে গেছে, আর এবার আমার আম্মা নিতেছে না, আমি কি করলাম? আমি বলছি ভাই চল না ডাক্তার, আমি না ডাক্তারখানা যাবো না, আমার যা দরকার নেই, আমি এমনি ভালো আছি। পর আমার আব্বুর ফোন দিলাম, আব্বু আসলো, আসে আমার ডাক্তারখানা ঢাকা মেডিকেল নিয়ে আসলো। আসার পর আমি এত কান্না করতেছি, যেখানে আমার মা আসার কথা সেখানে সে আসলো না, সব অনেক কান্না করছি, আমার যে মাথায় কোপ দিছে আমি মাথাটা উঁচা করতে পারি না, বুঝছেন, কিছু খাইতেও পারি না। তারপর আমাকে দেখি আমার মা হয়তো যা করছে ভুল করছে, আমাকে পরে আবার ঠিক আদলে করে বুকিয়ে নিব। পরে আমার মা আমাকে আর বুকও নেয় না, কিছু জিগায়ও না, আমি বাসায় যাই, কিন্তু আবার ভ্যান্ডেজ ফুন্ডেজ করে বাসায় যা ঘুমারিছি, আর ভয় দেখাইছি যে মামলা করুন তোমাদের নামে, তোমরা আমার খুন করার প্ল্যান করছো, মেরামার প্ল্যান করছো, কিন্তু কাজা মামলা কর গা, তুই ইয়াবা বেচস, গাঁজা বেচস, ফ্যান্সি ডেল বেচস, মদ বেচস, তোর নামে আমি এই মামলা করুন, তুই যে আমার নামে মামলা কর, কোন পুলিশ আছে যে আমার ধরবো যাবে আয়গা, ঠিক আছে। তো আমি দুদিন ছিলাম বাড়িতে, আমার বন্ধু আরাফাত ও আমার খুব উপকার করছে অনেক, আমার টাকা পয়সা যখন জ্বালা ওর কাছ থেকে আমি হেল্প পাই। তো ওরে বললাম, ওরে বলার পরে ওই আইসা আমার দেখা কেন্দ্রে দিচ্ছে মেডিকেলে, কিন্তু আমি দুদিন যে আমার বাসা ছিলাম, আমাকে ঝিঙ্গা কিছু খাইছো কিছু খাবি, আমি দুদিন শুধু ভাই দুধ খেয়ে বেঁচা ছিলাম, দুই দিন দুধ খেয়েছি আর কোনো কিছু খেতে পাইনি, যা শুধু দুধ খেয়েছি আমি, দুধার সিগারেট খেয়েছি, এই এগুলা খেতাম আর ওষুধ খেতাম। তারপরে দুদিন পরে আমি চলে এলাম দেশে, দেশে যে আমার সাথে সুস্থ মুস্থ এবার ঢাকা আসলাম। আসার পরে আমার আম্মার সাথে কথা বলে না, আমি আর ওনার সাথে কথা বলি না। আর আমার একটা স্বপ্ন ছিল যে আমি একজন বড় লোক হবো, কোটিপতি হবো, যে কাজকাম করবো, বিদেশ যাবো। তো আমার আব্বার কিন্তু স্বসম্পত্তি, টাকা পয়সা কিন্তু নাই, কিন্তু স্বসম্পত্তি আছে অনেক। যেখান থেকে মনে করেন এতটুকু জায়গা বিক্রি করলে আমি বিদেশে যেতে পারি, আমাদের যে সম্পত্তি আছে অনেক টাকা সম্পত্তি, প্রায় 20 লাখ টাকার মতো। তো উনি ওনার কথা হলো যে তুমি টাকা ইনকাম করে তুমি বিদেশ যাও, আমি তোমাকে আমার সম্পদ বিক্রি করে বিদেশ পাঠাবো না। এটা হলো আমার বাবার কাছে সবচেয়ে বড় চাওয়া, কিন্তু সে আমাকে দিতেছে না।
এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা। আপনার স্ত্রী এখন কোথায় থাকে?
এখন ওদের বাড়িতে থাকে।
আচ্ছা, আপনি কিছু রোজগার করেন এখন?
হ্যাঁ, আমি টুকটাক কাজকাম করতেছি, আবার গাড়ির ড্রাইভিং লাইসেন্স এর জন্য দিছি ওইখানে।
এই যে আপনার জীবনটা এরকম স্ক্যাটার্ড হয়ে গেল, মানে স্ক্যাটার্ড বলতে আমি একটা বিশৃঙ্খল একটা জীবন, না আপনি লেখাপড়া করলেন, না একটা ভবিষ্যৎ স্বপ্ন আছে, না একটা বিয়ে করে সংসার করতে পারছেন, এরকম জীবন হওয়ার পেছনের কারণটা কি, আপনি কি মনে করেন?
এরকম জীবন আমার অবস্থা, মানে যে আমি পেন করে বিয়ে করলাম, এটাই আমার
না সামগ্রিক জীবনটাই আমি যদি বলি, একেবারে শৈশব থেকে রাগারাগি করা, ক্লাস টুর পর আপনি পড়াশোনা করলেন না, মারামারি, খুনাখুনি, দলাবাজি সবকিছু করে করে মেয়েটাকেও তো এই জীবনের একটা ধারাবাহিকতায় আপনি মেয়েটাকে আপনার জীবনে আনলেন, পরে নিজের মার দ্বারা আপনি এইভাবে মার খেলেন, সবকিছু মিলিয়ে যে উচ্ছৃঙ্খল একটা জীবন, এটার পেছনের কারণটা কি? আপনি তো সুবোধ একটা ছেলে হতে পারতেন, লেখাপড়া করে চমৎকার একটা জীবন যাপন করতে পারতেন, আপনি সেটা করলেন না, আপনি এই জীবনে আসলেন, কেন আপনার কি মনে হয়?
জীবনটা আমার মূল আসার কারণ হলো যখন আমার আব্বা চতুর্থ বিয়েটা করে, তারপর থেকে আমাদের সংসারটা উল্টা পাল্টা হয়ে যায়। তখন তার কিন্তু টাকা পয়সার অভাব নেই, সম্পত্তি অনেক আছে আমার বাবার, কিন্তু তিনি 4টা বিয়ে করেছে, আমার আম্মু 3 নাম্বার, তারপরে যেটা বিয়ে করছে না কোনো সন্তান নাই, ওনাকে মা বলে ডাকি। তো উনি চায় না যে আমাদের কোনো ভাইয়ের সাথে কারোর সাথে সম্পর্ক ভালো থাকুক। আমার বাবা খুব ব্র্যান্ডের লোক, উনি অনেক চালাক।
আপনি আপনার বাবাকেই দায়ী করবেন, তাই তো?
জি।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের খোরশেদের জীবনের অপ্রিয় সত্য। ওর কাছ থেকে আমরা শুনেছি মূল্যায়নধর্মী বক্তব্য শুনবো আমরা। এতক্ষণ যিনি আমাদের সাথে ফোনে কানেক্টেড ছিলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার কাছ থেকে। ডক্টর তাজুল ইসলাম, দেখলেন তো একটা উচ্ছৃঙ্খল জীবন, এবং ও ওর জায়গা থেকে ওর বাবাকে দায়ী করছে। পরিবার নিয়ে আমরা বারবারই বলি যে ফ্যামিলি ইজ দ্য রুট কজ অফ এভরিথিং, সাকসেস বলেন, ফেইলর বলেন, সবকিছুতেই। আজকেও হয়তো আপনি তাই বলবেন, কিন্তু এই যে একটা স্ট্রাগলপূর্ণ জীবন, একটা অনৈতিকভাবে বেড়ে ওঠা, এবং 25 বছরের জীবনে যে এত এত উচ্ছৃঙ্খলতা, সবকিছু মিলিয়ে আপনি কি বলতে চান?
জি, আমরা সবাই খুশি যে জীবন কাহিনী শুনলাম। আমরা গতানুগতিক ভাবে এই অনুষ্ঠানে যেরকম শুনি, এই কিস্তি অনেকটা তার কাছাকাছি, খুব বেশি ব্যতিক্রম নেই। যেমন সে খুব বেশি লেখাপড়া করে নেই, ক্লাস টু পর্যন্ত করছে। আমরা জানি যে যারা আসলে পরবর্তী পর্যায়ে পক্ষে যায়, নষ্ট হয়ে যায়, অপরাধ জগতে চলে যায় বা দুর্দশ মানে খারাপ হয়ে যায়, তাদের কিছু ব্যাকগ্রাউন্ড থাকে। বিশেষ করে যারা খুব দরিদ্র পরিবারে অথবা যাদের মানে বস্তি এলাকায় থাকে বা যারা খুব লেখাপড়ায় একটু পিছিয়ে আছে, তাদের তাদের কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অসামাজিক এবং অপরাধমূলক কাজে বেশি সংশ্লিষ্ট থাকে। তো খুশিতে কিন্তু তাদের যে টাকা পয়সার অভাব ছিল তা না, কিন্তু সেই তার কেউ তেমন লেখাপড়া করেনি, সেও তেমন কিছু লেখাপড়া করেনি। এখন এখানে শুধু কেবল এই ব্যাপারটি নয়, সঙ্গে সঙ্গে আমি বলছি যে কোনো অপরাধী হওয়ার পক্ষে সামাজিক পরিবেশ হয়ে পড়ে যায়। তার বাবা কিন্তু জেলখানার খাদ্য সাপ্লাইয়ার ছিল, সেই সুযোগে বা সেই কারণেই সে জেলের ভিতরে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে গিয়ে ওই কয়েকদিনের ভিতরে কিছু নেশা করছিল যারা গাঁদা ক্ষেত্র, তারা তাকে প্রলোভন করলো, দিল যে তুমি গাঁদা এনে দাও, তাহলে তুমি আমরা বেশি দামে কিনবে। সে প্রলোভনের পরে ওই এই যে খারাপ একটা পথ পেয়ে গেল। আমাদের যেটা বুঝতে হবে, জানতে হবে সমাজকে, পরিবারকে, যে আমার ছেলে মেয়েরা, আমাদের ছেলে মেয়েরা সমাজের যে অলিগুলিকে এখানে চলাফেরা করে, সেখানে অনেক অন্ধকার পথ আছে, অনেক মানে অন্ধকার গলি আছে, সেই গলির সন্ধান যাতে আমাদের ছেলে মেয়েরা সন্তানরা না পায়। এখন তার বাবা এখানে আলো সুপারভিশন মনিটরিং কথা, অর্থাৎ পরিবার বা মা বাবার ছেলে সন্তানদের মনিটর করা, পর্যবেক্ষণ করা, অথবা একটু নজরদারি রাখা যে তারা কোথায় যায় কি করে। সে যে ওখানে গিয়ে কয়েকদিনের কাছে প্রলোভনের কারণে এবং টাকা পয়সা উপার্জন করবে এই লোভের কারণে সে যে আস্তে আস্তে গাঁজা বিক্রি করা শুরু করলো, এটা কিন্তু লক্ষ্য করতে পারেনি হয়তো তার বাবা বা পরিবার। এটা বিত্তপূর্ণ এই কারণে আমি বলছি যে মানে প্রথম জীবনে অল্প বয়স থেকে যদি কেউ অপরাধে সংশ্লিষ্ট হয়ে পড়ে, তার পক্ষে ভালো পথে ফিরে আসার একটু কঠিন হয়ে পড়ে, সে আস্তে আস্তে আরো খারাপ পথে চলে দেখা যায়। দ্বিতীয় একটা কথা হচ্ছে যে আমি আগেও অনেকবার এই অনুষ্ঠানে বলেছি যে যারা মাদক বিক্রি করে, যারা বলো ফেসিক্যাল ইয়াবাগল করো, তারা একসময় গাঁজা অর্থে কিনে বিক্রি করে। কিন্তু মাদক এমন একটা বিষয়, এমন একটা মানে লোভনীয় বিষয়, তারা অন্যকে ক্ষতি করতে বা অন্যের ক্ষতি হোক, নিজের বা আর্থিক লাভ হোক, এখানে হয়তো তারা বিক্রি করতে যাচ্ছে। কিন্তু মাদকের যে লোভের হাতছানি, এতে কিন্তু ওই ব্যবসায়ী কিন্তু মুক্ত থাকে না। খুব কম ব্যবসায়ী আমরা দেখেছি যারা মাদক ব্যবসা করে, অথচ পরবর্তী পর্যায়ে কোনো না কোনো সময় তারা মাদকাসক্ত হয়নি। খারাপ পথে ছিল, ভুল পথে ছিল, সে নষ্ট হয়ে গিয়েছিল, সে অন্ধকার জগতে চলে গিয়েছিল, সে অনেক পাপ করেছে, অন্যায় করেছে, তাহলে সেটা যদি তার ভিতরে একজনের অনুশোচনা বা অনুতাপ সৃষ্টি করে, তাহলে কিন্তু এই অনুতাপই তাকে কিন্তু পুড়িয়ে দিয়ে তাকে আবার একজন শুধু মানুষ তৈরি করতে পারে। আমি সবসময় যেটা বলতে চেষ্টা করতেছি যে সবচেয়ে খারাপ লোকটাও সবচেয়ে ভালো মানুষ হয়ে যেতে পারে, এটা যে কোনো সময় সম্ভব। এমনকি মাদকাসক্ত যারা আছে তারাও হঠাৎ করে গভীর ধরনের একটা আত্মফলব্ধির কারণে নিজেরা হঠাৎ করে একটা মানসিক জগতে বিরাট মানে পরিবর্তন এসে যায়, তারা নিজেকে তখন আবার বদলে ফেলে। এই ধরনের বড় ধরনের একটা মানসিক পরিবর্তনই কিন্তু দরকার এই ধরনের মানুষকে মানে ওই খারাপ পথ থেকে ফিরিয়ে আনার জন্য। এই অনুষ্ঠানের কারণে হোক বা তার ভিতরে অন্য যেভাবে হোক বা আমাদের কোনো কথাবার্তিকে কারণে হোক বা তার বিশেষ বাস্তব অভিজ্ঞতার কারণে, যদিও উপলব্ধির কারণেও যদি হয়, তার মধ্যে যদি এই সচেতনতা এসে থাকে যে সে অন্যায় করেছিল, ভুল করেছিল, আমি এখন বলা হবো, তাহলে আমরা তাকে আসার কথা শোনাতে পারি যে বলা হওয়া সম্ভব, নেশার জগৎ থেকেও ফিরে আসা সম্ভব, অপরাধ জগৎ থেকেও ফিরে আসা সম্ভব। এবং এই জন্য যে তাকে জেল জরিমানা করতে হবে, ক্রিয়া করতে হবে তা নয়, সে অনেক পাপ করেছে, সেই পাপের প্রায়শ্চিত্ত তাকে কিন্তু এই জগতে না হলে অপর জগতে দিতে হবে। অতএব এখন তাকে ফিরে আসতে হলে যেমন ওই পাপের প্রায়শ্চিত্ত পাবে, এবং এই পাপ জগৎ থেকে ফিরে আসতে হলে মনকে সম্পূর্ণ বিপরীতমুখী করতে হলে, অর্থাৎ সম্পূর্ণমুখী কল্যাণমুখী করতে হলে, শুভ চিন্তা করতে হলে তাকে এখন শুভ কাজই করতে হবে। তাকে এখন সে একটা সংসার তৈরি করেছে, পরিবারে একনিষ্ঠ হতে হবে, সেখানে সব থাকতে হবে, তার যে পেশা আছে পেশায় সব থাকতে হবে, এবং সৎ উপার্জনের উপর নির্ভর করে জীবনযাপন করতে হবে, এবং যত ধরনের খারাপ লোক আছে বা খারাপ কর্মকাণ্ড আছে ওখান থেকে সর্বতোভাবে তার নিজেকে অনেক দূরে রাখতে হবে। তা নাহলে ওই প্রভাবগুলি ওই আবার তাকে কিন্তু আবার সে খারাপ জগতে চলে নিয়ে চলতে পারে। অতএব তার ইচ্ছা শক্তি তিনি খুব প্রবল এবং শক্ত থাকে, এবং খারাপ সঙ্গ থেকে সে যদি দূরে থাকে এবং আল্লাহর কাছে যদি সে পরিপূর্ণ নিবেদন করে নিয়ে ধর্মীয় এবং একটা পারিবারিক জীবনযাপনে সে ফিরে আসে, এবং তাহলে কিন্তু অল্প জীবনের ভিতরেই তার ভিতরে খারাপ যে সমস্ত বৈশিষ্ট্যগুলি প্রবণতাগুলি ছিল সেগুলি আর মরে যাবে, পচে যাবে, অথবা সেগুলি নষ্ট হয়ে যাবে, সে আবার একজন স্বাভাবিক সুন্দর এবং ভালো মানুষ হিসাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আমরা এরকমই আশা করি।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনাকে।
জি, আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস, আমরা একটু পরে বাকি সেগমেন্ট গুলো নিয়ে ফিরছি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি ফেসবুকে, এসএমএস এর মাধ্যমে, আমাদেরকে মেইলও করেছেন অনেকে, পড়ছি এবং একই সাথে আমরা খোরশেদের কমেন্টস জানতে চাইব এই টেক্সটগুলোর পরিপ্রেক্ষিতে। দিনার ঢাকা থেকে লিখেছেন, ভাইয়া খোরশেদের গল্পটা শুনলাম, ওকে আপনি যে লিখেছেন এক ধরনের গালি দিয়েছেন তাকে, ছোট থেকেই খারাপ কাজের সঙ্গে জড়িত, আমার মনে হয় জীবনে কখনো কারো ভালো চাইনি। শিহাব চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া একটা কথা কিছুতেই মাথায় আসছে না যে খোরশেদ তো এতদিন জেলের মধ্যে চলে যাওয়ার কথা, ও বাইরে আছে কিভাবে। কাজল ঢাকা থেকে লিখেছে, মারামারি ছাড়া কি খোরশেদ আর কিছুই জানেন। তিনি কক্সবাজার থেকে লিখেছে, ভাইয়া এটা অন্যায় পাপ কাজ করার আগে খোরশেদের একটু বিবেকে বাধা উচিত ছিল, বিবেক বলে ওর কিছুই নেই। তবে আমার মনে হয় যারা বিবেকহীন হয়ে এমন কাজ করেন শেষ পর্যন্ত তাদের বিবেক জেগে যায়। নাজমুল মিরপুর থেকে লিখেছে, ভাইয়া খোরশেদের গল্প শুনলাম, সরকারের উচিত খোরশেদকে না, আপনারা আসলে খুব বেশি খেপে গিয়েছেন যে কারণে এই ধরনের কথা লিখছেন, এটা লেখা উচিত নয়। রিঙ্কু চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া কে কি ভাবছে জানি না, তবে আমার মনে হয় এদের একবার করে সুযোগ দেওয়া উচিত, পাশাপাশি সরকারের উচিত পুনর্বাসনের মতো কিছু একটা করে যারা ড্রাগ অ্যাডিকশনের মতো আছে তাদেরকে রিহ্যাবিলিটেট করা এবং তাদেরকে সঠিক এবং সৎ পথে ফিরিয়ে নিয়ে আসা। দেখুন আমরা বারবারই একটা কথা বলি আপনাদেরকে, যারা এখানে আসেন তাদেরকে সংশোধন করা আমাদের উদ্দেশ্য নয়, তাদের দেখে তাদের বুঝে আমরা যেন সে পথ না মারাই, সেটাই হচ্ছে আমাদের জিবিএসবির মূল উদ্দেশ্য। খোরশেদ জানাই ছিল এই ধরনের কমেন্টস আসবে, কি বলার আছে আপনার?
উদ্দেশ্য একটাই বলা যে আমি যেগুলা ভুল করছি আমার মতো ভুল কেউ যেন না করে, আর আমি যাদের ক্ষতি করছি যাদের মারধর করছি আমি তাদের কাছে হাত জোর করে অনুরোধ করে ক্ষমা চাই যে ভাই প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমি জীবনে যা করছি সবকিছু ভুল করছি, আমার জীবন ভালো ছিল না, এখন আমি ভালো হতে চাই, প্লিজ আপনাকে আমাকে ভালোবাসার সুবিধা দেন, সহযোগিতা করেন।
ওকে প্রিয় শ্রোতা, গত সপ্তাহে আমরা যে মেইল এবং চিঠি পেয়েছি এ পর্যায়ে আমরা আর যে রাজুর কাছ থেকে শুনবো কোন সৌভাগ্যবান ব্যক্তিটি যার মেইলটি কিংবা চিঠিটি সপ্তাহে পড়া হচ্ছে।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রাতুল বলছি চট্টগ্রাম থেকে, আমি যাহা বলিব সত্য বলিব নিয়মিত শুনি, এই অনুষ্ঠান আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সবাই তাদের যে অন্যায়গুলো করে পাপগুলো করে সেগুলো স্বীকার করে, চিঠি লেখে, মেইল করে, আর সে কারণেই ছোট্ট একটি ভুল আমি আজ স্বীকার করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। একবার আমরা বন্ধুরা সবাই মিলে বাসায় ক্রিকেট খেলা দেখছিলাম, বিশ্বকাপ ক্রিকেট খেলা তখন চলছিল, বাসায় কেউ ছিল না, তো আমরা বন্ধুরা সবাই মিলে আমাদের বাসায় বসে দেখছিলাম খেলা। ঠিক সেই সময়টাতেই অন্য চ্যানেলে অন্য একটি অনুষ্ঠান হচ্ছিল, যেটা দেখার জন্য আমার এক বন্ধু বলেছিল যে খেলা বাদ দিয়ে আমরা সেই অনুষ্ঠানটি দেখব, কিন্তু সবাই আমরা খেলা দেখব ও একা শুধু সেই অনুষ্ঠানটা দেখবে এটা আমরা কেউ মেনে নিতে পারিনি। ওর কথা শুনে আমার খুব রাগ হয়ে যায়, ওর সঙ্গে আমাদের রিমোট নিয়ে টানা হ্যাচড়া শুরু হয়, এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়, মারামারি হতে যেয়ে হয়নি, কেননা অন্য বন্ধুরা যারা ছিল তারা সবাই আমাদের দুহাত দিয়ে ধরে রেখেছিল, এক পর্যায়ে রিমোট ভেঙে ফেলে দেওয়া হয় এবং তারপর থেকে সেই বন্ধুর সঙ্গে আর কোনো কথা হয় না। আমি জানি যে কাজটি হয়তো করেছি সেটা ভুল করেছি, ছোট্ট একটি বিষয় নিয়ে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়েছে আমাদের, সেই বন্ধুর সঙ্গে আর কোনো কথা হয় না। সেই বন্ধুর কথা খুব মনে পড়ে আমার, আমার খুব ইচ্ছে করে সেই বন্ধুর সঙ্গে কথা বলতে, কিন্তু আমি জানি না, তার ফোন নাম্বার পর্যন্ত আমার কাছে নেই, কোনো যোগাযোগ নেই দীর্ঘ কয়েকটা মাস, তো জানি না সে কেমন আছে। তবে সে যদি আজ এই অনুষ্ঠান শুনে থাকে তাহলে আমি চাইব যে অনুষ্ঠানের মাধ্যমে আমি তার কাছে সরি বলতে চাই, আমি তার কাছে ক্ষমা চাই, আমি চাইব যে আমার সেই বন্ধু যেন আমাকে ফোন দেয়, কেননা আমি সেই আগের নাম্বারটি ব্যবহার করছি, আগের মতো আমাদের সম্পর্কটা যেন আবার তৈরি হয়ে যায়, আমি তার ফোনের অপেক্ষায় আছি। আসলে যা করেছি সব ভুল করেছি, অন্যায় করেছি, এমনটা করা আমার একদমই উচিত হয়নি, আমি সত্যি লজ্জিত।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, তোমাকে এবং একই সাথে বন্ধুটিকে, যার যে অপরাধ বোধ বা যে আত্মগ্লানি সেটা আমরা শুনলাম। আমরা বিশ্বাস করি আপনার এই গ্লানিটি আপনার জীবনকে সুন্দর করে সাজাক এবং একই সাথে আপনার মতো ভুল যেন সমাজে আর কেউ কখনো না করে। আমরা শেষ করতে চাই আজকের রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, স্পেশালি থ্যাংকস টু মাই মিলিয়ন লিসনার্স, যারা এই অনুষ্ঠানটিকে এত এত ভালোবাসেন। আমরা খুব শীঘ্রই সেঞ্চুরি করতে যাচ্ছি অনুষ্ঠানের, স্পেশালি থ্যাংকস টু মাই টিম মেট সাউন্ড এডিটর মঞ্জু, যাকে আমি অনেক প্যারা দিই এবং সে প্যারা নিয়ে অনুষ্ঠানটির পেছনে প্রচুর পরিশ্রম করে। স্পেশালি থ্যাংকস টু আর জে রাজু, দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা যাকে আমি ফোন দিয়ে বিরক্ত করি, এই রাজু যিনি আপনাদেরকে সিলেক্ট করে এখানে নিয়ে আসেন কনফেস করার জন্য, তাকে ধন্যবাদ জানাতে চাই। চাই এবং স্পেশালি থ্যাঙ্কস টু মাই হার্ট মাই লিসনার্স যারা এই অনুষ্ঠানটির সঙ্গে আছেন। আজকের মতো শেষ করছি, খুব শীঘ্রই দেখা হবে সেঞ্চুরি অর্থাৎ 100তম পর্বে। আগামী রবিবার আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আর জি কিবিয়ার পক্ষ থেকে এবং তার টিমমেটের পক্ষ থেকে শুভরাত্রি।